ঘটনার সূত্রপাত 1959 সাল জানুয়ারি মাসের 25 তারিখ। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালায় স্কি করার উদ্দেশ্যে ট্রেনে চেপে যাত্রা শুরু করে 10 জন অভিযাত্রী, 2 জন নারী এবং 8 জন পুরুষের সেই দলে নেতা ছিলেন ইগর দিয়াতলোভ। দলের সবাই উরাল পলিটেকনিক ইনস্টিটিউশন শিক্ষার্থী এবং সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার। পর্বতারোহণ এবং স্কিতে তারা সবাই পারদর্শী। এই পারদর্শী দলটার লক্ষ্য ছিল একটা পর্বত, নাম ওতেরতেন। স্থানীয়দের ভাষায় ওতেরতেন শব্দের অর্থ ওখানে যেও না। যাত্রা শুরুর পূর্বেই ইউরি ইউদিন নামে দলের একজন অসুস্থ হয়ে পড়লে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। 31 জানুয়ারি বাকি 9 জন পৌঁছান খোলাত সিয়াকুত পর্বের পাদদেশে, স্থানীয়দের ভাষায় যার অর্থ মৃত্যুদের পর্বত। ওতেরতেন পর্বত এখান থেকে প্রায় 10 মাইল দূরে। এখান থেকে সেই দিনের মধ্যে ওতেরতেন যাওয়া সম্ভব হবে না বলে বিকালের মধ্যেই ওনারা এখানে তাঁবু ঘেরে রাত অতিবাহিত করার সিদ্ধান্ত নেন। ওতেরতেন পর্বতে গিয়ে আবার বিজহাই ফেরার পর স্পোর্টস ক্লাবের কাছে টেলিগ্রামে ফেরার খবর পাঠাবে দিয়াতলোভ, এমনটাই কথা ছিল। যেহেতু ফেরার কথা ছিল 12ই ফেব্রুয়ারি আর রাস্তা খুবই দুর্গম, তাই কোনো টেলিগ্রাম না পেলেও স্পোর্টস ক্লাবের মেম্বাররা অভিযাত্রীদের আত্মীয় স্বজন বিরাট কিছু চিন্তিত হয়নি। কিন্তু 12 তারিখের পর বেশ কিছুদিন কেটে গেলেও কোনো টেলিগ্রাম না আসায় আত্মীয় স্বজন সবাই চিন্তিত হয়ে পড়েন। এত দেরি তো হওয়ার কথা না। 20 তারিখ অবধি অপেক্ষা করার পর উরাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটা সাহায্যকারী দল গঠন করা হয় এবং সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে তাদের পাঠানো হয় অভিযাত্রীদের খোঁজে। কিন্তু দুর্গম পরিস্থিতিতে তাদের কোন রকম খোঁজ না মেলায় প্লেন ও হেলিকপ্টারও যুক্ত হয় অপারেশনে। ফেব্রুয়ারি 26 তারিখ খোলাত সিয়াকোর পাদদেশে পাওয়া যায় অভিযাত্রীদের পরিত্যক্ত তাঁবু। তদন্ত দলের অনুসন্ধানে উঠে আসে বিস্ময়কর প্রথম তথ্যটি, তাঁবুটি নাকি ভেতর থেকে ছেঁড়া হয়েছিল। তাঁবুর বাইরে থেকে শুরু করে প্রায় 500 মিটার দূর পর্যন্ত জঙ্গলের কাছাকাছি 9 জনের পায়ের ছাপ পাওয়া যায়। ছাপ দেখেই বোঝা যাচ্ছিল কেউ খালি পায়ে, কেউ ছিল মোজা পায়ে, আবার কারো কারো পায়ে ছিল শুধু একটা পার এক পাটি জুতা। অর্থাৎ এ কথা স্পষ্ট, একেবারে প্রস্তুতবিহীন অবস্থায় তারা কোন রকমের প্রাণ বাঁচাতে সে রাত্রে বেরিয়ে পড়েছিল। জামা কাপড় পাওয়া গেলেও মানুষের সন্ধান তখনও পাওয়া যায় না। এখান থেকে কিছুটা দূরে জঙ্গলের পাশে সিডার গাছে নিচে পাওয়া যায় সেই 9 জনের মধ্যে 2 জনের লাশ, যাদের নাম ছিল ইউরি দেরোশঙ্কর অ্যান্ড ইউরি ত্রিবেণীশঙ্ক। ফরেন্সিক টিমের অনুসন্ধানে জানা যায় গাছের বাকলে তাদের রক্ত লেগেছিল, অর্থাৎ কোন কারণে তারা ভয়ঙ্কর দ্রুত গাছে উঠতে চাইছিল। কিন্তু কেন? আপাত দৃষ্টিতে তাদের মৃত্যুর কারণ মনে হচ্ছিল প্রচন্ড ঠান্ডা। এর পরের দিন 27 ফেব্রুয়ারি সেই সিডার গাছ থেকে আরো 300 মিটার দূরে পাওয়া গেল ইগর দিয়াতলোভের লাশ। তার দু পায়ের দু রকমের মোজা ছিল, শরীরের বিভিন্ন স্থানে ছিল কিছু আঘাতের চিহ্ন। একই দিনে জিনাইদার লাশ পাওয়া যায় সিডার গাছ থেকে 630 মিটার দূরে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ ছিল। এদের দুজনের মৃত্যু হয় হাইপোথার্মিয়ায়। কিছুদিন পর পাওয়া যায় রুস্তম সোভিজনের মৃতদেহ। মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন থাকলেও মাথার খুলিতে পাওয়া আঘাতের চিহ্নগুলো ছিল ব্যতিক্রম। তুষার ধসে এমন আঘাত পাওয়ার কথা নয়। আবহাওয়া খারাপের কারণে 2 মাস পর উদ্ধার কার্যক্রম বন্ধ করতে হয়। তখনও পাওয়া যায়নি বাকি 4 জন অভিযাত্রীদের। এরপর মে মাস নাগাদ যখন বরফ গলতে শুরু করল, সেই সময় এক স্থানীয় আদিবাসী এসে খবর দেয় উদ্ধারকারীদের। খবরটা নিঃসন্দেহে চাঞ্চল্যকর। ওই ব্যক্তির পোষা কুকুর গন্ধ শুকে শুকে এমন একটা জায়গা খুঁজে পেয়েছে যেখানে বেশ কিছু কাপড়ের টুকরা ছড়ানো ছিটানো অবস্থায় পড়েছিল। কি হতে পারে আন্দাজ করে সদল বলে ছুটে গেলেন উদ্ধারকারী টিম। শেষমেশ মে মাসের 5 তারিখে পাওয়া গেল নিখোঁজ 4 অভিযাত্রীদের দেহ, সেই সিডার গাছ থেকে মাত্র 75 মিটার দূরে জঙ্গলের মধ্যে একটি পরিখার ভেতরে প্রায় 4 মিটার গভীর তুষারের তলায় চাপা পড়েছিল তাদের মৃতদেহগুলো। সবগুলোর চেহারা দেখে সেদিন অজানা আতঙ্কে কেঁপে উঠেছিলেন গোয়েন্দা বাহিনীরাও। মরার আগে কি তীব্র শীত আর যন্ত্রণা যে ভোগ করেছে তারা, তা বোঝা যাচ্ছিল বিকৃত মৃতদেহগুলো দেখে, বোঝা যাচ্ছিল তাদের গায়ের পোশাক দেখে। এদের মধ্যে কারো গা একদম খালি, আবার কারো গায়ে দুটো জামা। হয়তো একজনের মৃত্যুর পর মৃত বন্ধুর গায়ের কাপড় খুলে নিয়ে অন্যজন শীত নিবারণের চেষ্টা করছিল। এই চারজনের মধ্যে কেবল আলেকজান্ডার মারা গিয়েছিল হাইপোথার্মিয়ায়, বাকি তিনজনের মৃত্যু হয়েছিল অদ্ভুত সব আঘাত পেয়ে। লুজমিলা দুবিনিনার পাজরের দশটি হাড় ভাঙা ছিল, দুই চোখের কোটর ছিল ফাঁকা, কে যেন খুবলে নিয়ে গিয়েছিল চোখগুলো, গোটা মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল কে যেন তার জিভটাও কেটে নিয়ে গেছিল। পোস্টমর্টমের রিপোর্ট থেকে জানা যায় ডুবিনিনার জিভ যখন কেটে ফেলা হয় তখনও সে জীবিত ছিল। সেমিয়ন জেলোতিরোভিয়ের শরীরও ছিল এমন আঘাতের চিহ্ন, পাজরের হাড় ভাঙা, চোখের কোটর ফাঁকা। অদ্ভুতভাবে তার গলায় ঝোলানো ছিল ক্যামেরা, এক হাত এমনভাবে ছিল যেন কোনো কিছুর ছবি তুলতে চাইছে সে, অন্য হাতে ছিল কলম নোট খাতা, যেন কিছু লিখবে এখনই, অথচ সেখানে লেখা ছিল না কিছুই। আলেকজান্ডার কোলবাদভের মুখের আঘাতের চিহ্নগুলো দেখে মনে হয় যেন সে মৃত্যুর আগে কারোর সাথে ভয়ানক মারপিট করেছে। নাক ভাঙা, কানের উপর ভারী আঘাত, ঘাড় ভাঙা, চোখের চারপাশকে যেন খুবলে নিয়েছে। আরেক অভিযাত্রী নিকোলাই থিবিও ব্রিনলের হাত আর মুখের আঘাত ছাড়াও মাথার খুলিতে ছিল প্রচণ্ড আঘাতের চিহ্ন। শুধু জোলোতারিয়ভ আর ব্রিনলের এই দুজনের পরনে একই একমাত্র গরম পোশাক ছিল, বাকিরা যে কিসের ভয়ে অল্প কিছু কাপড় গায়ে বেরিয়ে এসেছিল তাবু থেকে সেটা হয়তো কোনোদিনও জানা যাবে না। দুবিনিনা আর জোলোতারিয়ভের পাজর আর ব্রিনলের খুলিতে যে প্রচণ্ড আঘাতের নিদর্শন রয়েছে তা যেমন তেমন আঘাত নয়। একটা দ্রুত বেগে আসা গাড়ির সজোরে ধাক্কা দিলে যে পরিমাণ শক্তির প্রয়োগ ঘটে তেমনই শক্তির দরকার হয়েছে বলে মতামত দিয়েছিলেন পোস্টমর্টমের দায়িত্ব থাকা ডাক্তার বরিস। এটি আসলে দুর্ঘটনা নাকি খুন নাকি অতি প্রাকৃতিক কোনো ঘটনা তার ঠিকঠাক কোনো উত্তরই পাওয়া যায়নি সরকারি তদন্তে। 28 মে 1959 সালে বন্ধ করে দেওয়া হয় এই রহস্যময় তদন্ত। তদন্ত বন্ধ হয়ে গেলেও মানুষের ব্যাখ্যা থেমে থাকেনি। অভিযাত্রীদের ছিল পেশাদার এবং পারদর্শী, তুষারপাতের কারণে মৃত্যু এটাকে মেনে নিতে পারেনি। 6 দশক ঐতিবাহিত হয়ে গেলেও আজও এর সঠিক ব্যাখ্যা কেউ দাঁড় করাতে পারেনি। এরকম অনেক ব্যাখ্যা ছাড়া ঘটনা নিয়ে ভৌতিকতায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আলিফ, আসসালামু আলাইকুম। আমাদের ভৌতিকতায় আগামী এপিসোড থেকে আপনারা এরকমই প্রতিদিন প্রতি এপিসোডেই জানতে পারবেন বিদেশি ভয়ঙ্কর সব ঘটনাগুলো যা অনেকেই জানে না। আমাদের রিসার্চ টিম এই নিয়ে কাজ করে যাচ্ছে দেখে আমি তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের এই রিসার্চ টিমটি লিড করছে আরমান সরকার ভাই এবং তার সাথে আছে জাফনুল মামুন। তারা কাজ করে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে মনোরঞ্জিত করবার জন্য, আপনাদেরকে কোনো ভয়ঙ্কর ঘটনার ব্যাপারে জানানোর জন্য। ঠিক এরকম ভাবেই আমি আজকের ঘটনা শুরু করার আগে বারমুডা ট্রায়াঙ্গেলের অনেক পুরাতন একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন বারমুডা ট্রায়াঙ্গেলে নাকি কোনো কিছু গেলে সেটার আর কোনো হদিশ পাওয়া যায় না। অনেকদিন আগে একটা ক্যাপ্টেন ছিল, ওখানে একজন নাবিক ছিল। সেই নাবিক আসলে অনেকদিন আগে, কতদিন আগে সেটার ব্যাপারে আমি ডিটেলস আপনাদের পরে বলবো, জাস্ট এতটুকু বলি সেই নাবিক যখন তার জাহাজ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকে যায় তখন এটা বারমুডা ট্রায়াঙ্গেল নামে অভিহিত করা হয়নি। সেই যখন ওখানে ঢুকে যায় তখন তিনি দেখতে পান সেখানে একটা জাহাজ, একটা খালি জাহাজ নাকি সেই তার পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং তার নাবিক এবং তিনি অন্যান্য তার যে ক্রু মেম্বাররা ছিল তারা চিন্তা করলেন যে এটা কি ধরনের জাহাজ, যে কোন চালক নাই, চালকবিহীন একটা জাহাজ, অনেকটা পাইরেট শিপের মতো। তো তারা চিন্তা করেন এই জাহাজটা তারা তিনি ধরবেন, এই জাহাজটা তিনি পাশাপাশি আটকাবেন এবং ওই জাহাজটা চেক করবেন। তো ওনারা পরে পরবর্তী সময় নাকি সেই জাহাজের ভিতরে ঢোকে এবং জাহাজের ভিতরে কোনো মানুষ কারো কোনো অস্তিত্ব খুঁজে পায় না। একটা পর্যায়ে পরে নাকি ওই জায়গায় ঝড় এসেছিল এবং ঝড় আসার পর সেই দুটা জাহাজের মধ্যে থেকে তারা কিছু মানুষ রেখে তাদের নিজেদের জাহাজে প্যাক করে। কিছুক্ষণ পর, কিছুদিন পর যখন ওই জাহাজকে তারা আবারও ট্রেস আউট করতে যায়, দেখে সেই জাহাজের ভেতরে আর কোনো মানুষ নাই। তাদের যে লোক ওই জাহাজটা কন্ট্রোল নিতে গিয়েছিল তারাও পর্যন্ত নাই, সবাই উধাও। তাহলে ওই জায়গাতে আসলে ওই ট্রায়াঙ্গেল, বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কি হয়? কত প্লেন, কত জাহাজ, কত রেস্কিউ জাহাজ উদ্ধার করতে গিয়ে সেখানেই হারিয়ে গেছে, সেটার ব্যাপারে ডিটেইলস হয়তো আরেকদিন আলোচনা করব। জাস্ট এতটুকু বলি, আমাদের এই পৃথিবীতে এখনো পর্যন্ত ঘটেছে বহু ব্যাখ্যাহীন ঘটনা বিদ্যমান। সেসব ব্যাখ্যাহীন ঘটনাই হয়তো আপনাদের সামনে তুলে ধরব, হয়তো এসবের কোনো ব্যাখ্যা আমরা জানি না, এসবের ব্যাখ্যা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন কি ঘটছে, কিভাবে ঘটছে। যেমনটা আপনারা শুনেছিলেন টাইটানিকের ব্যাপারে, যেমনটা বলেছিল টাইটানিক হয়তো ডুবানোর হাতের পেছনে তারই হাত ছিল। যাই হোক, আমরা সেসব ব্যাপারে না যাই, ব্যাখ্যাহীন ঘটনার আদলে আমরা কিছু বিদেশি ঘটনা শুনতে পারবো নেক্সট এপিসোড থেকে ইনশাল্লাহ। আপনাদের সবার আমাদের সহযোগিতা দরকার, আপনারা বেশি বেশি শেয়ার করলে এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি হিট করলে হয়তো আমাদের জন্য আরো একটু বেশি ভালো হয়। যত বেশি লিসনার তত বেশি আমরা মোটিভেট হব আপনাদের কাছ থেকে। এখন আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। যিনি পাঠিয়েছেন তার নাম সুমাইয়া, ইন্দিরা রোড থেকে। তিনি যেভাবে শেয়ার করেছেন সেভাবেই বলছি।
আজ যে ঘটনা শেয়ার করব তা আমার সাথে ঘটা নয়, এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজেই। সত্যি বলতে আমরা 20-22 জন মানুষের প্রত্যক্ষদর্শী। ঘটনাটা ঘটে 2011 সালে। আমার কিছু বন্ধু আছে যারা সকলেই একান্নবর্তী পরিবারের। ওদের চাচারা ফুপুরা একই বিল্ডিংয়ে থাকত, মানে ওরা একই পরিবারের আত্মীয় স্বজন, ভাই বোন কাজিন সব একসাথে। তাদের সকলের সাথেই আমার এবং আমার বোনদের খুব ভালো সম্পর্ক। ওদের মাঝে একজনের বড় ভাইয়ের বিয়ে হয় 2011 সালে, ফেব্রুয়ারি মাসে বিয়ে ছিল। আর এপ্রিলে আমরা সকলেই সিলেটের কুলাউড়ার একটা কটেজে যাই ঘুরতে। কটেজটা কুলাউড়া হাইওয়ে থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে একটা টিলার উপরে। কটেজটা বেশ পুরনো। মেইন গেট থেকে ভেতরে ঢুকে সামনে গেলে একটা চার রাস্তার মোড় আছে, সেখান থেকে সোজা গেলে উপরের দিকে দুটো বাংলো, হাতের ডানে গেলে আরেকটা বাংলো, আর বায়ে একটা বাংলো। চারটা বাংলো এ কটেজে। আমরা একেবারে টিলার উপরের দুইটা বাংলোতে উঠে যাই। আমরা 13 তারিখ রাতে ঢাকা থেকে রওনা দেই এবং 14 তারিখ পহেলা বৈশাখ সকালে গিয়ে সেখানে পৌঁছাই। আমরা 24-25 জনের বিশাল টিম একসাথে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে ছেলেরা কটেজের সামনে ক্রিকেট খেলতে শুরু করে, আর আমার মেয়েরা ছাদে উঠে আসলে প্রকৃতিটা এত সুন্দর যা উপভোগ করছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলে বসে বসে আন্তাক্ষরী খেলাধুলা করছিলাম যেহেতু সময় ছিল। আর বিদ্যুতের অবস্থা তেমন একটা ভালো ছিল না, বিধায় মোমবাতি জ্বালিয়েই আমরা খেলছিলাম। তারপর সন্ধ্যার পরে ছেলেরা বলে যে এখন আমরা কটেজে চলে যাচ্ছি এবং তারা উপরে গিয়ে কার্ড খেলতে লাগে, আর আমরা মেয়েরা গল্প করছিলাম। ততক্ষণে বিদ্যুৎ চলে এসছে। হঠাৎ আমরা সবাই শুনতে পেলাম আমার মেজো আপুকে ওর হাজবেন্ড বাইরে থেকে ডাকছে। আপুর নাম প্রজাপতি, কিন্তু ভাইয়া ওকে পো বলে ডাকত, তো পো বলেই ডাকছিল। তখন আপু বলে যে আমাকে ডাকছে, আমি একটু যাই রে। 5 মিনিটের মধ্যেই ও ফিরে আসে, এসে বলছে তোমরা সবাই শুনছ না যে ও আমাকে ডেকেছে? আমরা সবাই হ্যাঁ সূচক মাথা নাড়াই, হ্যাঁ আমরা তো শুনলাম। আপু বলল আমি বাইরে গেলাম কিন্তু গিয়ে দেখি কেউ নাই। আমি কিছুক্ষণ সামনে এগোতে এগোতে দেখলাম যে তবুও কাউকে দেখা যাচ্ছে না। তখন আমার মনে হলো যে আমার হাজবেন্ড জানে যে আমি অন্ধকারে ভয় পাই, ও কখনোই আমার সাথে এরকম করবে না। আপুর হাজবেন্ডকে ফোন দিয়ে বলে যে সে ডেকেছে কিনা। ভাইয়া বলে না আমি তো ডাকি নাই, আর ডাকলেও তো ভেতরে যেয়ে ডাকতাম, বাইরে থেকে কেন ডাকবো, আমি তো কার্ড খেলছি উপরে। তখন আমরা বললাম অন্য কেউ হয়তো দুষ্টুমি করেছে, চিন্তার কিছু নাই। আবার আড্ডা দেওয়া শুরু। তারপরে আমার দুইটা ফ্রেন্ড, আমি আর মিলাকে, আমার আরেকটা ফ্রেন্ড শাওন ফোন করে বলে যে বাইরে আয় কথা আছে। ওরা তিনজন সেই চৌরাস্তার ওইখানে একসাথে হয়। সেদিন চাঁদের আলোয় চারপাশটা বেশ ভালো লাগছিল। আমি আর মিলার অপোজিটে শাওন দাঁড়িয়ে সেই চৌরাস্তার মোড়ে গল্প করছিলাম। হঠাৎ আমি আর মিলা চাঁদের আলোয় দেখি শাওনের 10-15 হাত পেছনে একটা বিড়াল ডান দিক থেকে এসে শাওনকে আড়াল করে গেল, কিন্তু বাঁ দিকে আর ক্রস করল না। এটা দেখে ওরা ভাবে কি রে বিড়ালটা কই গেল রে? শাওনের পেছনে উকি দিয়ে দেখে সেটা আর নাই। এটা দেখে আমি আর মিলা বলি, কি রে বিড়ালটা কই গেল? এখান থেকে চল, সমস্যা থাকতে পারে। তারা আবার রুমে চলে আসে আমাদের, এটা বলে যে এখানে সাথে সাথে থাকা দরকার নেই, চলে যাচ্ছি আমরা। আমরা বললাম এটাই হতে পারে, যে এটা হয়তো বা স্বাভাবিক একটা বিষয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, সবকিছু নর্মাল করে ডিনার শেষে আমরা আবার সবাই আড্ডাতে বসি, খেলা হাসি ঠাট্টা চলছে। রাত দেড়টার মতো বেজে যায়, তখন আবার বিদ্যুৎ নেই। আমাদের বেশ ক্ষুধা লেগেছিল, কিন্তু খাবার সব অন্য বাংলোতে, যেতে হলে আবার অন্ধকার রাস্তাটা পেরোতে হবে। সেখানে একটা খুবই পুরাতন গাছ ছিল, যেটা দেখতে বেশ ভয় লাগছিল। তো আমরা সবাই প্রায় 15-16 জন ইয়াং ছেলে মেয়ে ছিলাম, সবাই ঠিক করলাম সবাই সবার হাত ধরে দোয়া পড়তে পড়তে নিচের বাংলোতে যাব। এইভাবেই চলে যাই। এই বাংলোগুলো এমন ছিল যে বিশাল বড় ড্রয়িং রুম, ডাইনিং, ডাদিকে বা দিকে বেডরুম এবং ছিপা একটা গলি দিয়ে চলে গেল, যেটা একটা বিশাল বড় প্যাসেজের মতো এবং একটা কিচেন বারান্দা। আমরা ডাইনিংয়ে বসে খাচ্ছিলাম, হঠাৎ আমার ফ্রেন্ড মিলাকে দেখলাম ফোনের টর্চ জ্বালাবার চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন আমি ওকে বললাম, এই তুই কি করছিস? তখন মিলা বলে, অন্তু আমাকে রান্নাঘর থেকে ডাকলো, এই জন্য টর্চ জ্বালিয়ে আমি যাচ্ছি। কিন্তু অন্তু আমাদের সাথেই ডাইনিং টেবিলে বসা ছিল, বিদ্যুৎ না থাকায় একটা মোমবাতির আলোয় সবাইকে দেখা যাচ্ছিল না প্রপারলি। তখন অন্তু বলে, আপু আমি তো তোমাদের সাথেই বসা। মিলা তখন একটু নার্ভাস হয়ে যায়। আমি মজা করে ওকে বলতে থাকি যে দেখ, তোকে আবার কোনো ভূতে ডাকতেছে নাকি। তখন আমার আরেক ফ্রেন্ডও ভয় পেয়ে দেখে বলে যে কিচ্ছু না, আমি দুষ্টামি করে ডাকছিলাম। খাওয়ার পরে আমরা মামাদের সাথে গল্প করতে লাগলাম, কথায় কথায় ভূতের গল্প শুরু করে দিই। আর ওই মুহূর্তে মুহূর্তকে কিভাবে মুহূর্ত রাঙিয়ে তোলে, ওই মুহূর্তে হচ্ছিল অনেক বৃষ্টি। গল্প করতে করতে প্রায় সকাল হয়ে যায়, তখন মামারা বলে, যাও রেস্ট করো, না হলে ঘুমাতে পারবে না, ক্লান্ত হয়ে যাবে। তো আমরা শুতে চলে যাই, কিন্তু ঘুম আসছিল না। দেখি সকাল 7টা বেজে গেছে, চারিদিকে পরিষ্কার সব দেখা যাচ্ছে। হঠাৎ করেই শুনি আমাদের রুমের পাশ থেকে শুকনো পাতায় হাঁটলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ আসছে, কিন্তু রাতের বৃষ্টির পরে শুকনো পাতা থাকার কথা না, থাকলেও এরকম শব্দ আসার কথা না। তবুও ব্যাপারটা পাত্তা না দিয়ে গল্প করছিলাম। হঠাৎ আমি আর মিলা খেয়াল করলাম আমাদের দরজার নিচ দিয়ে একটা আলো চলে গেল। তার কয়েক সেকেন্ড পরে দেখি আলোটা আবার ক্রস করল খুবই দ্রুত। রুমের বাইরে ডাইনিং রুম বেশ অন্ধকার। মিলা বলল, আচ্ছা তুই ঘুমা, এটা কিচ্ছু না। সকাল 10টার দিকে হঠাৎ আমি আর অমির আম্মু আমাদের বেডের সামনে দাঁড়িয়ে বলছে, এই সুমাইয়া তুই ঘুমাচ্ছিস, এ উঠ একটু। আমি বললাম, কি হয়েছে? তখন ও বলল, আমার সাথে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। ও বলে, ও নাকি আধো ঘুম অবস্থায় ওয়াশরুমে যায়, গিয়ে কমোডের পাশে কেউ একজনকে টান দিয়ে ফ্লোরে ফেলে দেয়। তখন ওর ঘুমটা পুরোপুরি চলে যায়। ওভাবে হয়তো ঘুমের মাঝে এমনটা হয়েছে, তাই উঠে দাঁড়ায়। দাঁড়াবার সাথে সাথে কেউ একজন ওকে জোরে ধাক্কা দেয়। ও দেয়ালে লাগানো কাঠের ব্রাশের যে হোল্ডারটা আছে সেটা থেকে ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে যায়। তখনই কিছু একটা ওর পা ধরে হ্যাচ কাটান দেয়। ও দোয়া পড়ার চেষ্টা করছিল এবং সে সময় ও ফিল করে কোনো বাচ্চাকে কাঁধে নিলে যেমন ফিল হয় ঠিক তেমন ফিল করছিল সে। বাচ্চাটা হাত দিয়ে ওর কাঁধ জড়িয়ে ধরে। একটু পরেও ফিল করে যে জিনিসটা ওকে ছেড়ে দিয়েছে, তখন সে মুখে একটু পানি দিতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখনও সেই ওয়াশরুমেই পড়েছিল। জ্ঞান ফেরা মাত্রই দরজা খুলে বেরিয়ে আসে, বেরিয়ে ও ছোট মামির পাশে যে শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই তার মাথা থেকে ব্যাপারটা যাচ্ছিল না। সেভাবে এই দিনের বেলায় ঘটনা, এটা তো সম্ভব না, কাকে বলবো, কে বিশ্বাস করবে দিনের বেলার ঘটনা? সে তার মাকে গিয়ে সব বলে। তার মা তখন বলে যে চল তোর মামার কাছে যাই। তার মামা আবার এই ব্যাপারে খুব বেশি পারদর্শী ছিলেন। মামাকে বলার পরে মামা দোয়া পরে ফু দিয়ে দেন। তখন তার ছোট মামা বাইরে থেকে এসে বলে, আরে এসব কিচ্ছুই না, সারা রাত এগুলো নিয়ে কথা বলেছি তাই এমন হয়েছে, মাথার মধ্যে চিন্তা ছিল তাই এরকম হয়েছে। ও বলে, সবই ঠিক আছে, তাহলে টানা হেঁচড়ার পর আমার কাপড় ছিঁড়ে গেল কিভাবে, যদি মনের ভুলই হয়। ও যখন কথাগুলো বলছিল তখন আমার পাশে শুয়ে থাকা মিলা বলে, ও ঠিক হয়েছে, রাতে বলেছিলাম এসব ভূতের গল্প করিস না, তোরা তো শুনলি না। একটু পরে মিলা ওয়াশরুমে যায়, তার পাঁচ মিনিট পর অনেক জোরে চিৎকার আসে মিলার, সাথে সাথে মামা মিলার ওয়াশরুমের সামনে যায়, দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজা এতটাই শক্ত ছিল যে খোলা যাচ্ছিল না। দুরা ভাই এবং অন্যান্য সবাই যখন ছুটে আসে সেখানে, এর মধ্যে মিলা হঠাৎ দরজা খুলে বেরিয়ে এসে দৌড় দিয়ে ওয়ার্ড্রোবের চিপায় হাঁটু মুড়ে লুকিয়ে পড়ে আবার বিকট চিৎকার শুরু করতে থাকে। সে কি আত্মচিৎকার! অনেকক্ষণ পর ওকে শান্ত করার পর বলে যে ওয়াশরুমে যে আয়নার সামনে দাঁড়িয়েছিল, আয়নায় দেখছিল আর ব্রাশ করছিল, হঠাৎ আয়নায় দেখে তার পেছনে থাকা ক্লথ হোল্ডারটা যেটাতে কাপড় সাপড় অনেকে ঝুলিয়ে রাখে বাথরুমের মধ্যে, সেটা আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে এবং পড়তে পড়তে সজোরে এসে ওর পায়ে বাড়ি মেরে বসে। তখনই ও বাইরে বেরোবার জন্য দরজা খুলতে যায়, ঠিক সেই সময় পিছন থেকে কেউ একজন হাত ধরে টান দিয়ে ধরে খামচি দেয়। তখনও কোনো মতে কষ্ট করে দরজা খুলে বের হয়। মিলা দেখল ওর পায়ে লাঠির বাড়ির দাগ আর তিন আঙ্গুলের খামচির দাগ হাতে। তো মামা বাজার থেকে ফিরে এসে সব শুনে, এর মাঝে লোকাল এক হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। হুজুর এসে সব শুনে ওয়াশরুমে যায়, সেখান থেকে বেরিয়ে এসে বলে যে দেখেন এসব বাংলো বছরে দু একবার ভাড়া করা হয়, সব সময় ফাঁকাই থাকে, তাই এখানে জিনদের বসবাস করাটা খুব অস্বাভাবিক কিছু না। আপনারা হঠাৎ তাদের বাসায় এসে তাদের বিরক্ত করলে ওরা তো একটু রাগ দেখাতে পারে, সমস্যা নেই, আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি, যত তাবিজি দেই না কেন সবার মনে তো একটা ভয় চলে আসছে। সব থেকে সাহসী দুজনের সাথে এগুলো ঘটল, তাই সাথে সাথে প্ল্যান চেঞ্জ করে সেদিনই আমরা বিকেলে সিলেট শহরে চলে আসি এবং পরদিন সকালে ঢাকা চলে আসি। তো সুমাইয়া আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আজকের ঘটনাগুলো আমি যখনই দেখি যে কোনো ঘটনা আমার কাছে আসে এবং কোনো ঘটনা যখন আমি মেইল থেকে পড়ি, অনেকটা একই ধাঁচের ঘটনা চলে আসে। একই ধাঁচ বলতে দেখা যায় যে কোনো না কোনো প্লট দেখা যায় ম্যাচ করে যায়, তেমনই একটা ঘটনা আমাকে পাঠিয়েছেন, আসলে পাঠিয়েছেন বলাটা ঠিক না, ফোন করে জানিয়েছেন আমারই পরিচিত এক মিত্র বলা যায়, শুভাকাঙ্ক্ষী বলা যায়। তিনি আমাকে অনেকদিন যাবৎ ঘটনা দিবেন দিবেন করে বলছিলেন, তিনি বর্তমানে ইউকেতেই থাকেন এবং তার সাথে আমার রিসেন্টলি আমি বর্তমানে ছুটি কাটাচ্ছি, তো ছুটি কাটানোর মাঝেই তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে আপনার সাথে কাছ থেকে ঘটনা কালেক্ট করা যায় কিনা, তো তখনই তিনি আমাকে ঘটনাটা দিয়ে দেয়। তার মাঝে ছোট্ট করে একটু বলে দেয়, মা সুমিস লাইফ ইন ইউকে, এইটা একটা ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে ভিউ খুবই কম, সাবস্ক্রিপশন খুবই কম। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি সুমিস লাইফ ইন ইউকে এই চ্যানেলটা একবার ভিজিট করেন, আপনারা জানতে পারবেন যে ইউকে লাইফটা কেমন। যিনি যার 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 চ্যানেল তার নাম সুমি আপু এবং তিনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তার চ্যানেলের ব্যাপারে আমরা যেন পাবলিসাইজ করে দিই। তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেহেতু অনেক সময় অনেক চ্যানেলই ভিজিট করেন, অনেক চ্যানেলের মান অনেক চ্যানেলই অনেক সময় দেখা যায় যে ভিউজ পায় না, তো আমরা চাই যে আপনারা একবার গিয়ে দেখেন। ওনার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, উনি হয়তো খুব সাবলীলভাবে ওনার চ্যানেলকে রিপ্রেজেন্ট করেছেন, তাই হয়তো তার সাবস্ক্রিপশন খুবই কম। তো আমি বলবো যে নিজের ক্ষেত নিজের বাগানের শাকসবজি দিয়ে রান্না করা সেই চ্যানেলটা আপনারা একবার হলেও শুনবেন এবং তার ভিডিওগুলো দেখবেন। অনেকেই বিদেশে আসতে চায় কেমন লাইফ লিড করে এবং তার ব্যাপারে ডিটেলস সুমি আপু তার চ্যানেলে বলেছেন, তো আমি চাইব যে আপনারা একবার হলেও সুমিস লাইফ ইন ইউকে আমার চ্যানেলের লিঙ্কটি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি আপনারও ইউটিউব চ্যানেল থাকে এবং সেটা আপনি গ্রো করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল পাবলিসিটির জন্য। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা অলরেডি জানেন, যেটা ডেসক্রিপশন আছে সেখানেই আপনি গিয়ে আপনাদের ব্যাপারে ডিটেলস বললেই আমাদের কোনো না কোনো মডারেটর্স আপনাদের সাথে যোগাযোগ করবে। আমি ঘটনায় যাই, যিনি আমাকে নক করেছিলেন তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, বলতে গেলে 2002-03 পর থেকে আমি যখন কোচিং করতাম তখন থেকে আসলে তার সাথে আমার পরিচয়। তিনি বর্তমানে ইউকেতে আছেন, তিনি থাকেন হচ্ছে সাউথহ্যাম্পটনে এবং সাউথহ্যাম্পটন পোর্টসমাউথে যেতেই পড়ে। তো আসলে তার সাথে আমার দেখা করার কথা ছিল কিন্তু কিছুদিন আগে পোর্টসমাউথে যাওয়ার কারণে আমি রাস্তায় পথিমধ্যে আসলে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তার সাথে দেখা করতে পারিনি। তো সাউথহ্যাম্পটন থেকে তিনি আমাকে পাঠিয়েছেন একটি ঘটনা, যে ঘটনাটি পাঠিয়েছেন তিনি লন্ডন থাকা অবস্থায় শুনেছিলেন, আগে তিনি লন্ডনে থাকতেন। সেখানে একটা কবরস্থানে একজন লোক যিনি ডেড বডি ক্যারি করে, ডেড বডি ক্যারি করতে বলেছে যে ডেড বডির গাড়িটা চালায়, যিনি চালান ডেড বডির গাড়ি, তাকে সচরাচর বলা হয় শফার। তো যে আপনারা দেখে থাকবেন যে খ্রিস্টানদের বড় যে গাড়িগুলো সেগুলোকে ডেড বডি রেখে তারা ডেড বডিটাকে নিয়ে যায়। আপনাদেরকে আমি আগেও একবার বলেছিলাম যে এখানকার মানুষজনের ডেড বডি যখন মর্গে রাখে অথবা ফিউনারেলের জন্য অপেক্ষা করে, ডেড বডি থাকে 20 দিন 25 দিন সিরিয়াল বাই সিরিয়াল। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি রুমে যেয়ে দেখেছি স্তূপ আকারে, আপনারা যদি যেমন করে কফিনকে যদি স্তূপ আকারে 20টা কফিন একবার একটার পর একটা উপর করে রাখেন, একইভাবে লাশকেও এভাবে তারা ছুঁড়ে ফেলে দেয়। অনেকটা বলতে পারেন যে অনেকগুলো লাগেজ একসাথে জমা হয়ে গেলে, জমা করলে যেরকম ভাবে লাগেজ যেরকম ভাবে রাখবেন, ঠিক সেভাবেই ডেড বডিগুলো তারা রেখে দেয়, উলঙ্গ ডেড বডি। যখন যার সিরিয়াল আসে, সিরিয়াল আসে, সিরিয়াল মারা থাকে ডেড বডির উপরে, যখন যার সিরিয়াল আসে তাকে তারা সেভাবে প্রিপেয়ার করে দেয় খ্রিস্টিয়ান উপায়ে। এটা আমি নিজে দেখি, আমি নিজে দেখেছি। আমি জানি না অন্য মর্চুয়ারিগুলোর কি অবস্থা, এখানকার আমি যেটাতে গিয়েছি সেটার অবস্থা এরকম। তো যাই হোক, যিনি এই ডেড বডি ক্যারি করে তাকে শফার বলে। তো এই যে যিনি যে ভদ্রলোকের ভদ্রলোক যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন, তার কাছে তিনি শেয়ার করেছিলেন তার একটা এক্সপিরিয়েন্সের কথা। সেটা শীত আসবার কালীন সময়ে, তখন শীত পুরোপুরি পড়ে নাই, সময়টা আজ থেকে আরো 10 বছর আগের কথা, 2012 বা 2011 সালের দিকে। তিনি একদিন রাতের বেলা ডেড বডি দাফন করে তার গাড়ি নিয়ে, ওই ডেড বডি তার গাড়ি, ডেড বডিটা দাফন দাফন শেষ হয়ে গেছে, সফা তার গাড়ি নিয়ে ব্যাক করছে। এবং যেই মর্চুয়ারিতে তিনি, আসলে গাড়িটা তার নিজেরও ছিল না, এটা তিনি চালাচ্ছিলেন, তো তিনি যখন চালিয়ে বাসার দিকে যাচ্ছেন তখন গাড়িটা তার বাসায় রাখবেন। তো যার গাড়িটা ছিল তাকে ওই মুহূর্তে ওই সময় তিনি ফেরত দিচ্ছিলেন না, তিনি বাসায় আসেন। বাসায় এসে ডেড বডির গাড়িটা রেখে তিনি বাসার ভেতরে যান। খাওয়া দাওয়া শেষ করে, তাদের এখানে, আমাদের এখানে বলতে গেলে খাওয়া দাওয়া তো সন্ধ্যার দিকেই হয়ে যায় সবকিছু, তো তিনি একটা খাওয়া অর্ডার করেছিলেন, সেই খাওয়াটা তিনি এক জায়গাতে অর্ডার করেছিলেন ফোনে। তো তাকে খাওয়াটা ডেলিভারি দিতে দিতে রাত্রে 9:30 বেজে যায়, তখন 9:30 বাজে এবং তিনি যে এলাকাটায় থাকতেন সেই এলাকাটা বেশ অন্ধকার একটা এলাকা। তো তার জীবনের চেঞ্জ করার মতো একটা ঘটনা, একদিনেরই ঘটনা এবং একদিনই তিনি দেখেছিলেন। তিনি যে গাড়িটা রেখে গেছেন উপরে, তো খাওয়ার যিনি খাওয়াটা ডেলিভারি দিয়েছেন, তিনি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাওয়াটা ডেলিভারি করিয়েছিলেন। তো খাওয়া নিয়ে তিনি খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলেন সম্ভবত, অথবা হ্যাঁ টিভি দেখছিলেন। তিনি টিভি দেখা শেষ করে রুমে যাবেন, এমন সময় জানালার পর্দা লাগাতে গিয়েছিলেন, ওই বাড়িতে তিনি একা থাকতেন। তো জানালার পর্দা লাগাতে গিয়ে দেখেন যে তার, তিনি যে গাড়িটা চালিয়ে ডেড বডি নিয়ে যান, সেই ক্যারিয়ারটা, সেটার চারিপাশে 6-7 জন লোক দাঁড়ানো, খুব সুঠাম দেহের 6-7 জন লোক দাঁড়ানো। তো তিনি খুব অবাক হয়ে যায়, কি ব্যাপার আমার গাড়ির পাশে লোকজন দাঁড়ানো, কোনো সমস্যা করলাম নাকি? আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মাঝে মাঝে এই গাড়িগুলোকে অনেকে পার্সোনালি হায়ার করতেন ওই সময়। তো হায়ার করলেও দেখা যেত যে জানাতে হতো যে যার গাড়ি তাকে বলতো যে লাগবে অথবা আপনাকে ক্যারি করতে হবে, এরকম কিছু একটা। এটা আসলে সবাই অথরাইজড ক্যারিয়ার, এখানে শফার্স যারা আছেন তারা অথরাইজড ড্রাইভার এখানে। তো যাই হোক, তিনি দরজা খুলে ওই জানালা থেকে দরজার দূরত্ব হচ্ছে 3 ফিট। তো জানালা দেখলেন যে 6-7 জন লোক দাঁড়ানো, তিনি দরজাটা খুলতে খুলতে দেখলেন যে একজন মানুষও নাই। আরে ভাই, বাসার প্রেমিসেসের ভিতরে গাড়ি রাখা, 6-7 জন লোক দাঁড়ানো গাড়িটাকে ঘিরে, সবাই সুঠাম দেহ লম্বা, এই মানুষগুলো দৌড়িয়ে 1 সেকেন্ডের মধ্যে দেখছে দিক যাওয়ার কথা না। আর উনি দরজাটা খুলে যে দেখেন যে কেউ নাই, উনি খুব অবাক হয়ে যায়, এরকম তো উনি কখনো দেখেন না। আর এই গাড়িটা চালানোর ক্ষেত্রে সাহসেরও প্রয়োজন আছে, অনেক সময় অনেক দূর দূরান্তে গাড়িটা নিয়ে যাওয়া লাগে। আর এই গাড়ির মধ্যে সবাই কি রাখে, মানুষ ডেড বডি রাখে, লাশ রাখে, তো অবশ্যই জিনিসটা খুব ভয়ের, যারা চালায় তাদের অভ্যাস হয়ে যাওয়ার কথা। আমি হঠাৎ করে গাড়ি চালাতে গেলে পিছনে ডেড বডি আছে চিন্তা আমার বারবার হবে, এবং যদি রাতের বেলা হয় তো এটা আরো বেশি চিন্তার জায়গা, কিন্তু তাদের তো অভ্যাস হয়ে গেছে। কিন্তু তিনি দেখলেন যে চারিপাশে 6-7 জন লোক দাঁড়ানো, 3 ফিট দূরত্বে দরজাটা খুলতে খুলতে, আর এখানে দেয়াল তো অনেক বড় প্রাচীর না, কেউ হেঁটে গেলে পাশ দিয়ে হেঁটে গেলে তো দেখা যাবে, কিন্তু উনি যখন বাইরে বেরোলেন ডানে বামে তাকালেন কাউকে দেখা গেল না। তো এই ছয়জন মানুষ কি উধা হয়ে গেল নাকি? এটা চিন্তা করতে সাত পাঁচ চিন্তা করতে করতে তিনি বাসার ভেতরে ঢোকেন। বাসার ভেতরে ঢোকে ফ্রেশ হন, নিচের পর্দা লাগিয়ে লাইট বন্ধ করে উপরে, এবং ওই গাড়িটা তার রুমের জানালা বরাবর, এবং ওই মুহূর্তে হালকা বৃষ্টি হচ্ছিল বিধায় তিনি জানালাটা খোলা রেখেছিলেন। বৃষ্টি তার খুব পছন্দ থাকবার কারণে জানালাটা খুলে তিনি হালকা ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়েন। হঠাৎ করে তার ঘুম ভাঙে রাত একটার দিকে, একটা দেড়টার দিকে, এবং এই সময়টায় প্রায় সময় তার ঘুম ভাঙে। আর এমনও না যে এই গাড়িটা তিনি আজ এখানে রেখেছেন, এই গাড়িটা তিনি প্রায় সময় তার বাসার সামনে রাখেন। খুব সুন্দর গাড়ি, কালো কালো কালারের সুন্দর লম্বা গাড়ি, যেটার পেছনে ডেড বডি রাখা হয়, কফিন রাখা হয়। তিনি ঘুম থেকে ঘুম ভাঙে, তো ঘুম ভাঙার পর তিনি ওয়াশরুমে যায় ব্যাক করে, এবং তখনও বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তিনি দেখেন যে গাড়ির ভিতরে একটা কফিন রাখা, তার মাথা খারাপ হয়ে যায়। তিনি বারবার চোখ কচলালেন, বাথরুমে যেয়ে চোখে পানি দিলেন, বাইরে আস আবারও জানালার কাছে আসলেন, দেখলেন তিনি যে ডেড বডিটা ক্যারি করেন, তিনি যে গাড়িটা ডেড বডিটা ক্যারি করেন, সেই ডেড গাড়িটার ভিতরে ক্রুসিফাইড সাইন সহ একটা বিশাল বড় কফিন ওই গাড়ির মধ্যে। এই কফিনটা উপর থেকে দেখা যাচ্ছে, কারণ এই গাড়িগুলো এমন যে উপরের পোর্শনটাও গ্লাস দেওয়া, তো দেখা যায় ভিতরে কি আছে, দেখা যায় বাইরে থেকেও দেখা যায়, উপর থেকেও দেখা যায়। খালি ড্রাইভারের পোর্শনটা চারিপাশে সুন্দর গাড়ির মতো লাগে, পেছন দিকটা একটু ডিফারেন্ট ডিজাইন করা। তুমি দেখলেন উপর থেকে এই গাড়ির ভিতরে একটা কফিন রাখা, কি ব্যাপার এই কফিন রাখলো কে? এই কফিন তো এখানে রাখার কেউ নাই। আর আমার গাড়ি কে ধরবে? আমার গাড়ির চাবি আমার কাছে, এই গাড়ি খুলবে কে, কফিন রাখবে কে? তিনি যান কাছে, যান কাছে, যে দেখেন গাড়ির মানে গাড়িটার কাছে যে দেখেন গাড়ির ভেতরে কফিন আছে, কফিনের ভেতরে ডেড বডিও আছে। কিভাবে বুঝলাম কফিনের ভিতরে ডেড বডি আছে? ওইখানকার কফিন তো পুরোটাই উপর দিয়ে লাগানো থাকে, খালি সামনে যে ছোট্ট একটা গ্লাসের মতো থাকে, মাঝে মধ্যে থাকে, অনেকের থাকে না, কিন্তু কম দামি কফিনে থাকে না। তো এখানে গ্লাসের মতো একটা জিনিস থাকার কথা, এখানে শুধু ডেড, এখানে কফিন তো আছে আছে, কফিন উপরে ডেড বডি আছে, উপরে ঢাকনা নাই। এইটা দেখার পর উনি এখান থেকে দৌড় দেয়, সাথে সাথে ফোন নাম্বার, তার মোবাইল ফোন পকেটে ছিল, সাথে সাথে পুলিশকে কল করে, এবং তার এত জোরে দৌড় দেয় যে তার রেসিডেন্সিয়াল এরিয়া থেকে ওই ব্লক ক্রস করে তিনি পাশের ব্লকে চলে যান। সাথে সাথে পুলিশকে ফোন দেওয়া হয়, পুলিশ আসে, আসার পর দেখে তার গাড়ি আগের মতোই গাড়ির জায়গায় আছে, গাড়ির চারটা টায়ারই পাংচার, পুরো গাড়ি টায়ারটা পাংচার অবস্থায়। এবং পুলিশকে তারা তিনি জানান যে আমি তো আজকে একটা ডেড বডি ক্যারি করেছিলাম, আমি জানি না আমার হ্যালোসিনেশন থেকে এরকম হল কিনা, কিন্তু এইটা হ্যালোসিনেশন হওয়ার কথা না, আমি হ্যালোসিনেট হয়ে আপনাদেরকে ফোন দিব না, কিন্তু আমার কাছে আমার মাথা ঠিক ছিল এবং আমি আজকে রাতে মদ্যপানও করি নাই। তো নর্মালি এখানকার লোকজন, এখানে তো মদ হচ্ছে পানির মতো সব দাম, পানির দাম কম, মদের দাম বেশি, পানির দাম বেশি, মদের দাম কম, আই এম সরি। তো এখানে তো এটা তো সম্ভবই না, আমি আজকে এমনি তো কোনো বিয়ারও খাইনি, তো আপনারা আপনি কি আপনারা একটু দেখবেন আমাদের বাড়িতে, আমার বাসায় ভালো করে চেক করবেন। তো বলে দেখেন আমি তো গাড়ি তো ক্লিয়ার, আমার তো বাড়ি চেক করার কোনো প্রয়োজন নাই। তো বলেন যে আপনি এক কাজ করেন, ডায়াজিপাম টাইপের কোনো ওষুধ খেলে আপনি খেয়ে ঘুমায় যান, যদি সম্ভব হয় ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় যান, কারণ আমরা তো আছি এখানে, এমনিতেই আপনি ফোন দিলেন, আমরা চলে আসলাম, দেখলাম আমার গাড়িতে কিছু সমস্যা নেই, খালি গাড়ির টায়ারটা পাংচার হওয়া। তো উনি বলেন যে দেখেন এটাই একটা সাইন, আমি গাড়ির টায়ার, আমার গাড়ির টায়ার নতুন, আমার এমওটি করা হয়েছে মাত্র পাঁচ মাস আগে, একদম নতুন গাড়ির টায়ার, তখনই এমওটি আমি চেঞ্জ করেছিলাম গাড়িটা, আর যিনি যার গাড়ি তিনি চেঞ্জ করেছেন, এবং এই গাড়িটা আমি প্রায় সময় চালাই। তো আমার তো আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, আমার তো বাড়িতে থাকাটাও এখন মুশকিল হয়ে যাবে। যাই হোক, তিনি কোনো মতে সে রাতটা পার করেন, এরপর থেকে তিনি আর কখনো কিছু দেখেন নাই, এবং ওই গাড়িটা যার তার কাছ থেকে তিনি আর কখনো নেন নাই। তার বছর খানেক পরে তিনি নিজেই একটি গাড়ি কেনেন, যেহেতু তিনি ডেড বডি ক্যারি করতেন, তার নিজের জন্য আলাদা করে একটা গাড়ি কেনেন, এবং নিজেও একটা নতুন কোম্পানি ওপেন করেন, যেটার কারণে যেটাতে তিনি গাড়িটা ইউজ করতে পারতেন অনেকে হায়ার করত। তো এটা একটা ছিল ওনার ঘটনা, যিনি আমাকে পাঠিয়েছেন সেই ভাই তিনি সাউথহ্যাম্পটন আছেন। আমাদের এক লিসনারও দেখলাম আমি ইনস্টাগ্রামে নক করেছেন, তিনি সাউথহ্যাম্পটন থাকেন, তাকেও অনেক ধন্যবাদ। ভাই বলেছিলেন যে আপনি তো পোস্ট মতো যাচ্ছেন সাউথহ্যাম্পটন, আমি সাউথহ্যাম্পটন আছি। আসলে আমি মেসেজ অনেক পরে দেখেছি, না হলে আমরা সাউথহ্যাম্পটন, আমি সাউথহ্যাম্পটন হয়েই পোর্টস মতে গিয়েছিলাম, আমি কান্ট্রি সাইড রোড ড্রাইভ করে গেছি। তো যাই হোক, ধন্যবাদ ভাইয়া যিনি আমাকে সাউথহ্যাম্পটন থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তার নাম আমি প্রকাশ করছি না তারই কারণে, কারণ তিনি আমার খুব পরিচিত মানুষ, পরিচিত একজন মানুষ, তার নামটি প্রকাশ করলাম না। আসলে নেক্সট ঘটনায় যাবার আগে আমার কাছে মনে হয় যে আমার রেফায়েত ভাইয়ের ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলা দরকার, যেটা খুব রিসেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে আমি রেফায়েত ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আসলে এটা এক্সপিরিয়েন্স বলা যায় না, আপনারা জানেন রেফায়েত ভাইয়ের কাছে ছয়জন ওস্তাদ থাকতেন, এর মধ্যে একজন ওস্তাদ মারা গেছেন, তিনি মারা গেছেন, হ্যাঁ তিনি আর তার সাথে থাকেন না, চলে গেছেন। তো যে ছয়জন আছে সেই ছয়জনের মধ্যে তিনজন রেগুলার আসতেন না এবং তিনজন রেগুলার আসতেন। কিছুদিন আগে রেফায়েত ভাই ঘুমাচ্ছিলেন, উনি আমাকে যেভাবে শেয়ার করেছেন, আমি জাস্ট আপনাদেরকে ছোট একটা হিন্ট দিয়ে এখান থেকে নেক্সট ঘটনায় যাব। যেহেতু রেফায়েত ভাই অনেকেই রেফায়েত ভাইকে পছন্দ করেন, সেই তো সেই কারণে আসলে হিন্টটা দেওয়া। রেফায়েত ভাই আমাকে আপনাদের সবাইকে বলতে বলেছেন যে তিনি রিসেন্টলি ঘুমাচ্ছিলেন, ঘুমানোর একটা পর্যায়ে তার ঘুম ভাঙে, তিনি চোখ খুলে দেখেন চারিপাশ পুরোটাই সাদা আর তিনি সমুদ্রে ভাসছেন। তো তিনি তো হাঁটতেই পারেন না, তাকে সমুদ্রে নিয়ে আসবে কে? তিনি দেখলেন তিনি সমুদ্রে একটা পাতলা ভেলায় ভাসছেন। তিনি বারবার চেষ্টা করছিলেন ঘুমের মাঝেই জানার জন্য যে আমি আসলে কোথায় আছি, আমি কি ঘুমে আছি না আমি আদৌ কোনো সমুদ্রের উপরে ভেলায় ভাসছি। কিছুক্ষণ পর তিনি আবারও যখন চোখ খোলে তিনি দেখেন তিনি একটা সমুদ্রের বীচ প্রান্তে চারিপাশ থেকে বেগুনি কালারের একটা বেগুনি লাল মিক্স করে একটা কালার তার উপরে চারিপাশে দেখা যাচ্ছিল। আকাশে অনেক বলতে গেলে পাখি উঠছিল, ছোট ছোট পাখি উঠছিল, পাখিগুলোর সাইজ খুব বড় না, ছোট ছোট, আর পেছন থেকে খুব সুন্দর বাঁশির শব্দ আসছিল। তো তিনি বুঝতে পারছিলেন যে তিনি আসলে পৃথিবীর কোন একটা পোর্শনে, যেটাতে মানুষ যেতে পারে সেখানে তিনি নাই। তো তিনি যখন শুয়েছিলেন তিনি উঠতে পারছিলেন না, এবং তিনি বলেছেন যে আমি ওই মুহূর্তে উঠতে পারছিলাম না, তার মানে এটা স্বপ্ন হওয়ার সম্ভাবনা না, স্বপ্নে আমি নিজেকে খোরা অবস্থায় দেখব না, এটা তো তার কথা, নিজেকে প্যারালাইজড অবস্থায় দেখব না। তো তিনি দেখলেন যে তিনি দাঁড়াতে পারছেন না, হঠাৎ করে দূর থেকে একজন মানুষ তার কাছে হেঁটে আসলো, এবং তার কাছে হেঁটে আসতে বেশ সময় নিল, অনেকক্ষণ সময় ধরে হেঁটে আসলো। হেঁটে আসার পর যখন তিনি দাঁড়ানোর চেষ্টা করলেন, তাকে সাহায্য করলেন দাঁড়ানোর জন্য, দাঁড়ানোর পর রেফায়েত ভাইকে তিনি বলেন যে আমার নাম গাউসুল, আমি এখন থেকে আপনার কাছে আসব, আপনি অনেকদিন যাবৎ আমার বাবার সাথে ছিলেন, আমার বাবা আপনার কাছে যেত, আমি প্রায় সময় আপনাকে স্বপ্নে দেখতাম, আমি দেখতাম আপনাকে আমি এখানে নিয়ে এসেছি কিন্তু কখনো সুযোগ হয়নি, সময় হয়নি, আমি আপনার বাসায় যেতে পারছিলাম না কারণ আপনার বাসার মধ্যে কলুষিত মানুষের আনাগোনা খুব বেড়ে গেছে, আপনার কাছে কয়েকদিন যাবৎ একজন মানুষ খুব ঘুরাঘুরি করছে, ওই মানুষটা কলুষিত মনের মানুষ, আমি যেতে পারছি না, ওদের গন্ধটা খুব খারাপ গন্ধ, আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনি আমার বাবার সাথে এখানে একবার দেখা করেছিলেন, আপনার কি মনে আছে কিনা আমি জানি না, আপনাকে জাস্ট এতটুকুই বলার জন্য এখানে নিয়ে আসা, আমার নাম গাউসুল, একটা মৃত ব্যক্তির কেস আপনার কাছে আসবে, সেই কেসটা নিজে নিবেন এবং আপনার যে আরেক ওস্তাদরা আছে তারা আপনাকে বারণ করবে, আমি শুধু একটুকুই বলতে চাই যে কেসটা আপনি নিচ্ছেন সেই কেসটা আমার বাবার কেস ছিল, আমার বাবা তখন আসতে পারেনি, যাই হোক আমি আপনাকে শুধু এতটুকু বলতে চাই, তারা যদি বারণ করে তাদের আপনি ভালো মন্দ বুঝার আপনি বুঝবেন, যদি মনে হয় আমাকে স্মরণ করবেন তাহলে স্মরণ করার সময় জাস্ট গাউসুল বললেই আমি চলে আসব। যদিও গাউসুল নামটা রেফায়েত ভাই দিতে বলেছেন, তার পুরো নামের সাথে গাউসুল নামটা আছে, পুরো নামটা রেফাত ভাই আমাকে দেননি। তাদের নামগুলো খুব ডিফারেন্ট টাইপের হয়। রেফাত ভাই বলেছেন যে যে ওস্তাদ ছিল তারই ছেলে তার সামনে এসছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ তিনি কয়েকদিন যাবৎ আসলেই একটা একজন লোক তার পেছনে বেশ কয়েকদিন যাবৎ ঘুরছে। তো তিনি বললেন যে আমি চলে যেতে চাই, আমার শরীরটা বেশ খারাপ লাগছে, আপনি যখন আমার কাছে এসছেন আমি খুশি হয়েছি, আমার যদি কখনো দরকার হয় আমি আপনাকে জানাবো। তো বলল যে আপনার ওই আরেক ওস্তাদরা যারা আছে তাদের সাথে হয়তো আমার মত পার্থক্য হতে পারে, এটা খুবই স্বাভাবিক, জাস্ট আপনাকে বলা যে যে মানুষটা পরে আপনার কাছে একটা মৃত মানুষের কেস নিয়ে আসবে সেই কেসটা আপনি নেবেন এবং সেই কেসটা নেওয়ার সময় আপনি অবশ্যই আপনার সর্বস্তাদের জানাবেন, দরকার হলে আমরা সবাই গোল মিটিং এ বসে জিনিসের সিদ্ধান্তে যাব। আমি জানি না তারা আমাকে কেন পছন্দ করে না, তবে সেসব বিষয় যখন আসবে কাজের বিষয়ে অবশ্যই আমরা সেটা খেয়াল রাখব। এটা বলে রেফাত ভাইকে তিনি আরো কিছু ফল রেফাত ভাইকে দেন। রেফাত ভাইকে ফল দেওয়ার পর রেফাত ভাইকে চোখটা বন্ধ করতে বলেন এবং ওনার কপালে হাত বোলানোর সাথে সাথে রেফাত ভাই দেখেন যে তিনি তার বেডের উপরে, রাত তখন তিনটার বেশি বাজে, বেড ভর্তি ফল, শুধু ফল আর ফল। তো রেফাত ভাই যখন ঘুম থেকে সবাইকে বলল যে খুব বলা যায় যে এই ফলগুলা একটু ডিফারেন্ট টেস্টের ফল, এবং রেফাত ভাইয়ের ছেলে আমাকে বলেছেন যে অমৃত স্বাদ, যেখানে একটা পাকা পেঁপে ছিল ওই পেঁপের টেস্ট আর আঙ্গুরের টেস্ট নাকি একই রকম, পাকা পেঁপের ভিতরে পাকা পেঁপের টেস্ট পাওয়া যাচ্ছিল না, এরকম জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল। আমরা ব্যাপারে ডিটেলস জানবো এবং রেফাত ভাই আমাদেরকে আপনাদের সবাইকে ডিটেলস জানাবে জিনিসটা, এবং তাদের তিনি বলেছেন যে তার সাত ওস্তাদের সাত বংশধর সবাই মিলে একটা কেস তারা হাতে নিয়েছেন এবং সেটাতে যাওয়ার জন্য রেফাত ভাইকে আলাদা স্পেশালি যিনি যার কেস তাকে তিনি গাড়ি দিয়ে নিয়ে যাবেন, এবং তিনি বলেছেন যে এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি এবং এটা চলমান, এটা খুব রিসেন্ট ঘটনা এবং রিসেন্টলি গাউসুল যিনি এসছেন রেফাত ভাইয়ের কাছে, গাউসুল তিনি খুব রিসেন্টলি এসছেন। তো রেফাত ভাইকে অনেক ধন্যবাদ, এই ইনফরমেশনটা আমি আমাদের লিসনারদের কাছে পৌঁছে দিলাম। ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যদি কাজটা সম্পন্ন হয় এবং খুব শিগগিরই নাকি এটা সম্পন্ন হয়ে যাবে, সাতক্ষীরার কোন একটা জায়গায় কাজ চলছে সেটা। যাই হোক, এটার ব্যাপারে আমি আপনাদেরকে ডিটেলস বলতে পারবো না যেটার কারণে রেফাত ভাই আমাকে সম্পূর্ণ ডিটেলস বলেন নাই। তো ইনশাল্লাহ আমরা শেষ হওয়ার পর আপনাদের সবার সামনে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের ভৌতিক কথা শুনবেন। আমরা খুবই কাছাকাছি চলে এসেছি 2 লক্ষ সাবস্ক্রিপশনে, তো আপনাদের সবার সহযোগিতা একান্তই কাম্য। আমরা চলে যাব সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় সামির ভাইয়ের কাছে। আশা করছি আজকের সবগুলো ঘটনা দুর্দান্ত হবে, চমৎকার হবে, আপনাদের সবার ভাল লাগবে। চলে যাচ্ছি সামির ভাইয়ের কাছে।
গত কয়েকদিন আগে সিলেট থেকে সাব্বির ভাই ওনারা চার বন্ধু মিলিয়ে গিয়েছিলেন ভারতের শিলং ঘুরতে। তিন চার দিন ঘুরবার পর ওনারা ঠিক করেন যে চেরাপঞ্জিতে 2 রাত থাকবেন, সে অনুযায়ী একটা গেস্ট হাউস ওনারা ভাড়া করে ফেলেন। বেশ সুন্দর ছিল জায়গাটা। রাতে খাওয়ার পর গেস্ট হাউসের সামনে ছোট যে মাঠটা ছিল সেখানে সাব্বির ভাই ওনার চার বন্ধু মিলে আড্ডা দেওয়া শুরু করে। পরিবেশটা বেশ ভৌতিক ছিল বলা যায়, চারপাশে পাহাড়, অন্ধকার, আর গেস্ট হাউসের সামনে যে অংশটা সেখানে লাইট জ্বলছিল। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ওনাদের সাথে যোগ দেয় সেই গেস্ট হাউসে থাকা আরো তিনজন, যারা এসেছিলেন ভারতের শিলচর থেকে। তারা নিজেদের মধ্যে একে অপরের সাথে পরিচয় হওয়ার পর বেশ খোঁজ গল্পে মেতে উঠেন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি, আজকে হাজির হয়েছে একটি ঘটনা নিয়ে। আশা করি ঘটনাটা আপনাদের বেশ ভালো লাগবে। এটি পাঠিয়েছেন সাব্বির ভাই, যে নামগুলো আমি এখানে নিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ছদ্মনাম। যিনি আমাকে ঘটনা পাঠান তিনি আমাকে বলেছেন ঘটনায় তার নাম ব্যবহার না করতে। চলে আসছি আবার সেই ঘটনায়, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। রাত তখন 12টা, হালকা ঠান্ডা ছিল সেই রাতে। আগে বলেছি পরিবেশটা ছিল বেশ ভৌতিক। সাবির ভাই কথা প্রসঙ্গে হঠাৎ বলে বসেন, আচ্ছা আপনারা কেউ প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করেন? এই বিষয়ে কথা উঠতেই সেখানে এক পক্ষ বলে, হ্যাঁ বিশ্বাস না করবার তো কিছু নাই। কিন্তু তাদের মাঝে তিনজন বলে উঠে, ধুর এসব আদার কথা বাদ দেন তো, ওগুলো বিশ্বাস করার কিছু নাই। সার্বিজ তখন বলেন, দেখেন আপনাদের তিনজনের মতো আমি এরকম এই প্যারানর্মাল বিষয়গুলা বিশ্বাস করতাম না একটা সময়, কিন্তু গত বছরে আমার বিল্ডিং এ যে ঘটনাটা ঘটে সেটার উত্তর আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। তখন তিনি বলা শুরু করেন, গত বছরের সেপ্টেম্বর মাসে ওনারা সিলেট শহরের কোন একটা জায়গায় নতুন একটা ফ্ল্যাট কিনে আটতলা, বাড়ির টপ ফ্লোরেই নেওয়া হয়েছিল ওনাদের ফ্ল্যাট। তো বাড়িতে উঠবার আগে সাব্বির ভাই এবং তার বাবা মাঝে মাঝে সেই ফ্ল্যাটে আসতেন রেনোভেশনের কাজ করানোর জন্য। কোনদিন খুব সকালে ওনাদের আসা লাগে, আবার কোনদিন দুপুরে আসত। তো একদিন উনি এবং ওনার বাবা বেশ সকালে আসে, সাতটা সাড়ে সাতটার দিকে ফ্ল্যাটে যায় যে ফ্ল্যাটে কাজ করাবে, এবং গিয়ে দেখে যে দুজন রাজমিস্ত্রি থাকবার কথা ওরা আসছে না। তাই ঘন্টাখানিক পর গিয়ে ওরা আসে। তো তখন তারা আসবার পর সেই সাবির ভাইয়ের বাবা তিনাকে বেশ বকাঝোকা করে বলেন, তোর কেন বলছি রাতে থাকবি, এত লুটকিস কেন, রাতে থাকতে পারস না? সে দুজন রাজমিস্ত্রি তারা বলে, স্যার আমাদের কি দোষ, কদিন তো এখানে ছিলাম রাতে, সমস্যাটা যে রাতে এখানে থাকলে ছাদে অনেক লাফালাফির আওয়াজ হয়, ঘুমাইতে পারি না, যতবার ছাদে গেছি গিয়া দেখি কেউ নাই, এমনকি ম্যানেজার স্যারও তালা লাগানোর পরও সেই লাফালাফির আওয়াজটা থাকতো, কোনো সমাধান হয় নাই, তাই আর এখানে থাকি না। সাবির ভাইয়ের বাবা রাজমিস্ত্রি দুজনকে ছাড়ি দিয়ে বলে, ফাঁকি দেওয়ার জায়গা পাস না, তা কাম কর। পরবর্তীতে মাসখানিক পর সাবির ভাই তাদের ফ্যামিলি তারা সেই ফ্ল্যাট বাসায় উঠেন। শুরুতে সমস্যা না হলেও এক মাস পর থেকে সেই ছাদে রাত হলে এত লাফালাফির আওয়াজ হতো যে তিন থেকে চারতলা যারা থাকত তাদের ফ্ল্যাটে পর্যন্ত আওয়াজ শোনা যেত। ছাদ তো তালা মারা, গেটও খুলে নাই। এরকম যখন প্রায় হচ্ছিল, এক রাতে নাকি সাবির ভাই সহ আরো দুজন ফ্ল্যাট মেম্বার যারা আছে তারা ঠিক করেন যে আজ যেহেতু লাফালাফি হচ্ছে, ছাদ খুলে তো কিছু দেখাও যায় না, তারা সিদ্ধান্ত নেয় লাফালাফি জায়গায় লাফালাফি হোক, পাশের বাসায় তারা উঠবে এবং সেই ছাদ থেকে দেখবে যে আসলে বিষয়টা কি। ওনারা তাই করেন, পাশের বাসার ছাদে যান, গিয়ে দেখতে পান যে ওনাদের বাড়ির ছাদের যে পানির ট্যাঙ্কিটা ছিল একটু বেশ উঁচু জায়গা ছিল, মানে একটা একটু উঁচুতে ছিল সিঙ্গেল যে পানির ট্যাঙ্কি গুলা হয়। দেখে যে পানির ট্যাঙ্কিতে অন্ধকারে কেউ একজন বসে আছে, মানুষ আকৃতির, একবার অন্ধকারের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট বসে আছে। সাবির ভাই যখন চিৎকার দিয়ে ডাক দিতে যাবে এবং ডাকও নাকি তিনি নিয়ে দিয়েছিল যে এই কেউ ওখানে, তখন তারা দেখেন যিনি বসেছিল সে শুধু ঘাটটা ঘুরায় এবং তারপর একটা লাফ দেয়, মানে সেই ট্যাঙ্কির থেকে একবারে আটতলা থেকে নিচে লাফ দেয়, এরপর গায়েব আর নাই। বিষয়টা পরের দিন আশেপাশে বেশ জানাজানি হলে এলাকার এক স্থানীয় লোক বলেন যে এই জায়গাটায় যে বিল্ডিং তোলা হয়েছে সেখানে স্বাধীনতার সময় আমাদের বাহিনীরা হিন্দু পরিবারের অনেককে একসাথে হত্যা করে মাটি চাপা দিয়েছিল, এলাকাটা একটা হিন্দু পাড়া ছিল। তারপর থেকে নাকি অনেকদিন এখানে ঝোপঝাড় ছিল, কেউ সহজে সেখানে যেত না। আর ওই বছর খানিক আগে নাকি এখানে বাড়ির কাজ ধরা হয় এবং সেই ঝোপঝাড় কেটে ফেলা হয়। সাবির ভাই বলেন যে এরপর ওনাদের বাড়িটা বন্ধ করে খুব একটা সমস্যার সমাধান কিন্তু হয় নাই, টুকটাক সমস্যা হতোই, তারপর ওনার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে অন্য জায়গায় চলে যান। ঘটনাটা পুরো শুনবার পরও সেখানে আড্ডায় থাকা যে তিনজন ছিল, মানে যারা শুরুতেই প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করেনি, তারা বলে যে দেখেন ভাই এগুলো চোখের ভুল ছাড়া কিছুই না, এসব গুজব, এসব ঘটনা ঘটতেই পারে না। তখন আবার দুই পক্ষের মধ্যে কথা হয়, মেয়ের বিষয়ে তর্কাতর্কি হয় এই প্যারামাউন্ট টপিকটা নিয়ে। তাই ঘটনাটা অনেকক্ষণ ধরে উপভোগ করছিলেন সেই গেস্ট হাউসের সিকিউরিটি গার্ড মালিক। সে সাহস দেখা গেস্টদের যে কিছু বলতে যাবে সেটা বলছিলেন না। তখন সাব্বির ভাই সেই মালিককে ডেকে বলেন, কাকা এখানে আসেন, এখানে আসেন। তো তিনি যান। সাব্বির ভাই তাকে বলেন, কাকা আপনার বয়স কত? 60 হয়ে হবে তাই না? সেই মালিক তিনি বলেন, জি স্যার। সাব্বির ভাই বলেন, আচ্ছা আপনি তো সবই শুনতেছিলেন, আমরা কি নিয়ে কথা বলতেছি, আমার ঘটনা শুনলেন। আচ্ছা আপনি বলেন তো, জিন ভূতগুলোকে বিশ্বাস করেন কিনা? সে মালিক কাকা কিছু বলতে গিয়েও মাথা নিচু করে বলে বসেন, আমি কি বলবো স্যার, এগুলো তো অনেকেই বিশ্বাস করে না। সাব্বির ভাই এবার অপর পক্ষ যারা প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করে না তাদের উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ এবার দেখলেন তো, কাকা এত বয়স্ক মানুষ, তিনিও জানেন চিনভূত আছে কি নাই। শিলচর থেকে আসা দেবদা তখন বলেন মালিক কাকুকে, আচ্ছা কাকা আপনার সমস্যা না হলে এক কাজ করেন, মেন গেটটা লাগে এখানে বসেন, এত রাতে তো আর গেস্ট হাউসে কেউ আসবে না, আর কেউ আসলে তো আমরা দেখবই সামনে। আপনি এক কাজ করেন, এখানে আসেন বসেন, আমরা সাথে গল্প করেন। এরপর তিনি আসার পর বলেন, আপনারা গেস্ট হিসাবে আসেন তাই ওভাবে আর কথা বলতে চাচ্ছিলাম না, তবে সত্যি বলতে কি এই দুনিয়াতে মানুষ ছাড়াও কিছুতে একটা আছে। তখন মালিক কাকু বলেন, বৃহস্পতি আপনারা তো জানেন যে আমাদের কোরআনে তো বলাই আছে জিন আছে কি নাই। এভাবে খানিকক্ষণ কথা বলার পর তাকে জিজ্ঞাসা করা হয়, কাকা আপনার বাড়ি কই, এখানেই থাকেন না অন্য জায়গায় থাকেন? সে মালিক কাকা বলেন, ওনার নাম আব্দুল মালিক, বাড়ি মুর্শিদাবাদ। এই গেস্ট হাউসে কাজ করেন বিগত 9 ধরে, মাঝে মাঝে বাড়িতে যান, নাহলে এখানেই তার থাকা হয়। আড্ডার মাঝে যারা প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করছে মানে বিশ্বাস করতে নারাজ ছিল তাদের মাঝে একজন মস্করা করে বলে উঠেন, বলেন না কাকা জিনভূত কি কি দেখলেন এই 9? হাসি দিয়ে তিনি বললেন, কি বলবো স্যার, এই জায়গা নিয়ে আমার কিছু বলার ইচ্ছা নাই, তবে এটা জেনে রাখেন এই আধুনিক কালে এত সহজে জিনে বুঝে ধরা দেয় না। তখন তিনি বলেন, আচ্ছা আপনারা যদি বিশ্বাস করতে চান না তাহলে একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন জিন ভূত এগুলো আছে কি নাই। মালিক কাকার এই ঘটনাটা মানে ঘটনা যে তিনি বলবেন এটা শুনবার পর সেখানে যারা যারা ছিল প্রত্যেকে তখন গুটিসুটি হয়ে বসেন কি ঘটনা তিনি আমার শেয়ার করেন। এরপর তিনি বলা শুরু করেন ঘটনাটি তার নিজ পরিবারের সাথে। তখন সময়টা ছিল 1990। মালিক কাকার আপন বাবা ও চাচার সাথে এই ঘটনা ঘটে। এই কথাগুলো বলতে বলতে তিনি কেন জানি চুপ হয়ে যান, দেখে মনে হচ্ছিল তার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। সাব্বির ভাই তখন কাকাকে একটু ধাক্কা দেবো, কাকা বলেন না কি হয়েছে। খানিকটা চুপ থেকে সে কাকা দীর্ঘ শ্বাস ফেলে আবার বলা শুরু করেন, ওনাদের বাড়ির কাছাকাছি একটা পুরাতন বাড়ি ছিল, যদিও এখন সেই বাড়িটা কেউ আর থাকে না, তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। মালিক কাকা বলে 60-এর দিকে সেই বাড়িতে এক দম্পতি থাকত, তাদের কোনো সন্তান ছিল না। সেখানে যিনি কর্তা তিনি একজন ডাক্তার ছিলেন, তার নাম ছিল আশুতোষ। গ্রামের আশেপাশে যেখানে কি অসুস্থ হত আশুতোষে ছিলেন একমাত্র ভরসার পাত্র। একবার সেই গ্রামে হঠাৎ বসন্তের রোগ শুরু হয়, আশেপাশে একের পর এক গ্রাম অনেকেই সেই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শুরু করে। এতটাই ভয়ানক হয়ে উঠেছিল সেই রোগ যে সহজে কেউ বাড়ি থেকে বের হতো না, আর যারা সেই গ্রামে থাকত তারা অনেকেই ভয়ে এলাকা ছেড়ে অন্য গ্রামে আত্মীয় স্বজনে বাজারে থাকা শুরু করে। তবে আশুতোষ ছিল ব্যতিক্রম, যেহেতু তিনি ডাক্তার ছিলেন তাই আর ঘরে বসে থাকতে পারে না তিনি। তার একমাত্র স্ত্রী যে ঘরে ছিল তার বারণ সত্ত্বেও তিনি গ্রামে যারা অসুস্থ তাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন মানুষকে সুস্থ করবার আশায়। কিন্তু প্রাকৃত সুস্থ তিনি করতে পারেননি, উল্টা নিজেই আক্রান্ত হয়ে পড়েন বসন্ত রোগে। তো স্বামী সেবা করতে গিয়ে নিজেও অসহায় পড়েন সেই আশুতোষের স্ত্রী, যার স্বামী এত দিন মানুষের সেবা করে গেল, আজ তার এই রোগের জন্য কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না। পাঁচ দিনের মাথায় আশুতোষ মারা যায়। এবারই ওবারই অনেক বলেও কাউকে দাহ করবার জন্য আনতে পারে না তার বউ। অবশেষে লাশ যখন পচে যাওয়ার মতো অবস্থা, তখন ঘন্টার পর ঘন্টা মাটি খুঁড়ে বাড়ির পাশেই নিজ স্বামীকে মাটি চাপা দেয় আশুতোষের স্ত্রী। আস্তে আস্তে মাসখানিকের মধ্যে সেই গ্রামে বসন্ত রোগের প্রাদুর্ভাব কমে যায়। অন্য গ্রামে যাওয়া মানুষেরাও নিজ নিজ বাড়িতে নাকি তখন আসা শুরু করে। কোন এক বিকেলে আশুতোষের পাশের বাড়ির যে পরিবার অন্য গ্রামে গিয়েছিল তাদের কর্তা বাড়িতে আসার পথে দেখেন যে আশুতোষের স্ত্রী কান্নারত অবস্থায় তাকে বলছে, দাদা জামাইকে তো পাঠাতে পারি নাই, কত কষ্ট পেয়ে না মরল, দাহ করার জন্য কেউ আগে আসে নাই, পরে মাটি চাপা দিলাম, বুকে অনেক কষ্ট দাদা, দাদা কি যদি মনে না করেন আমার খাবার দিবেন, অনেকদিন হয়েছে খাইতে পারে না ঠিকভাবে, সেই জামাইটা মারা পর থেকে মুখে খাবারে ঢোকে না। সব শুনে সেই কর্তা বলে, আচ্ছা বৌদি দাঁড়ান আপনি, আমি তো অনেকদিন পর বাড়ি আসলাম, ঘরে ঢুকে দেখি কিছু আছে কিনা। পরে তিনি ঘরে তার বউ থেকে গুড় আর মুড়ি নিয়ে আশুতোষের স্ত্রীকে দিতে যান। গিয়ে দেখে তিনি বাহিরে নাই, উঠানের আশেপাশে কোথাও নাই। পাশেই আশুতোষের বাড়ির উঠানে গিয়ে দেখেন কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে অনেক দিন ধরে কেউ আসে না। ঘরের চারপাশে শ্যাওলা আগাছা জন্মে আছে এদিক সেদিক। আশুতোষের স্ত্রী তখন ঘরের ভিতর থেকে বলেন, দাদা ভিতরে আসি, ভিতরে আসেন। পাশের বাড়ির সেই কর্তা একটা কাশি দিয়ে মোড়াটা ঝাড়ে দিয়ে তখন আশুতোষের ঘরে গিয়ে দেখেন বিছানায় পড়ে আছে আশুতোষের স্ত্রীর অর্ধগলিত শরীর, আর পুরো ঘরে প্রচন্ড বাজে গন্ধ আর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। সেই লোকের চিৎকারে পাশে তার বাড়িতে কিস্তি সন্তানরা প্রদেশে পড়ে। বেশ কয়েক মাস সেই লোক অসুস্থ ছিল, সুস্থ হবার পর স্বাভাবিক হওয়ার পর তিনি সব খুলে বলে যে কি কি ঘটেছিল এবং তিনি কি কি দেখেছিলেন। ঘটনাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল সাব্বির ভাই সহ যারা সেখানে ছিল তারা প্রত্যেকে। তখন তাদের মাঝে যে কজন প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করছিল না তাদের মধ্যে একজন বলে বসে, কাকু সেটা কি তাহলে আশুতোষের স্ত্রীর আত্মা ছিল? মানে কাকু বলেন, হ্যাঁ তা নয়তো কি, এই ঘটনার সাক্ষী ছিল সেই মালিক কাকার বাপ দাদারা। গত 8-10 বছর আগেও নাকি বছরে 2-1 বার কোন এক মহিলার মাঝ রাতে সেই গ্রামে এবারি ওবারি করানার্থ, মানে কোন একটা মহিলা করানার্থ খাবার পাওয়ার জন্য, কিন্তু দরজা খুললে কাউকে দেখা যেত না। গ্রামে যখন বেশ জানাজানি হচ্ছিল গ্রামের মুরব্বীদের মতে তখন এরকম ছিল যে আশুতোষের স্ত্রী খাওয়া না পেয়ে অনাহারে মারা যাওয়ার কারণে তার আত্মা গ্রামে আশেপাশে ঘুরে বেড়াত। এবার সাব্বির ভাইয়ের পাশে বসে থাকা সেই দেবদা মালিক কাকুকে বলেন যে কাকু সব তো শুনলাম, কিন্তু আপনার পরিবারের সাথে কি ঘটল ওইটা তো বললেন না। তিনি বলেন ঘটনা তো মাত্র শুরু করলাম স্যার, কিভাবে কি ঘটছে সবই বলতেছি। আশুতোষ ও তার স্ত্রী মনে যাওয়ার পর ঘরটা তালাবদ্ধ ছিল প্রায় 10 কি 12 বছর। ভয়ে কেউ সেই ঘরের আশেপাশে যেত না, কারণ সেখানে নাকি গ্রামের বেশ কয়েকজন আশুতোষকে যেখানে দেহ করবার বদলে মাটি চাপা দেওয়া হয়েছিল সেই জায়গায় তার স্ত্রীকে কাঁদতে দেখেছিল। দিনের পর দিন যায়, আস্তে আস্তে খুব একটা সমস্যা সেখানে দেখা যায় না। প্রায় 8 বছর পর আশুতোষের সেই জায়গাটা দখল করে নেয় মালিক কাকার বাবা। দেখছে সেখানে কেউ আসে না, তিনি তখন এটা নাকি দখল করে নেয়। তিনি সেখানে দুইটা ঘর তুলে নিজেই তার দুই ছেলেকে নিয়ে থাকা শুরু করেন। ভালোই কাটছিল তাদের দিনকাল, কিন্তু আচমকা সমস্যাটা শুরু হয় মালিক কাকার দাদা মারা যাবার কদিন আগে। তিনি টানা কয়েকদিন স্বপ্ন দেখেন বাড়ির পাশে কে যেন কবর খুঁড়ছে, কিন্তু চেহারা দেখার চেষ্টা করতে গেলেও যে লোকটা কবর খুঁড়ত সে দৌড়ে পালিয়ে যেত, নিজের চেহারাটা দেখাতে চেত না। তবে যেদিন দুপুরে সেই দাদা তিনি মারা যান, তার আগের রাতে দেখেন যে এতদিন যে লোকটা কবর খুঁড়ত স্বপ্নে এসে, সে আজও একইভাবে কবর খুঁড়ছে, কিন্তু আজ সে তার চেহারাটা দেখায়। সে আর কেউ না, সে ছিল আশুতোষ। তার পাশে দাঁড়িয়ে তার স্ত্রী হাসছিল অনেক বাজেভাবে। কথাগুলো মালিক কাকা দাদা সকালেই ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বলেন, আর ঠিক দুপুরেই সুস্থ যেমন মানুষ তিনি খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিল, একটু ঘুমাচ্ছিল, ঘুমের মাঝেই মারা যান। আবার শুরু হয় সে ঘরে উৎপাত। রাত হলেই মহিলা মানুষের কান্নার আওয়াজ শোনা যেত, কিন্তু ঘরের দরজা খুলে দেখা যেত কান্না বন্ধ, কেউ নাই। এদিকে মালিক কাকুর মা নাকি তখন সন্তান সম্ভাবনা দেখে তার বাবা ঠিক করেন এই ঘরে আর তিনি থাকবেন না। যেহেতু টুকটাক সমস্যা হচ্ছে, তখন তারা বুঝে গিয়েছিল প্যারানর্মাল কিছু হয়তো ঘটতে পারে। তো তারপর ওনারা একটা সিদ্ধান্ত নেয় যে পাশের গ্রামে ওনাদের আরেকটা বাড়ি আছে, সেখানে তারা উঠবে। সেখানে তারা উঠেও এরপর আর কোনো সমস্যা মাঝিদের হয় না। তবে 90 সালের দিকে মালিক কাকার আপন ছোট চাচা খলিল, তিনি পারিবারিক দ্বন্দ্বে মালিক কাকার বাবার সাথে ঝগড়া করে ঠিক করেন তিনি তার ভাইয়ের সাথে আর একত্র থাকবেন না, আলাদা হয়ে সেই বাড়িতে থাকবেন যেটা ছিল সেই আশুতোষের বাড়ি, মানে সেই মালিক কাকা দাদা যে বাড়িটা আগে কিনেছিল সেই বাড়িটা, মানে যে বাড়িটা দখল করেছিল সেটা, আশুতোষের সেই বাড়ির আশেপাশের জায়গাটা। সেই খলিল কাকা তিনি উঠে পড়েন সেখানে। বারবার তাকে মুরব্বীরা মানা করেছিল, বিশেষ করে মালিক কাকার বাবা মানা করেছিল সেখানে না উঠতে, কিন্তু কে শুনে কার কথা। সম্পত্তি নিয়ে ওদের দ্বন্দ্ব ছিল, যেন তিনি ঠিক করেন তিনি সেখানে উঠবেন। প্রথম দিন উঠে তিনি ঘরটা নিজেই পরিষ্কার করে থাকা শুরু করেন। একা থাকতো দেখে মাঝে মাঝে তিনি বন্ধুদের নিয়ে আসতেন এবং রাত জেগে তাস খেলতেন। এক রাতে মালিক কাকার চাচা খলিল তিনি নাকি রাতে তার ঘরে চৌকিতে ঘুম দেন। শীতের রাত, চারপাশ দরজা জানলা বন্ধ ছিল, তার নিজে করা নিয়েছিলেন সেই দরজা জানলা, যে কোন রকম তার বন্ধু বান্ধব ঘরে ঢুকতে না পারে, কারণ তার বন্ধু বান্ধবরা কেমন হতো যে তাতে হুটহাট করে ঘরে ঢুকে যেত, রুম বাইরে থেকে নক করে কড়াটা খুলে ঢুকে যেত ঘরে, বাইরে দিয়ে মানে কোন একটা কড়া খেলার ব্যবস্থা ছিল। যাও হঠাৎ তো সেই চোখে তিনি ঘুমিয়ে আছেন, শীতকালের রাত দরজা জানা বন্ধ, হঠাৎ ভোরের দিকে প্রচন্ড শীতে ওনার ঘুম ভেঙে যায়। সেই মালিক কাকুর চাচা খলিল তিনি উঠে যা দেখেন তা দেখিয়ে দিনে দিশেহারা। ওনার ঘরের দরজা খোলা, আর তিনি চৌকি সহ শুয়ে আছেন ঘরের পাশে গাছ গাছালি ভরা ঝোপে। বিষয়টা খানিকটা ভয় লাগলো। তিনি ভাবেন, যেহেতু তার বন্ধুরা রাতে মাঝে মাঝে তাস খেলতে আসে, তারাই হয়তো এই বাদরামি করে এই কাজটা হয়তো করেছে। পরের দিন তিনি তার বন্ধুদের বিষয়টি জানালে তারা অস্বীকার করে এবং বলে যে, দেখ ভাই, তোর ঘরের আশেপাশে আমরা জানি যেটা আগে থেকেই ভালো না, কেন যে একা থাকিস, আর শীতকালে রাতে আমরা কেন তোর বাড়িতে এরকম যাব। তিনি বিষয়টা নিয়ত ভাবেন না। তো তিনি তার মতো রাত এরকম থাকা শুরু করেন। এক রাতে তার কেন জানি খুব ঘুম আসছিল না। রাত বলতে তখন 8-9টা বাজবে। বাহির প্রচন্ড শীত থাকলেও কেন জানি সেদিন ঘরে একটা ভ্যাপসা গরম তার লাগছিল, খুব অস্থিরতা লাগছিল তার। ভাবছেন যে তার শরীরটা অসুস্থ হয়ে গেল নাকি। এছাড়া তিনি তখন একা থাকতেন। এমন সময় ঘরের দরজায় কেউ কড়া নাড়ে। জিজ্ঞাসা করতেই বাহির থেকে এক লোক বলে, খুলিল মিয়া, ঘরে আছো নাকি, খুব ঠান্ডা লাগতেছে, দরজাটা খুলবা। কে জানতে চাইলে তিনি বলেন, আরে আমার চিনবা না, দরজাটা খুলো। দরজা খুলবার পর একজন বয়স্ক লোক, দেখতে বেশ কালো, ধুতি আর সাদা পাঞ্জাবি পরা, সেই লোক বলছে, তুমি ঘরে পড়ে আছো খুলিল, কেউ তোমার জানায় নাই, তোমার ভাই তো গাছ থেকে পড়া মাথায় ব্যথা পাইছে, বাঁচে কিনা সন্দেহ, শীঘ্রই বাড়ি যাও, ভাইয়ের লোকে গোসা করতে নাই। আপনি কে তা জানতে চাইলে ওই লোকটা উল্টা হাঁটা শুরু করে বলে, আমি কে তা জানার দরকার নাই বাপু, ভাইয়ের কাছে যাও, আবার বলতাছি এতদিন গোসা ভালো না, যাও গা তুমি। সেই খলিল চাচা তিনি তখন বলেন, আপনার চিন্তা করা লাগবে না, আপনি বাড়ি যান, আপনি কে এটাই তো বললেন না। পরবর্তীতে ঘরের দরজা লাগিয়ে অনেকক্ষণ সেই খলি চাচা, মানে মালিক কাকার সেই চাচা, তিনি ভাইয়ের কথা স্মরণ করতে থাকেন। অনেক তো হল, সকাল হলেই ভাইয়ের সাথে দেখা করতে যাবেন, এটাই ঠিক করে ফেলেন সেই খলি চাচা। সকালে তিনি মালিক কাকার বাবার সাথে দেখা করতে সেই তার আগের বাসায় যান। গিয়ে দেখেন কিছুই হয় নাই তার ভাইয়ের, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, একদম সুস্থ শরীর, টক বগে। এই বিষয়টা দেখে গত রাতের লোকটার প্রতি খানিকটা বিরক্ত লাগলেও নিজ ভাইয়ের সাথে সব মিটিয়ে ফেলেন তিনি। কথা প্রসঙ্গে মালিক কাকার বাবা বলেন, ভাই, তুই যে থাকলে কয়দিন, কোন সমস্যা নেই তো সে বাসায়? তখন তিনি ঘরের সবাইকে ডেকে বলেন কি কি গত কয়েকদিন হয়েছে, বিশেষ করে সেই রাতে কিভাবে বাড়ির বাহিরে চৌকি এসে পড়ল। কিন্তু গত রাতের সেই লোকের কথা তিনি আর বলেন না। দুপুরে খাওয়ার পর মালিক কাকার বাবা তার ভাইকে ডাব পেরে খাওয়াতে কাছে উঠেন। আশ্চর্যের বিষয় হল, ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পা পিছলে পড়ে বেশ বাজে ভাবে মাথায় ব্যথা পেয়ে রাতের মাঝেই মারা যান তিনি। ব্যাপারটা নিজ চোখে সেই খলিল চাচা দেখে তিনি মনে আকাশ থেকে পড়েন। কে ছিল তাহলে গত রাতে, কেনই বা তিনি তার ভাইয়ের মৃত্যুর কথা আগেই জানিয়ে গেলেন? খলিল চাচা আপাতত আর সে আশুতোষের দখল করা বাড়িতে থাকেন না, এবং বাড়ির সবাই একসাথে এক হয়ে তারা সিদ্ধান্ত নেয়, ওই দখল করা বাড়িতে যেহেতু একের পর এক সমস্যা হয়েছে, তাই সেখানে আর কেউ থাকবে না। এই সিদ্ধান্ত যেদিন হয়, ঠিক সেই রাতেই খলিল চাচা স্বপ্ন দেখেন সেই লোককে যিনি তার ভাইয়ের মৃত্যুর আগের দিন, মানে মালিক কাকার বাবার মৃত্যুর আগের দিন সে কলিজার সামনে ধুতি পাঞ্জাবি পরে এসেছিলেন। স্বপ্নে সে লোক এসে বলছেন, যাক তাহলে শেষ পর্যন্ত তোমরা সিদ্ধান্তে আসলা, ভুলেও আর সেই বাড়িতে উঠতে চাইও না। দেখো নাই তোমার বাপ ভাই কেমনে মরল, আর কারো মারণ চাও? এ বলে লোকটা আবার সেই রাতের মতো উল্টো হেঁটে ফেরত যাওয়া শুরু করে। তখন স্বপ্নের মাঝে কুলিকা জিজ্ঞেস করেন, আপনি কে? পরিচয় দেন না কেন? সেই লোক ঘাটটা ফিরিয়ে বলে, আমাকে এখনো চিনল না, আমি তো আশুতোষ। স্বপ্নটা দেখে তখন ঘুম থেকে উঠে পড়েন কলিল চাচা, প্রচন্ড রেগে যান তিনি। আগে বলা হয়েছিল তিনি বেশ সাহসী ছিলেন। পরের দিন তিনি ঠিক করেন তার পরিবারের সবাই তাদের ফ্যামিলি সবাইকে ডাকেন, ডেকে বলেন তিনি স্বপ্নে কি দেখেছেন। তারপর তিনি নিজের থেকে জিদ করে বলেন, যা হবার হবে, কে কি করলো কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, আমি সেই বাড়িতে আবার থাকা শুরু করব। আবারও মুরব্বীরা তাকে বলে যে তাকেটার কিছু করার দরকার নাই, তুই জায়গাটা ভালো না, তুমি যেও না সেখানে। কিন্তু সেই কলিজাদের একটাই কথা, আমি এটা শেষ দেখে ছাড়ব, কে কি করে আমাকে দেখব। তখন মালিক কাকার মা নাকি তাকে অনেক বুঝায়, তবু তিনি বুঝেন না, তিনি সে বাড়িতে আবার যান। খুব একটা বেশি দূরত্ব ছিল না, 10 মিনিট হেঁটে গেলে সে বাড়ি তাদের মূল বাড়ি থেকে, কাছাকাছি গ্রামের পাশের গ্রামের কাছাকাছি ছিল। মালিক কাকা তিনি নাকি মাঝে মাঝে তার চাচার জন্য খাওয়া নিয়ে যেতেন, কিন্তু তার নিজের কাছেও সেই জায়গাটা যেন কেমন লাগত। লোকে মুখে শুনেছিলেন যেখানে আশুতোষের মাটি চাপা দেওয়া হয়েছিল সেটা সেখানে নাকি তিনি যেতেন, সে মালিক চাচা। কিন্তু তিনি অতটা আসলে, যেহেতু তখন তার বয়স এরকম ছিল না, তিনি তখন আসলে ওভাবে যতটুকু তার বয়স ছিল তিনি আসলে ওভাবে ভয় পেতেন না, সেটা কোন এত গবেষণা করেননি। কিন্তু খুলি চাচা যখনই খাবার নিয়ে আসতো সেই মালিক মানে কাকা, তখন তিনি তার ভাতিজাকে বলতেন, তুই এখানে বেশিক্ষণ থাকিস না, চলে যা। মাঝে মাঝে নাকি আতঙ্কের ছাপ দেখতে পেত সেই মালিক কাকু তার চাচার সাথে যখন খাওয়া নিয়ে যেত, দেখত যে খুব ইতস্তত বোধ করছে। তো এরকম মাঝে মাঝে একদিন পর পর এরকম হতো যে সেই কলিজার তার বাড়িতে আসত, বাধা যারা তার সাথে দেখা সাক্ষাৎ করত, এরকমই চলছিল বেশ কয়েকদিন। তা না 4-5 দিন হবে কোন একটা কারণে মালিক কাকু অসুস্থ থাকে, তিনি খাওয়া নিয়ে যেতে পারে না সেই তার চাচার কাছে, তার চাচা ওইদিকে বাড়িতে যোগাযোগ করতে পারে না, তিনিও আসে না কোন একটা কারণে। কিন্তু বাড়ির সবাই একটু চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, খলিল তো প্রায় সময় দেখা করতে আসতো, এছাড়া তার ভাতিজা অসুস্থ, সে তো একবার হলেও দেখা করতে পারত। তখন তারা মুরব্বীদের একজন বলে যে ঠিক আছে আমরা সেই বাসায় যাই গিয়ে দেখি খলিলের কি অবস্থা। গিয়ে দেখছে বাসা খালি, তালা মারা, ভিতরে কেউ নাই, ভাবে হয়তো ভিতরে খলিল চাচা তিনি নাই, তিনি হয়তো কোনো জায়গায় গিয়েছেন, তা দূরে হয়তো গিয়েছেন, এই জন্য তার বাসা এরকম তালাবদ্ধ অবস্থায় আছে। সপ্তাহখানিক পর যখন দেখছে কোনো খোঁজই নাই সেই খলিল চাচা, তখন আবার তার সেই বাসায় আসা হয়। আসবার পর এখন দেখা যাচ্ছে বাসাটা ভিতরতে লাগানো, সেই ঘর যখন ভিতর দিয়ে লাগানো, তখন তারা বাইরে 3-4 জন ছিল যারা সেই খুলি চাচার বাসা থেকে গিয়েছিল, ইভেন তখন নাকি মালিক কাকা তিনি নাকি ছিল। যখন ভিতর দিয়ে লাগানো, অনেকক্ষণ নক করছে, খুলছে না, জানলা দিয়ে বন্ধ, কে খুলছে না। এরপর সিদ্ধান্ত হয় যে ওরা ভাঙ্গি, কারণ ঘন্টাখানি যেরকম নক করা হচ্ছে খুলছে না। ভাঙ্গার পর যেটা দেখা যায় সেটা হলো সেই খলিল চাচা তার দেহটা পড়ে আছে বিছানার উপর। দেখি বোঝা যাচ্ছিল চার পাঁচ দিন আগে হয়তো তিনি মারা গিয়েছেন। শরীরে পচন ধরা শুরু করেছে, কিন্তু এটা স্বাভাবিক মৃত্যু হিসাবেই ধরা যেত। কিন্তু তার ঘাড়টা এমন ভাবে কাত করা ছিল, বাঁকানো ছিল, মনে হচ্ছে তার ঘাড়টাকে ভেঙে দিয়ে গেছে। ঘরে প্রচন্ড গন্ধ, বাসা থেকে তখন সবাই বের হয়ে আসে। তখন সিদ্ধান্ত হয় তাকে এরকম কবর দাফন দিয়ে দিতে হবে। কিন্তু মালিক যেটা বলেন, আজ পর্যন্ত জানেন না কিভাবে তার চাচা ওখানে মারা গেল। এরপর তিনি সেই বাসা পুরা থাকা সবাই বন্ধ করে দেয়। এবং মালিক কাকা তিনি তো তখন যখন দেখছে যে তার দাদা, তার বাবা, চাচা এভাবে মারা গেল, তখন পারিবারিক ভাবে সিদ্ধান্ত হয় এভাবে যে মালিক কাকাকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হবে। তো দূরে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হয়, কিন্তু মালিক কাকা বলে তিনি নাকি তারপরও তার বাড়িতেই অনেক বছর ছিলেন। তিনি যতদিনই তার বাড়িতে ছিলেন, তার নানা ধরনের সমস্যা থাকতো, টুকটাক সমস্যা, অসুস্থ থাকতেন, বিনা কারণে কোনো রোগ পেত না, টুকটাক সমস্যা থাকতোই। মাঝে মাঝে তিনি রাতে এত ভয়ানক স্বপ্ন দেখতেন, আতঙ্কে থাকতেন। বিশেষ করে তিনি তার দাদা, তার বাবা, তার চাচাকে স্বপ্ন দেখতেন। তারা মাঝে মাঝে স্বপ্নে সে তাকে ডাকত, ভয় দেখাত, এবং এমন নাকি বলতো যে আশুতোষ নাকি আসবে, মালিককে নিয়ে যাবে, মালিক চাচাকে নাকি দূরে কোথাও চলে যেতে বলতো। কিন্তু তিনি এগুলো তোয়াক্কা করতেন না, তিনি তার কথা একটাই, তার বউ বাচ্চা এখানে, তিনি তাদের ছেড়ে কোথাও যাবেন না। কিন্তু আজ থেকে যখন ঘটনা বলে, তার থেকে নাকি প্রায় দশ বছর আগে মালিক কাকাকে তখন ভয় দেখানো হয় যে তুমি যদি এখান থেকে না যান তাহলে তার বউ বাচ্চার ক্ষতি হবে, এটা নাকি স্বপ্ন তিনি দেখতেন। তারপর তিনি সিদ্ধান্ত নেন তার পারিবারিক ভাবে যে তিনি এলাকা থেকে চলে যাবেন। তখন তিনি এখানে আসেন, তিনি একাই, এবং এই জায়গায় চাকরি নেন, সিকিউরিটি গার্ডের চাকরি তিনি করেন। এবং তার বউ বাচ্চা যাদের ছেড়া ছিল তাদেরকে নানা বাড়ি, মানে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন। তারপর তার সাথে আর কোনো সমস্যা হয় না। এবং আসলে যে বিষয় হচ্ছে, তিনি এখানে আসার পর তিনি তার বাবা, চাচা বা দাদাকে কাউকে স্বপ্ন দেখেন না, তার কোনো সমস্যা আর হয়নি। যদিও তিনি একবার তার এলাকায় এক কবিরাজকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন এটা হয়েছিল, তখন তাকে বলা হয়েছিল যে দেখেন বিষয়টা এমন হতে পারে বা এমনই হবে যে আশুতোষ যেভাবে মারা গিয়েছিল সেটা আসলে তার ধর্মীয় রীতি অনুযায়ী তাকে সেভাবে দাহ করা হয়নি, এর জন্য তার আত্মাটা আশেপাশে ঘুরে বেড়াত। এবং তার যে জায়গাটা, তার বাসাটা ছিল, সেটা আপনার দাদা দখল করেছিল। এই দখল করবার কারণে তার সেই আত্মার একটা ক্ষোভ ছিল যে আপনাদের পরিবারের প্রত্যেকের ক্ষতি করে ছাড়বে, এজন্য একে একে আপনার দাদা, আপনার বাবা, আপনার চাচা প্রত্যেককে আতঙ্কের মধ্যে রেখে বা কোন একটা কারণে, কোন একটা রিজনে হয়তো হত্যা করেছে। মালিক কাকা এগুলো বিষয়গুলো আসলে বিশ্বাস করতে চাইত না, কিন্তু একটার পর একটা জিনিস যখন ঘটনা মিলাতেন তখন দেখতেন সত্যি কিন্তু সব হচ্ছে। বিশেষ করে ওনার চাচার মৃত্যুটা ছিল বেশ ভয়ানক, ঘর তো ভিতরে আটকানো ছিল, তাহলে ঘাড়টা ব্যাকা হয়ে ভেঙে দিল কে? তারপর সেই কবিরাজি বলেন, দেখেন যেহেতু একের পর এক আপনাদের পরিবারের সবার সাথে ঘটনাটা ঘটছে, এই জন্য আপনি স্বপ্ন এটা দেখছেন, এমন তো হতে পারে যে আপনার সন্তানের উপরে প্রভাব পড়তে পারে, তার চেয়ে বরং আপনি এখান থেকে চলে যান, দেখেন আপনি গেলে হয়তো সমস্যার সমাধান হতে পারে। তারপর তো বললাম যেটা, যে মালিক কাকু তিনি এসে পড়েন, এবং এসে পড়ার পর মোটামুটি এখন তার কোনো সমস্যা নেই, তার পরিবারের দিক থেকে কোনো সমস্যা নেই। ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন সেখানে আড্ডায় বসে থাকা সাবির ভাই সহ সে শিলচর থেকে আসা যারা ছিল তারা প্রত্যেকে। রাত নাকি তখন দুইটারও বেশি। এই ঘটনাগুলো বলতে বলতে চোখে পানি এসে পড়ে সেই মালিক চাচার। সাবির ভাইদের মাঝ থেকে উঠে তিনি বলেন, স্যার রাত অনেক হয়েছে, ঘুমায় পড়েন, আমিও ডিউটিতে যাই। সাব্বির ভাই শুধু এতটুকুই বলেন, তিনি যে ঘটনাটা বলেছেন, ওই যে তিনজন যারা ঘটনাটা মানে প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করতে চায়নি, তাদের মাঝে দুজন নাকি তাদের চোখ দিয়ে নাকি পানি এসে পড়েছিল। যাই হোক, এটাই ছিল ঘটনা যেটা আমাকে সাব্বির ভাই পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তাকে এই ঘটনাটি পাঠানোর জন্য। এবং তিনি বলেছেন যে সে আমাকে যেটা এটাই বলেছেন যে কখনো যদি আমার সৌভাগ্য হয় সে চেরা পঞ্জি যাওয়ার, সেই ঠিকানাটা দিয়েছেন তিনি কোন গেস্ট হাউসে ছিলেন তিনি, এবং যদি সৌভাগ্য হয় তা হয়তো সেই মালিকটা সেখানে দেখা হতে পারে তার সাথে। হয়তো ঘটনাটা বাকি কি হয়েছে ওনার সাথে কোনো ঘটনা আছে নাকি হয়তো আমি শুনতেও পারি যদি আমার ভাগ্য থাকে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাইকে এই ঘটনাটি পাঠানোর জন্য। তো শ্রোতা বন্ধুরা, আমি সামিন আনসার ইনশাল্লাহ সামনের এপিসোডে আবারও হাজির হব ভৌতিকগত আপনার সামনে ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করুন, bhoutikkatha@gmail.com। আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। যদি লিখে পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার ফেসবুকের অ্যাড্রেস দিতে ভুলবেন না। আর যদি ভয়েসমেইল পাঠান তাহলে অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে ভয়েসমেইলটি আমাদেরকে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, আমাদের ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলের আরেকটি অন্যধার ইসলামের কথাতে আপনারা যোগদান করতে পারেন। সেখানে পেয়ে যাবেন নানা ধরনের ইসলামিক ভিডিওস যেগুলো আপনাদেরকে জানান দিবে আমাদের নবীদের আমল থেকে শুরু করে ইসলামের ইতিহাস। তাছাড়া কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের চ্যানেলে মেসেজ করলেই আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাতে পারছেন না, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটি ছোট্ট মেসেজ দিলেই আমাদের মডারেটর থেকে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ঘটনাটি নিয়ে নেবে। ভৌতিকতার সাথে থাকবার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ স্বামী ভাই আপনাকে আপনার স্টোরির জন্য। যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা চাইলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ চ্যাট আছে সেখানে জয়েন করতে পারেন, যেটির লিঙ্ক আমরা ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। সেখানে টেলিগ্রামে গেলেই শুধু সার্চ করলেই হবে ভৌতিকতা বাই ডক্টর আলিফ, সেই গ্রুপের অথবা চ্যানেল আছে, সেখানে গেলেই আমাদের গ্রুপের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি আসলে ফয়জুল ইসলাম ভাইয়ের কথা আপনাদেরকে আগের থেকেই বলেছি যে ফয়জুল ইসলাম ভাই আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। এবার তিনি তার কিছু সিক্রেট আমাদের সাথে শেয়ার করেছেন যেটা আপনাদের সাথে সবার সাথে আমি তার হয়ে শেয়ার করতে চাই। তার আগে বলছি, যারা আমাদের সাথে এই মুহূর্তে চেয়ারের মধ্যে বসে আছেন, না ছাদের কোনায় দাঁড়িয়ে আছেন, পুকুর ঘাটে বসে আছেন অথবা ড্রাইভ করতে করতে শুনছেন, তাদের সবাইকে বলবো ভৌতিকতা চ্যানেলটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু লিঙ্কটি কপি পেস্ট করে আপনাদের সোশ্যাল সাইটে দিয়ে দিন। আশা করছি যারা একবার ভৌতিকতা শুনবে তারা কিছু ঘটনার জন্য পাগল হয়ে যাবে, এতটুকু আমার বিশ্বাস, কারণ আমাদের ঘটনার ব্যাপারে আমাদের থেকে আপনারা বেশি জানেন। ফয়জুল ইসলাম ভাইয়ের ঘটনায় যাব। যাওয়ার আগে বলবো যে তিনি কি সবসময় কিছু ডিটেলস আমাদেরকে ঘটনার মাঝখানে দিয়ে থাকেন, সেভাবেই আমি পড়ছি যিনি তিনি আমাকে যেভাবে পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আমি ফয়জুল ইসলাম। লিখতে বসার যুদ্ধ আমাকে দিয়ে হবে না। আমাকে যদি বলা হয় কলম দিয়ে বন্দুক বানাতে হয়তো আমি সেটা পারব, কিন্তু কলমকে খাতার যুদ্ধে নামানোর আমার পক্ষে সম্ভব না। তারপরও অনেক রিকোয়েস্টের পর চেষ্টা করছি, যদি সাবলীলভাবে আমার ঘটনা সবার সামনে আনা যায় তাহলেই আমি খুশি। আমি এবং আমার সাথে থাকা কিছু পাগল মানুষই আসলে প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে করতে এমন অবস্থায় চলে গেছি যে অজানা কোনো কিছু সামনে আসলেই ঝাঁপিয়ে পড়ি। মাঝে মাঝে অজানা অনেক কিছুই আমাকে দিনে রাতে তাড়া করে বেড়ায়। এমন কিছু অজানা আমার জিনিসই আমার সামনে হরহামেশা আসে দেখেই ডক্টর আলীর সাথে আমার যোগাযোগ। আমি ভারতে অবস্থান করছি এটি আপনারা অনেক আগের থেকেই জানেন। আসলে এই জিনিসের আদলেই আলির ভাইয়ের রিকোয়েস্টে আমি বলতে রাজি হয়েছি আমি আসলে এই দেশে কি করি। আমার পড়াশোনার সাবজেক্ট এবং কাজ করার সুবাদে এখানে রিসার্চ করার একটা অপশন আমার তৈরি হয়ে গেছে এবং করছিও, সাথে বহু মানুষের সাথে উঠা বসা হয়ে গেছে অনেক মানুষ। আমি মাঝে মাঝে পরিবারের কাছে অচেনা হয়ে যাই, রাত বিরাতে একটা বলেন দুটা বলেন তিনটা বলেন কাদা বালু মাখিয়ে বাসায় ফিরে যায়। অফিসের কাজ তো সেই দিনেই শেষ হয়ে যায়, কিন্তু কিছু ঘটনা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মায়া কাটিয়ে উঠতে উঠতে মাঝে মাঝে গভীর রাতও হয়ে যায়। বালু থেকে মাটির কথা মনে পড়ল, সেরকমই এক মাটি খেকর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজ। আপনারা সবাই জানেন যে আমার ঘটনাগুলো 100% ভারত রিলেটেড, 100% বলব না, আমি কিছু বাংলাদেশের ঘটনাও শেয়ার করেছি। ভারতের অনেক অঙ্গরাজ্য আছে যার মধ্যে কর্ণাটক অথবা কর্ণাটক একটা। আপনারা জানেন কর্ণাটকের বিষয়ে এবং বিদার নামক একটি স্থান আছে সেখানে, যেখানে মুসলমানদের বেশ আনাগোনা এবং মুসলমানরা একটা বড় আধিপত্য ওখানে বিস্তার করেছে। এই ঘটনা যিনি শেয়ার করেছেন তার নাম সুলাইমান এবং তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন সে সময়ে অথবা তৎকালীন সময়ে। 78 বছরের বাসিন্দা তিনি, যিনি বর্তমানে নিউ দিল্লিতে অবস্থান করছেন এবং তার ছেলেই আমার সাথে একই রেস্টুরেন্টে একই সময়ে লাঞ্চ আওয়ারে দেখা করে। দেখা হতে হতে একটা সময় পরিচয়, কথা বলতে বলতে খাওয়ার মাঝখানে একটা সময় দাওয়াত পেয়ে যাই তাদের বাসায় যাওয়ার জন্য, তার বাবার সাথে কথা বলার জন্য। কিছু কথা ডিটেলসে বলার পর যেহেতু সব ইনফরমেশন তিনি জানতেন না, তাই তিনি বলেছেন আপনি যদি শোনেন তাহলে আমিও বাবার কাছ থেকে জিনিসগুলো ক্লিয়ার হতে পারব, এবং তাদের বাসায় দাওয়াত করে বসেন। 2 সপ্তাহ আগে রবিবার সকাল 10টায় আমি সেই সুলাইমান নামক চাচা মিয়ার সাথে দেখা করি। তিনি উর্দু বলতে পারেন কিন্তু তিনি কান্নাদা ভাষায় কথা বলেন বেশি, তাই ট্রান্সলেশনের জন্য তার ছেলেকে আমার দরকার ছিল কিছু কিছু শব্দের জন্য। যাই হোক, যেই ভাইয়ের সাথে আমার রেস্টুরেন্টে দেখা তার নাম শাকুর। তখন সুলাইমান চাচা ঘটনা যখন শেয়ার করেন তৎকালীন সময় তার বয়স ছিল 12 কিংবা 13, এটা খুব সম্ভবত 1961 অথবা 1962 সালের কথা। একটা ছোটখাটো বাংলাতে তার পরিবার মুভ করে সবাই মিলে। ওই সময় রাজনৈতিক সহিংসতার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে কিছু ভারসাম্যহীন রাজনৈতিক মানুষদের অত্যাচারে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য হতো। তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, তাই এদিক সেদিক পোস্টিং হতে হতে এবার সেই দিকে পোস্টিং হয়েছে। তার সাথে আরো চার ভাই ছিল, কর্ণাটকের আশপাশেই পোস্টিং হতো মোস্ট অব দ্য টাইম। তারা চার ভাই এবং তিনি ছিলেন সবার ছোট। তার সাথে প্রত্যেকটি ভাইয়ের বয়সের যে এইজ ডিফারেন্স ছিল খুবই অল্প, তাই অনেকটা সবার হাইট একই রকম ছিল কাছাকাছি বয়স থাকবার কারণে। তার বাবা সেই বাড়ির দারোয়ানকে ওই বাড়িতে পৌঁছানোর পর নতুন বাড়িতে হুকুম করেন যে তাদের যে সামান আছে বা জিনিসপত্র আছে সেগুলো যেন সে ভেতরে ঢুকাতে সাহায্য করে। তখন সন্ধ্যা, হঠাৎ বাড়ির পেছনে আচমকা পেঁচা ডাকার শব্দ আসতে থাকে। পেঁচা ডাকার সাথে সাথেই পাতা হাতে কেউ হাঁটার শব্দ আসতে থাকে, কেউ হাঁটছে বাড়ির পেছনটায়। এবং এত শুনশান এলাকার মধ্যে তাদের বাড়িটা যে সেই পাতায় হাঁটার শব্দটা মনে হচ্ছে একটা একটা করে বম ফুটছে। এই শুনে এক লাঠি উঁচে জিনিসপত্র ফেলে বাড়ির পেছনে দৌড় দেয় দারোয়ানটা। যেহেতু আশপাশ খালি, তাই তিনি ভাবছিলেন বাড়ির ভেতরে কোনো জন্তু জানোয়ার ঢুকে গেল কিনা। তো তিনি মানে সুলাইমান চাচা ভাবছিলেন এবং তার বাবা ভাবছিলেন যে বাসায় হয়তোবা কোনো কুকুর টুকুর বা শিয়াল টিয়াল ঢুকতে পারে। যাই হোক, বর্ণনা যখন পরে শুনে তখন এসব জিনিস কারোরই মাথায় আসেনি। দারোয়ান প্রায় 10 মিনিট পর এদিক সেদিক তাকাতে তাকাতে হাজির হয়। মাফ চেয়ে বলল, তাড়াতাড়ি ঘরের ভেতর প্রবেশ করেন, পেছনে একটা কবরস্থান আছে, জায়গাটা সুবিধার না। সন্ধ্যার পর বাড়ির বাইরে কেউ যেন না বের হয়, আর যদিও কেউ বের হয় সাথে যেন আরেকজনকে রাখে। বাথরুমে যদি যাইস, বাথরুম যদি সারার লাগে তাহলে আগে আগে সেরে নেবেন, সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়ে বাথরুমে যাবেন না। দারুণের কথায় তার বাবা তেমন পাত্তা দেয়নি, সিগারেট ধরিয়ে ফেলে। পাত্তা আসলে তিনি কোনো বাড়ির কোনো দারোয়ানের কথাতেই যান নাই, তাই এই বাড়ির দারোয়ান কি বকছে না বকছে তা শোনার সময় সুলাইমান চাচা মিয়ার বাবার নাই। রাত তখন আটটা সাড়ে আটটার দিক, তো দারোয়ান প্রায় অনেকক্ষণ যাবতই এদিক সেদিক ঘুরছিল। বাড়ির পেছন দিকে হাঁটতে হাঁটতে যখন দারোয়ান সুলাইমান চাচা মিয়া সহ তাদের ভাইদের ঘর বরাবর অবস্থান করছিলেন, তখন বলছিলেন যে জানালাটা লাগায় রাখবেন, জানালাটা খোলা রাখবেন না সন্ধ্যার পর। আসলে তার হাতে হারিকেন ছিল, তো তিনি ঘুরতে ঘুরতে এসে যখন তাদের রুম জানালা বরাবর আসে, তখন ওই চার ভাই তাকে ডাক দেয়, এই চাচা মিয়া, এই দারোয়ান সাহেব, দারোয়ানকে ডাকে, এইদিকে আসেন। তো নাম জিজ্ঞেস করার পরে বলল যে আপনি আমাদের সন্ধ্যার পর বের হতে মানা করলেন কেন? দারোয়ান বলল, আপনাদের কি আশপাশের লোকজনের সাথে দেখা হয়েছিল? তখন বলে, না আমাদের সাথে তো আমাদের আশপাশের লোকজন সাথে দেখা হয়নি। বলে, আমাদের এখানে কিন্তু একটা ভয়ের কারণ আছে। কারণটা হলো, দারোয়ান বলল যে এখানে একজন মাটি খেকো আছে, যে মাটি খায়। শুধু মাটি খায় না, সে শুধু কবরের মাটি খায়, কবরের মাটি খায় না, কবরের মাটির সাথে সাথে ভেতরে থাকা লাশও উঠায় নিয়ে এসে খায়। সেটা যে কোনো ঘরের আশেপাশে খায়, ঘরের সামনে খায়, উঠানে খায়, বাড়ির পেছনে খায়। প্রায় সময় আশেপাশের মানুষজন তাকে দেখে, হয় কবরের মাটি খাইতে অথবা কবরের ভেতরে কোনো লাশ খাইতে। রাত দশটার পরপর মাঝে মাঝে অনেক বাড়ির আশপাশে তাকে হাঁটতে দেখা যায়, ঘুরতে দেখা যায়। তার শরীরে কেউ কখনো কাপড় দেখে নাই। লাশ কবর হলে আপনি কি জানেন আশপাশের লোকেরা এক দুই রাত পাহারা দেয় শিফট আকারে, যাতে লাশ যেন উঠায় না খাইতে পারে। মাসে এক দুইবার তাকে দেখা যায়, আবার অনেকে মাসে এক দুইবারের বেশি সময়ও দেখেছে। কিন্তু ওনাকে দেখার পরপর ইউনি সাথে সাথেই এদিক সেদিক করে গায়েব হয়ে যায়। আমাদের এই বাড়িতে সে মাঝে মাঝে আসে, কিন্তু তার নাকি অনেক বয়স এবং তিনি শরীরে কাপড় টাপড় জড়ায় না। অনেকেই বলে উনি নাকি কবরের ভেতরেই থাকে, কবরের ভেতরে গর্ত করে থাকে। আবার অনেকে বলে কবরস্থানের পেছনের ঝোপে গাছের উপরে থাকে, গাছগুলো নাকি অনেক বড় বড় ঝোপের দিকটায়। আবার অনেকে বলে সে নাকি বিদার কেল্লার আশপাশে থাকে। আমি মাঝে মাঝে শব্দ পেলেই দৌড়াই যাই। তো সুলাইমান চাচা তো ছোট, সে বলে, আপনি যে একটু আগে দৌড়ে গেলেন সেখানে কিছু পেয়েছিলেন? তিনি বলে, আসলে কুকুর ছিল, কিন্তু ইদানিং অনেকের কাছেই আমি শুনেছি যে উনি নাকি এই কবরস্থানের আশপাশে ঘোরাঘুরি করে। ওই দূরের বাংলোর একটা সাইডে কবরস্থান আছে, সেখানে নাকি মাসখানেক আগে এক লোক গাছ কাটা অবস্থায়, গাছ কাটতে কাটতে মানে গাছ কেটে বাড়িতে যাওয়ার অবস্থায় যাওয়ার সময় নাকি ওই মাটি খেকোকে দেখেছিল। আশপাশের লোকজনের বাচ্চা কাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য মাটি খেকো বেশ জনপ্রিয়। আশপাশের মানুষের কাছে তিনি বেশ ভয়ঙ্কর এক পরিস্থিতি বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তার এই গায়েব হয়ে যাওয়ার বিষয়টায় অনেকে অনেক ভাবে নেয়, তবে জিনিসটা যে মানুষের ন্যায় বা মানুষই সেটা তারা সঠিক এবং পরিষ্কার দেখতে পায় বিধায় সবার ইনফরমেশন একত্র করে দেখা গেছে যে আসলেই সে মাটি খায় এবং সে বিভিন্ন কবরস্থানের আশপাশে অবস্থান করে। কে মারা গেল, কিভাবে মারা গেল এবং কোন ব্যক্তি যদি ওই জায়গায় মারা যায়, সবার আগে টেনশন থাকে যে ওই কবরস্থানে পাহারা দিবে কে। পাশের বাড়িতে একটা পরিবার এসেছিল, মানে পরিবার এসেছিল না, সেই পরিবার থেকে একটা খবর এসেছিল, পাশের গ্রামের বাড়িতে নাকি একটা ঘর ছিল, সেই বাড়িতে থাকত হচ্ছে জামাই বউ, তাদের দুই মেয়ে আবার দুই ছেলে, এবং ওই বাড়িটা বেশ বড় একটা বাড়ি ছিল। রাত্রে নাকি দশটা এগারোটার দিকে একদিন তার ছোট মেয়ে দরজা মানে দরজা জানালা বন্ধ ছিল, জানালাটা লাগাতে যেয়ে হারিগেনের আলোয় বা কুপির আলোয়, তখন ইলেকট্রিসিটি ছিল না, কুপির আলোয় তিনি দেখতে পান একটা লোক বাড়ির উঠানের সামনে বসে বসে মাটি খাচ্ছে। কিন্তু এটা হচ্ছে কবরের মাটি না, তাদের উঠানের মাটি খাচ্ছে এবং মাটির ভেতর থেকে কি জানি উঠিয়ে উঠিয়ে খাচ্ছে, মনে হচ্ছে গরুর হাড় বা গরুর রান বা কিছু একটা, গরুর মাংস বা কিছু একটা মাংসর ন্যায় উঠিয়ে উঠিয়ে খাচ্ছে এবং জোরে টান দিচ্ছে, মনে হচ্ছে জিনিসটা ছিঁড়ছে না তার দাঁতের কামড়ে। যতটুক আলোয় দেখা যায় উপর, ওখানে ওই সময় পূর্ণিমা ছিল, আকাশের চাঁদের কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল এবং সেই মেয়েকে বমি করে দেয়। পরে লোকজন, ওই বাড়ির লোকজন সবাইকে ডাকাডাকি করার পরে সবাই যখন একত্র জড়ো হয় সবাই দেখে সে, যেহেতু বাড়ির লোকজন ভয় পেয়েছে, সে আস্তে করে হেঁটে ওই দূরের বাড়ির পেছনের দিকে একটা কবরস্থান ছিল সেই জায়গায় নাকি ঢুকে যায়। পরে কবরস্থানে সবাই দৌড়ে যায় ওনাকে ধরবে, কারণ গ্রামের লোকেরা একটা সময় অপেক্ষা করছিল যে ওনাকে ধরলে হয়তো আটকে ফেলবে, কিন্তু কোন না কোনো ভাবে তার গতির সাথে এলাকার লোকজন নাকি লাঠি সোঁটা নিয়ে যেও পায়নি, কোন জায়গায় খুঁজে পায়নি, অদৃশ্য হয় নাই, তাই তিনি অদৃশ্য হচ্ছে না, হচ্ছিল না সবার সামনে, কিন্তু তিনি যখন ঝোপঝাড়ে ঢুকে যাচ্ছিল সবাই মিলে যখন দল বেঁধে তোপ ঝোপঝাড়ে ঢুকছে তাকে আর খুঁজে পাচ্ছে না। ওই জায়গাটায় দূর দূরান্তে বড় বড় গাছপালা সহ কিছু ঝোপঝাড় ছিল এক গ্রাম থেকে আরেক গ্রাম, আর ওই জায়গাটায় মুসলিম অধ্যুষিত লোকজন বেশি ছিল বিধায় কবরস্থানের সংখ্যাও বেশি ছিল। এক কবরস্থানে আরেক কবরস্থানে আরেক কবরস্থান, এক কবরের এলাকার লোকজনের জন্য আলাদা কবরস্থান ছিল, ওই এলাকার লোক আরেকটা আরেকটা জায়গায় যে কবর পেত না, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে দুই মানুষের মধ্যে বেশ বড় ধরনের বৈষম্য তখন ওই সময় ছিল, যে বিধায় রাজনৈতিক সহিংসতা। এই সেই গল্প করতে করতে সুলাইমানদের রুমে হঠাৎ করে তার বাবা প্রবেশ করে, কারণ এত রাত পর্যন্ত ছেলে মেয়ে সজাগ থাকবে, ছেলেরা সজাগ থাকবে এটা তিনি সহ্য করতে পারতেন না। তিনি এসেই সরাসরি সবাইকে ঘুমানোর হুকুম দিয়ে দেন এবং ওই মুহূর্তে জানালাটা জোরে ওই দারোয়ানকে সহ দারোয়ানকে বাইরে রেখে লাগিয়ে দেন তার বাবা, এবং দারোয়ানকে বলেন আমার বাড়ির চারপাশে পাহারা দেওয়ার দায়িত্ব তোমার, জানালায় পাশে বাসে বসে আমার ছেলেদের সাথে এত রাতে গল্প করার দায়িত্ব না। তো হুকুম মতামত তার ওই দারোয়ান সাথে সাথে ওই বাড়ি ছেড়ে ওই বাড়ির গেটের বরাবর চলে যায়। এরপরে চার পাঁচ দিনের মধ্যে সবাই আতঙ্কে থাকতো, কারণ আশপাশের লোকজনের কাছ থেকে ইতোমধ্যে ওই সুলাইমান শেখ, সুলাইমান চাচামিয়ার বাবা অলরেডি জেনে গেছে মাটি খেকোর কথা, এবং সেই মাটি খেকো কোন ধরনের লাশের গন্ধ পেলেই এলাকায় আশপাশে ঘুরঘুর করতে থাকত, এবং সে লাশ সহ লাশের মাটি ক্ষেত্র বিধায় এলাকার লোকজনরা লাঠি সোঁটা নিয়ে অপেক্ষা করছিল যেই বাড়ি থেকে যে মারা গেছিল, কিন্তু তিনি ওই মুহূর্তে যখন কেউ পাহারা দিচ্ছিল কবরস্থান ছিলেন সেই মুহূর্তে আসত না। তো এরই মাঝে একটা নিউজ আসে যে একটা কবরস্থানে নাকি লাশের মানে যে জায়গাটায় কবর দেওয়া হয়েছে সাত দিনের মাথায় সেখানে নাকি বড় গর্ত দেখা গেছে, এবং সেই গর্তের ভেতরে লাশের কাফনের কাপড়টা পর্যন্ত ছিল না, পুরো লাশ পুরো গর্ত পুরো কবর খালি। কিন্তু এইটা ওই মুহূর্তে লোকজনদেরকে ওই নাড়া দেওয়ার থেকে লাশ চুরি হওয়ার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে তিনি এখন আবার কোন বাড়ির সামনে ঘোরাফেরা করেন এবং ওই বাড়ির লোকজনদেরকে ভয় দেখান, এই জিনিসটা নিয়ে সবাই একটু বেশি কনসার্ন হয়ে যায়। সবাইকে সতর্ক থাকতে বলে দেওয়া হয়, বাড়ির আশপাশে যদি কোনো ধরনের শব্দ পাওয়া যায় তাহলে সাথে সাথে যেন সবাই লাঠি সোঁটা নেয় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে, একজন আরেকজনকে ডাকতে থাকে। এই মিলে এলাকার লোকজনদের মধ্যে বেশ একটা অবস্থা বিরাজ করছিল। এরই মাঝে সেদিন নাকি মসজিদে জুম্মার নামাজ ছিল, জুম্মার নামাজ শেষ করে এসে সন্ধ্যা সাতটা আটটার দিকে সবাই বাড়িতেই ছিল ওই মুহূর্তে, যেহেতু জুম্মা এবং স্কুল দুইটাই একসাথে খোলা থাকত সেই সময়, তো এখনো তো সেখানে স্কুল খোলা শুক্রবারে, তো যাই হোক জুম্মার নামাজ পরে সেদিন বাসায় আসতে আসতে বেশি লেট হয়ে যায়, তো সবাই বাসায় আসার পর ক্লান্ত ছিল এবং বিকালে খেলাধুলা শেষ করে বাড়িতে আসে, তো বিকালে বাসায় মধ্যে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ভিতরে ঢুকে সবাই প্রিপারেশন নিয়েছিল রাতের খাওয়া খাবে, তো ওনাদের স্টিলের বাসন কোসন সবকিছু, তো হঠাৎ করেই তাদের পেছন দিকটায় স্টিলের বাসন কোসনের পড়ার শব্দ আসে।
তো তিনি মনে করেন যে তাদের পাশে একটা পালতু বিড়াল ছিল, সে বিড়ালের কারণে কি শব্দ হলো কিনা। তো তার মা, সুলাইমান সাহেবের মা নাকি উঠে সেই পিছনে রান্নাঘরের দিকে যায় এবং প্রচন্ড জোরে একটা চিৎকার দেয়। সবাই মিলে দৌড়ে যায় সেই জায়গায়, কারণ রান্নাঘর তার বাড়িতে বাড়িঘরের মতো অ্যাটাচ ছিল না, রান্নাঘর ছিল আলাদা এবং সেটাও একটা উপরে হালকা ছনের মতো, সেই জায়গাটায় ছন দিয়ে সুন্দর করে ইট করে ইট দিয়ে সুন্দর করে ব্যবস্থা করা। সেই রান্নাঘরের মধ্যে একটা ছোট জানালাটা ফাঁকা ছিল, সেখান দিয়ে তিনি নাকি একজন মানুষকে দেখতে পান। সেই নাকি তার দিকে তাকিয়েই সে এক ফাঁকে ওইখান থেকে খুব জোরে মুভ করে চলে যান। দৌড়াচ্ছিলেন কিনা সেটা তার মা খেয়াল করতে পারছিলেন না। তো সবাই বাড়ির, কারণ ওরা চার ভাই, আর এই চার ভাইয়ের খুব ইচ্ছা জেগেছে যে সেই মাটি খেকোকে সে তারা ধরবে এবং সবার হাতে সুপর্দ করবে। এবং এই চার ভাই মিলে ফোন দিয়ে আটে যে তারা যেভাবেই হোক রাতের বেলা সজাগ থাকবে, সবার ওই ঘরের মধ্যে সবার সাথে একটা করে লাঠি। চার ভাই যেহেতু দুরন্তপনার একদম শীর্ষে, তো তারা এরকম প্ল্যান করে যে মাটি খেকোকে তারা ধরবেই ধরবে। এবং আশপাশের লোকজন, আশপাশের ছেলেদের সাথে মিশে মোটামুটি তার একটা দল করে ফেলে যে হ্যাঁ এটাকে ওকে ধরতেই হবে। কিন্তু জিনিসটা যে তাদের জীবনে একটা ডিফারেন্ট সিচুয়েশন ক্রিয়েট করবে এটা তারা কেউ কখনো চিন্তা করেনি। তো ওই দিন যখন তার মা চিৎকার দিল, সবাই দৌড়ে গেল, দেখলো যে তাদের পিছন দিকটায়ও কেউ নাই এবং সেই জায়গার থেকে কেউ চলে গেছে। তবে ওইখানের পিছনে যে হালকা করে বেড়ার যে একটা দরজা ছিল সেটা খোলা ছিল, বিধায় তারা চিন্তা করে যে হয়তো কেউ আসতে পারে। তো তারা ওইটা বন্ধ করে দারোয়ান যে ছিল, তাদের বাড়ির মেইন ফটকের যে দারোয়ান ছিল, সেই দারোয়ানকে তারা জিনিসটা জানায় এবং দারোয়ান বলে যে ঠিক আছে আপনারা ঘাবড়াবেন না, আশপাশে আমি আমি হাঁটছি, কোনো সমস্যা নেই, সমস্যা হলে আমি আপনাদেরকে জানাব। তো এইটা তার ভাইরা বলে যে আপনি, আমরা সজাগ আছি, যদি কোনো কিছু শোনেন বা জানেন আমাদের জানাবেন, আমরা ওখানে যাব দেখতে। তো ছোটরা সবাই, তারা অত বেশি বয়স না, কিন্তু দারোয়ান বলে যে না আপনাদের কাউকেই যেতে হবে না, আমি আমি দেখছি ব্যাপারটা এবং আপনারা সাবধানে থাকবেন বাসায়। তো ওনারা তো দূর, ওরা তো বয়স কম, তারা বলে যে কিসের বাসায় থাকবো, ওনারাও লাঠি ঠাঠি নিয়ে রেডি যদি কেউ যদি আসে। তো এরকম করে করে প্রায় সপ্তাহ দুয়েক চলে যায় কিন্তু এর মধ্যে কেউ আসে না। সপ্তাহ দুয়েক পরে হঠাৎ করে রাতের বেলা সুলাইমান সাহেবের, যিনি যেটা তিনি বলেছেন যে তার এখনো পর্যন্ত সেই দৃশ্য চোখের বাঁচে বাঁচে এবং সেই দৃশ্য তার চোখে এখনো চলে আসে, সেই দৃশ্যর কথা চিন্তা করলে তার মাথা এখনো খারাপ হয়ে যায়। সুলাইমান সাহেব রাতের বেলা বাথরুমে যাবার জন্য, এবং খুব গভীর রাত, তখন দুটা বাজে, বাথরুমে যাবার জন্য তার বড় ভাই দুজনকে, বড় যে দুই ভাই আছে ইমিডিয়েট, তাদেরকে ডাক দেয় এবং বলে যে আমি টয়লেটে যাব। কিন্তু ঘুম থেকে উঠছিল না বিধায় একটা সময় এতটাই প্রেশার, এতটাই বেগ, প্রস্রাবের বেগ চাপে যায় যে তার নিজেই উঠে তিনি হাঁটা দেন। তো তার ইমিডিয়েট বড় যে ভাই, তার থেকে দুই বছরের বড়, তিনিও তার সাথে যাচ্ছিলেন, বলে যে ঠিক আছে চল আমি যাই তোর সাথে। তো তিনি ঘুমের মধ্যে ছিলেন, তিনি তিনি যে আদৌ হেঁটে তার সাথে যাচ্ছিলেন এটা তার পরের দিন সকালে মনে থাকবে কিনা এটাও তিনি শিওর না। আসলে এরকম ঘুমের মধ্যে তিনি হাঁটছিলেন। তো সুলাইমান চাচা বলেন যে আমার ওই বয়সে যতটুকু মনে পড়ে, আমি দেখলাম একটা মানুষ, একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, মনে হচ্ছিল যে সারাটা শরীরে তার লোমে ভরা, কেমন পশুর মতো দেখতে, মুখটার মধ্যে চুল, সামনের চুল জটলা পেকে সামনে পড়ে আছে। তিনি তার সামনে, তার নিজের সামনে মাটি, কেমন একটা মাটি খোঁড়া অবস্থা, মাটিগুলো গর্ত, এবং তিনি মাটির বড় বড় চাকা মুখে কামড় দিচ্ছে। হঠাৎ করে তার চোখ যায়, তিনি হাত ঢুকিয়েছে মাটির ভেতর, একটা হাত চলে আসছে মাটি থেকে, সরাসরি মাটির নিচ থেকে হাত আসবে, এটা তো একদম অস্বাভাবিক। যতটুকু তার মনে পড়ে ওই ছোট্ট মেমোরিতে, 12-13 বছরের মেমোরি, যে হাতটা পুরোটাই মাটি, কেমন একটা কাদা মাটির মতো হাতটা চারিপাশে আবৃত, এবং সেই হাতটার প্রথমে আঙ্গুলগুলো কামড় দেওয়া শুরু করলো তিনি, এবং এমনভাবে কামড়াচ্ছে মনে হচ্ছে যে হিংস্র কোনো জানোয়ার কোনো কিছু পেলে জোরে জোরে টান দেওয়ার চেষ্টা করে। তো একটা মানুষের ন্যায় যদি একটা মানুষের ন্যায় যদি এরকম কেউ এরকম করতে থাকে আপনার সামনে, আপনি হয়তো ওই সময়ে ঠিক থাকতে পারবেন না। এবং সুলাইমান চাচা মিয়া নিজেও ওই সময় একদম খেয়ে হারিয়ে ফেলছিলেন যে কি করবেন তিনি, কারণ এটা তাদের বাড়ির ঠিক পেছন দিকটায় যে জায়গায় টয়লেটটা ছিল, সেই জায়গায় টয়লেটের যে খালি জায়গা উঠানে, সেখানে বসে এই কর্মকাণ্ড করছিল। এবং ওই ওই বিভৎস দৃশ্য দেখার পর তার ইমিডিয়েট ভাই সে অজ্ঞান হয়ে যায় এবং বাড়ির সবাইকে চিৎকার করতে করতে ডাকে। তো সবাই যখন বাসার বাড়ির সবাই বড় ভাইরা এবং তার বাবা মা দুজনেই সবাই উদাহরণ সহ যখন কাছে আসে দেখে যে ওইখানে মাটিটাটি সব উল্টা পাল্টা করা এবং মাটির ভেতর থেকে যে কিছু একটা বের হওয়া আছে, একটা হাত বের করে মাটির উপরে রাখা আর একটা হাত মাটির নিচে মাটির ভেতরে, তো এইখানে তো আর কোনো কবর নাই। তাহলে এইখানে মাটি এবং এই মানুষের যে হাত পরা আছে সেটা কোথার থেকে আসলো? তারা কাছে গেল, তারা দূর থেকে দেখছিল জিনিসটা, তারা যখন কাছে গেল আলো কুপি নিয়ে যখন দারোয়ান কাছে গেল দেখল এগুলো সব মরা কোনো ভেড়ার বা কিছু একটার মাংস ভেতর থেকে বের করা, কিন্তু এটা কোনো হাত বা কিছু এরকম দূর থেকে লাগলো কাছে যাওয়ার পর এরকম কিছু মনে হচ্ছিল না। তো পরে যখন ওই জায়গা থেকে যখন সবাই থিতু হলো যে না এখন সে নাই এই জায়গায়, আশপাশের লোকজন দুর্গ ডাকাডাকি হলো যে সে থাকতে পারে আশপাশে, সারা আমাদের বাড়িতে আসছিল এবং আশপাশে সে চলে গেছে, সে মাটি খেকে চলে গেছে, তো আপনারা সবাই সাবধানে থাকবেন, আমাদের বাড়িতে যেহেতু আসছে আপনাদের বাড়িতে সে অ্যাটাক করতে পারে। সবার মধ্যে একটা ভয় এবং উৎকণ্ঠা কাজ করছিল। আর পরের দিন একজন মানুষ ওই বাড়িতে মারা যায়। সেই বাড়িটা থেকে 5-7 মিনিটের হাঁটা দূরত্বে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়ির একজন মানুষ মারা যায় এবং ওইটা দুই যৌথ বাড়ির কবরস্থান ছিল, যেটা ছিল সুলাইমান চাচা মিয়াদের এই বাংলোর বাড়ির বাংলোর পেছনে একটা কবরস্থান, সেই কবরস্থানে কবর দেওয়া হবে। এবং সেই কবরস্থানে কোনো নির্দিষ্ট বাউন্ডারি ছিল না, তবে সেই বাউন্ডারিগুলো লাল পতাকা দিয়ে চারিপাশে বাউন্ডারি দেওয়া থাকত সেই সময়। তো তিনি যখন ওই বাড়িতে যখন যে মানুষটা মারা যায়, সেই মানুষটা মারা যাওয়ার পর এলাকাবাসীর সবাই নাকি সেদিন রাতের বেলা কবরস্থানে কবর পাহারা দিয়েছিল, কারণ সেই কবরস্থানের আশপাশে নাকি অনেকেই ওই দুদিন অনেকেই জানি তাকে দেখেছে। তো তারা সবাই আশপাশে সবাই হিস্ট্রি নিয়েছে যে তাকে যেহেতু দেখা গেছে তো সে হয়তো কবরস্থানে থাকতে পারে, অ্যাটাক করতে পারে। তো প্রায় 2-3 রাত পর্যন্ত লোকজন শিফট করে সেই কবর পাহারা দিয়েছিল যেন সেই কবরটার মধ্যে কোনো অ্যাটাক না হয়। যাই হোক, একটা সময় 3-4 দিন পর যখন সবাই নর্মাল হয়ে যায় এবং আশপাশের লোকজনদের মধ্যে তখনও আতঙ্ক বিরাজ করছিল, হঠাৎ করে খবর পাওয়া যায় যে একটা লাশ নাকি, একটা উলঙ্গ লাশ নাকি বাড়ির ওই কবরস্থানের পেছনে পড়ে আছে। সবাই লোকজন এলাকার লোকজন সবাই জড়ো হয়। জড়ো হওয়ার পর দেখে হ্যাঁ সত্যি সত্যি জটলা পাকা একটা উলঙ্গ দেহ কবরস্থানের ঠিক পেছনে পড়ে আছে। সে ওই যে ডেড বডিটা ছিল সেই ডেড বডিটার চারপাশে অনেকগুলো মানুষের হাতের টুকরো সহ মানুষের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কিছু শুকিয়ে গেছে, কিছু পচে গেছে, গলে গেছে, পোকা বের হচ্ছে, সেইগুলো নাকি সহ তাকে পাওয়া যায়। হয়তো তিনি জমিয়ে রেখেছিলেন এবং সেটা তার একটা অভ্যাস ছিল, হয়তো বা যেহেতু তিনি লাশ খেতেন তার মাটি সহ লাশ খেতেন, সবকিছুই তার চারে ওই জায়গায় তিনি যে পড়েছিল সে তার চারিপাশে পড়েছিল, চড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে সেই সময় আসলে ওই গ্রামবাসীর মধ্যে যিনি প্রধান ছিল, মুখ্য ছিলেন, মুখিয়া টাইপের কথা বলেন তারা, তো তারা তো অন্য ভাষায় বলেছেন, তো যেটা বোঝার জন্য যে ওখানে যে বাড়ির মুখ্য ছিল তার কাছে তখন এই ডেড বডিটা সোপর্দ করা হয় এবং তারা সেই ডেড বডিটা পুড়িয়ে ফেলে এবং তারা কনফার্ম করে যে এটাই ছিল সেই মাটি খেকো যে সেই বাড়িতে বাড়িতে যন্ত্রণা করত, সবাইকে ভয় দেখাত, মানুষজন ভয় পেত তার কথা চিন্তা করলে। এবং এটা সেই সময়ের ঘটনা 1961-62 দিকে, সেই এলাকা থেকে যখন ওই মাটি খেকোর দেহটা পাওয়া যায়। এরপর থেকে অনেকদিন যাবত নাকি কেউ কোনোদিন আর কোন ধরনের ইনসিডেন্ট বা কোন ধরনের প্রবলেমের কথা বলেনি, কিন্তু প্রায় মারা যাওয়ার ওইখানে ওই লাশটা পাওয়ার পর নাকি 5-7 বছর অনেকেই সেই হাঁটার শব্দ, সেই কটকট শব্দ নাকি কবরস্থানের আশপাশে পেয়েছে। তো সবাই বলেছে এটা শিয়াল হতে পারে, কিন্তু এটা ওর কারণ কোনো কর্মকাণ্ড না। তো একটা সময় পরবর্তীতে সুলাইমান চাচা মিয়া তার বাবাও সেখান থেকে ট্রান্সফার হয়ে যায়। ওইখানে আর কি ঘটেছিল পরবর্তীতে সেখান থেকে আর জানা যায়নি, কারণ কর্ণাটক থেকে তাকে আবার অন্য কর্ণাটকেরই অন্য জায়গায় তাদের আবার শিফটিং হয়ে যায়। তো সেটা তাদের ওই এলাকার একটা ঘটনা ছিল এবং তারা থাকা অবস্থায় তাদের ওই জায়গায় যে তিনি তারা যে ভয়টা বা আতঙ্কটার মধ্যে তারা ছিল সেই জায়গায় সেটা সেটা আজ বিতাড়িত হয়ে যায় এবং সেটা সেই জায়গার মানুষজনরা স্বস্তি ফিরে আসে। তো এই মাটি খেকর ঘটনাটা তিনি অনেকদিন যাবৎ তার মনের মধ্যে ছিল এবং তার ছেলেকে অনেক কিছু বলতো, কিন্তু ছেলেরা বিশ্বাস করতো না, কারণ এলাকার লোকজনদের বাচ্চা কাচ্চাদের ঘুম পাড়াতে নাকি সেটা সাহায্য করতো যে মাটি খেকো আসবে। কি নামটা ছিল সেটা নাকি তিনি সুলাইমান চাচা মিয়া মনে করতে পারছিলেন না, বিধায় আমাকে বলতে পারেননি তিনি। আমি অনেক মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সুলাইমান চাচা এবং তার পরিবারকে, যারা আমাকে এই ঘটনাটি শেয়ার করেছেন এবং সাহস করে শেয়ার করেছেন। নিজের পরিবারকেও না জানা অজানা অনেক কিছুই বলেননি তিনি, যেটা তিনি বললে ভয় পেতেন, বিধায় মনে করতে চাইতেন না, সেটা আমাকে তিনি শেয়ার করেছেন। হয়তো তার কিছুদিন থাকতে কষ্ট হবে, কিন্তু আমি জেনে আমি যে একটা ঘটনা পেলাম, একটা মজার ঘটনা পেলাম, মাটি খেকো বা লাশ খেকোর ঘটনা পেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই না। এবং ভারত অঙ্গরাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মুসলিম আছে, আপনারা জানেন সেটা, এবং কর্ণাটকের বিদার অঞ্চলে নাকি প্রচুর মুসলিমদের মুসলিম অধ্যুষিত এলাকা ছিল, এবং সেখানে একটা কেল্লা আছে যেটা অনেক আগের কেল্লা, সেখানে একটা মাদ্রাসা আছে যেটা 1840 সালে স্থাপিত হয়। তো ভারত অঙ্গরাজ্যে এমন অনেক এনশিয়েন্ট কিছু জায়গা আছে যেগুলিতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক কিছু অনেক ঘটনায় পাওয়া যায় খুঁজলে। তো সেরকম একটা সাপের ঘটনা আমি হয়তো কিছুদিনের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আমাদেরকে আমাকে শুনছেন, আমাকে শোনেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ ডক্টর আলিফকে, যিনি আমার ঘটনাগুলো আপনাদের সামনে পেশ করেন। হয়তো আমাকে একটা সময় ডিফারেন্ট ভাবে বলা হয়েছিল, আমি আসলে আমার প্রফেশনটা আপনাদের সামনে নিয়ে আসতে চাইনি, তবে আমি প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করি এবং বিভিন্ন ধরনের এনশিয়েন্ট স্টাফ যেগুলো আছে সেগুলো আমি বের করার চেষ্টা করি। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও কোন একদিন কোন একটা ঘটনায় আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সেভাবে হয়তো আমি এভাবে লিখে আপনাদেরকে পাঠাতে পারবো না। আশা করছি আমার ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ ফাজুল ইসলাম ভাই আপনাকে, আপনার ঘটনা আমি সবসময় খুব পছন্দ করি এবং আমাদের লিসনাররাও আপনার ঘটনা পছন্দ করে। আমি জানি আপনি সবসময় খুব এক্সেপশনাল ঘটনাগুলো কালেক্ট করতে ভালোবাসেন এবং আমি চাইব আপনি আপনার সাপের ঘটনাটি খুব শীঘ্রই আমাদেরকে লিখে পাঠাবেন। সেটাও নাকি কোন একটা পুরাতন মন্দিরের সাপের ঘটনা, যেটা আশা করছি আমরা কিছুদিনের মধ্যে ফাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে পেয়ে যাব। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথি, আপনাদের সবার প্রিয় শাওন ভাইয়ের কাছে। তার কাছ থেকে তার একটি ঘটনা শুনে আসবো, আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের সবার ভাল লাগবে। আমরা চলে যাব সরাসরি শাওন ভাইয়ের কাছে, এক মিনিট দেরি করব না। আপনারা যারা আছেন আপনারা আছেন শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমি নিয়ে আসবো আপনাদের সামনে জাহিদ ভাইয়ের দানব। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি তার নাম বা পরিচয় বা ঠিকানা কোনোটাই শেয়ার করতে ইচ্ছুক না। তার বড় কারণ হচ্ছে এই ঘটনাটি তার খুবই ব্যক্তিগত একটি ঘটনা এবং এই ঘটনা তিনি এবং তার পরিবারের কয়েকজন ছাড়া আর কেউ জানে না। তিনি ভৌতিকতার একজন লিসেনার, তিনি গত 2 বছর যাবৎ ভৌতিকতা শুনছেন এবং তিনি এই ঘটনাটি আমাদের অনেক আগে থেকেই লিখে পাঠাবার চেষ্টা করছিলেন, কিন্তু কোন একটা কারণে বা কোন একটা দ্বিধার কারণে তিনি এই ঘটনাটি আমাদের লিখে পাঠাতে পারছিলেন না। আমরা খুবই আনন্দিত যে তিনি তার দ্বিধা কাটিয়ে শেষ পর্যন্ত আমাদের এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন, এজন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি তার ঘটনায় চলে যাই। ঘটনার সুবিধার্থে তার নাম আমরা ধরে নেই, তাহের। তাহের সাহেবের এই ঘটনাটির সূত্রপাত 2010 সাল ধরতে। 2010-এ তাহের সাহেবের জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। প্রথম যে গুরুত্বপূর্ণ ঘটনা তার জীবনে ঘটে সেটা হচ্ছে এই 2010 সালের ফেব্রুয়ারিতে তিনি একটা চাকরি পান। তিনি জয়েন করেন সোনালী ব্যাংকে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোন একটি জেলায় ছিল তার পোস্টিং, আমরা সেই জেলাটির নামও বলব। 2010 সালে তাহের সাহেবের আরেকটি যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে তিনি 2010-এ বিয়ে করেন। তিনি বিয়ে করেন তার থেকে প্রায় 10 বছরের ছোট তাদের গ্রামেরই এক মেয়েকে। মেয়েটা সম্পর্কে তার আত্মীয়র মতোই হয়, মেয়েটার নাম ফাতিমা। বিয়ে করার পর তাহের সাহেব তার স্ত্রীকে নিয়ে চলে আসেন তার কর্মস্থলে, সেখানে তিনি একটা 2 রুমের ফ্ল্যাট ভাড়া করেন। তার আগে তিনি মেসে থাকবেন। তাহের সাহেব তার নতুন স্ত্রীকে নিয়ে তার নতুন সংসার শুরু করেন। তিনি খুবই আনন্দে ছিলেন এবং তিনি খুবই স্যাটিসফাইড ছিলেন এবং তিনি বলতেন যে আল্লাহ পাক তাকে যা কিছু দিয়েছেন তার সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তাহের সাহেবের জীবনে একটা পেইন ছিল বা একটা বিরক্তিকর ঘটনা ছিল, সেটা হচ্ছে তাকে একটা মেয়ে পছন্দ করত এবং সে মেয়েটি তাকে বিভিন্নভাবে ফোনে জ্বালাত বা ফোন করত। এটা বিয়ের অনেক আগ থেকেই, বিয়ের পরেও এই মেয়েটি তাকে কন্টিনিউয়াস ফোন দিতে থাকে। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে সে মেয়েটার সাথে কথা বলেন এবং তিনি বোঝাবার চেষ্টা করেন যে তিনি এখন বিবাহিত, তাই এখন যদি সে তাকে ফোন দেয় সেক্ষেত্রে তার নিজস্ব পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। তখন সে মেয়েটি বলে যে সে তাকে আর চালাবে না, কিন্তু তার একটা দাবি আছে বা তার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে সে একদিন তাহের সাহেব এবং তাহের সাহেবের স্ত্রীর সাথে লাঞ্চ করতে চায়। তাহের সাহেব চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে, যদি এভাবেও এই সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায় সেক্ষেত্রে এটা করাই ভালো। তিনি সে মেয়েটাকে বলেন যে আমি আমার স্ত্রীকে নিয়ে আসবো, কিন্তু আমি বোঝাবো না যে তুমি কি ধরনের ধারণা আমার প্রতি পোষণ করো, যদি আমার স্ত্রী জানতে পারে তাহলে সে হয়তো মন খারাপ করবে। মেয়েটাও এই বিষয়ে মেনে নেয়, এই বিষয়টা মেনে নেয়। একদিন শুক্রবার তাহের সাহেব তার স্ত্রীকে নিয়ে সে মেয়েটার সাথে দেখা করতে যান এবং দেখা করার পর সে মেয়েটা খুব সাদরেই তাদের আসলে অভ্যর্থনা জানায় বা তাদের সাথে সে মেয়েটার ব্যবহার ছিল খুবই সহজ এবং সরল। তাহের সাহেবেরও ব্যাপারটা খুব ভালো লাগে। তারা একসাথে লাঞ্চ করার পর কিছুক্ষণ গল্প গুজব করে যে তার মধ্যে চলে আসেন এবং মেয়েটা তাকে বলে যে সে আর তাকে কোনো সময় ফোন দিবা না বা ডিস্টার্ব করবে না। তাহের সাহেব চলে আসেন বাসায়। সেদিন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর তাহের সাহেব এবং তাহের সাহেবের স্ত্রী যখন বাসায় ঢোকেন তখন হঠাৎ করেই তাহের সাহেব একটা বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে তার স্ত্রী হঠাৎ রুমের ভেতর ঢুকে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে গেল। তাহের সাহেব ব্যাপারটা লক্ষ্য করেন এবং তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে কি হল, কি দেখতেছ বা কি এভাবে দাঁড়ায় আছো কেন? তখন তার স্ত্রী বলেন যে আমার মনে হল আমি যখন এই রুমে ঢুকলাম ঠিক তখনই কেউ একজন সরে গেল, এবং যে সরে গেছে বা আমার চোখের সামনে থেকে যে সরে গেল সে মানুষ, আমি তার চেহারা দেখতে পারি নাই কিন্তু তার অবয়ব দেখে আমার যতটুকু মনে হয়েছে সে একটা মানুষ। তাহের সাহেব ঘরের বাতি জ্বালান, সমস্ত জায়গা তন্ন তন্ন করে খোঁজেন, তার স্ত্রীকে সঙ্গে নিয়েই খোঁজেন এবং তিনি তার স্ত্রীকে বোঝান যে তিনি যেটা দেখেছেন সেটা শুধুমাত্র চোখের ভুল, এই বাসায় তিনি এবং তার স্ত্রী ছাড়া আর কেউ নাই। তার স্ত্রীও এক পর্যায়ে ব্যাপারটা বুঝতে পারেন এবং তিনি মনে করেন যে হয়তো তিনি চোখের ভুল দেখেছেন। সেদিন রাতের বেলা তাহের সাহেব এবং তাহের সাহেবের স্ত্রী যখন ঘুমাচ্ছিলেন তখন তাহের সাহেবের স্ত্রী তাহের সাহেবকে বলছিলেন যে তার ভয় লাগছে। তাহের সাহেব তার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে কেন ভয় লাগছে, তুমি কি স্বপ্ন দেখছ বা কোনো কিছুকে দেখছ বা কোনো কিছুকে টের পাচ্ছ? তখন তার স্ত্রী বলেন যে তিনি কোনো কিছু টেরও পাচ্ছেন না, কোনো কিছু বুঝতেছেনও না, কিন্তু কোনো একটা কারণে তার ইন্দ্রিয় খুবই উত্তেজিত এবং কোনো একটা কারণে তিনি খুবই ভয় পাচ্ছেন। তাহের সাহেব তার স্ত্রীকে কোনোভাবে বুঝিয়ে সেদিন তাকে শান্ত করে দুজনে ঘুমিয়ে যান। পরদিন সকালবেলা তাহের সাহেব চলে যান তার অফিসে এবং অফিস শেষ করে তিনি যখন সন্ধ্যার দিক রাতেরবেলা খাবার দাবার শেষ করে তারা যখন ঘুমাতে যাচ্ছিলেন ঠিক তখনই তার স্ত্রী আবার বলে যে তার এখন খুব ভয় লাগছে। তাহের সাহেব একটু বিরক্ত হন, তিনি তার স্ত্রীকে বলেন যে তুমি হয়তো নতুন জায়গায় এসেছো, এই জন্য হয়তো পরিবেশটা তুমি এখনো মানিয়ে নিতে পারো নাই, এই কারণে হয়তো ভয় লাগছে, কিন্তু ভয় পাবার কিচ্ছু নেই কারণ আমি তোমার সাথে আছি। তারপরও তার স্ত্রী আতঙ্কিত ছিলেন, এটা তাহের সাহেব বুঝতে পারেন। তিনি চিন্তা করতে থাকেন তার স্ত্রী কি কোনো মানসিক সমস্যা আছে যেটা তিনি জানেন না। সেদিন রাতে একটু চিন্তিত অবস্থায় তিনি তার স্ত্রীকে সান্ত্বনা দেন এবং এক পর্যায়ে তিনি লাইট নিভিয়ে শুয়ে পড়েন। তাই সাহেব ঘুমিয়ে গিয়েছিলেন। হঠাৎ একটা গোঙানির আওয়াজে তার ঘুম ভাঙে এবং তিনি যখন উঠে বসেন তিনি দেখেন তার পাশে তার স্ত্রী ভয়ঙ্কর ভাবে গোঙানির শব্দ করছে এবং তার মুখ দিয়ে ফেনা পড়ছে। তাই সাহেব ভয় পেয়ে যান। তিনি খুব দ্রুত ঘরের লাইট জ্বালান এবং তিনি দেখেন তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, অনেকটা মৃগী রোগীর মতো। সেদিন রাতের বেলায় তাকে নিয়ে যান হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর ডাক্তাররা বলে এটা হয়তো সেরকম কোন একটা মৃগীর প্রভাব। তাহের সাহেব ধরেই নেন যে এটা তার স্ত্রীর কোন রোগ। তিনি তার স্ত্রীকে বাসায় নিয়ে আসেন এবং বোঝান যে এটা একটা রোগ, এটা নিয়মিত ওষুধ খেলে বা ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যায়, এটাতে যাতে সে মন খারাপ না করে। তার স্ত্রীও ব্যাপারটা বুঝে এবং সেও মনে করতে থাকে যে হঠাৎ করেই হয়তো তার ভেতরে এই রোগটা দেখা দিয়েছে, কারণ তার আগে তার মির্গির কোন হিস্ট্রি নেই। তাই সাহেব তার শ্বশুর বাড়িতে এই খবরটা দেন। এক পর্যায়ে তাই সাহেবের ছোট শ্যালিকা চলে আসেন তাদের এখানে থাকার জন্য। সেদিনই তিনি চলে আসেন, অর্থাৎ যেদিন রাতের বেলায় তাই সাহেবের স্ত্রী অসুস্থ হয়েছিলেন, পরদিন দুপুরবেলার ভেতরে তাই সাহেবের শ্যালিকা চলে আসেন তাদের সেখানে। তার শ্যালিকা আসার পর তাই সাহেব একটু নিশ্চিন্ত হন, কারণ একা তিনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন, ঘাবড়িয়ে গিয়েছিলেন, একজন থাকাতে তিনি এখন একটু সাহস পাচ্ছেন। সেদিন রাতের বেলা তাহের সাহেবের স্ত্রী এবং তার বোন এক রুমে ঘুমাচ্ছিলেন এবং তাহের সাহেব ছিলেন আরেক রুমে। মাঝরাতের দিকে একটা বিকট শব্দে তাহের সাহেব ঘুম ভেঙে যায়। তিনি বুঝতে পারেন এটা একটা কাচের কাচ ভাঙার শব্দ, হয়তো গ্লাস ফ্লাস ভাঙছে। তিনি খুব দ্রুত তার ঘুম থেকে রুম থেকে উঠে চলে যান তার স্ত্রীর রুমে। তিনি দেখেন তার স্ত্রী তার ছোট বোনের উপর, অর্থাৎ তাহের সাহেবের শ্যালিকার বুকের উপর উঠে বসেছে এবং তার দুই হাত দিয়ে শ্যালিকার গলা চাপ দিয়ে ধরছে এবং সেই ধস্তাধস্তিতে কোনো ভাবে তার শ্যালিকা একটা কাচের গ্লাস ফেলে দেয় এবং সেই শব্দে তাহের সাহেব উঠে এসেছেন। তিনি দেখতে পাচ্ছেন তার শ্যালিকার চোখ মুখ নীল হয়ে গেছে। এক পর্যায়ে তাহের সাহেব তার স্ত্রীকে শান্ত করেন এবং সেখান থেকে নামান। এক পর্যায়ে তিনি এতটাই হিংস্র হয়ে গিয়েছিলেন, অর্থাৎ তাহের সাহেবের স্ত্রী এতটাই হিংস্র হয়ে গিয়েছিলেন এবং তার শরীরে এতটা শক্তি ছিল যে এক পর্যায়ে তাহের সাহেবকে কিছুটা চড় দিতে হয় তার স্ত্রীকে, যার দরুন তার স্ত্রী অজ্ঞান হয়ে যায়। তার শ্যালিকা খুব ভয় পেয়ে গিয়েছিল এই ঘটনায় এবং তার শ্যালিকা এই প্রথমবার তাহের সাহেবকে বলে যে ভাইয়া, আমার যেটা মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক সমস্যা না বা কোনো শারীরিক সমস্যা না, এটা কোনো অশরীরি সমস্যা বা অলৌকিক কোনো ঘটনা, এই আপার উপর হয়তো কোনো জিনের আচর হয়েছে। কারণ তার শ্যালিকা বলছে যে তার আপা যখন তার বুকের উপর উঠে বসে তখন নাকি তার আপা অনর্গল আরবিতে কিছু একটা বলছিল। তাহের সাহেবের স্ত্রীর এত ফ্লুয়েন্টলি আরবি বলার কোনো কারণ নেই, তিনি আরবি অত ভালো জানেন না। তাহের সাহেব যখন সে রুমে গিয়েছিল তিনি কিন্তু তার স্ত্রীর মুখে কোনো শব্দ শোনেননি, তিনি শুধু একটা হিংস্র গর্জন শুনছিলেন। এই কথা শোনার পর তাহের সাহেব এক হুজুরকে নিয়ে আসেন। তার কলিগের সাথে তিনি এই বিষয়ে কথা বলেন এবং তার কলিগ তাকে এক হুজুরের সন্ধান দেন, তিনি সেই হুজুরকে নিয়ে আসেন তার বাসায়। সেই হুজুর আসার পর সেই বাসাটা বন্ধ করে দেয় এবং কিছু আমল করতে দেয় এবং পাক পবিত্র থাকতে বলে এবং পাঁচক্ত নামাজ পড়তে বলে এবং একটা পড়া পানি দিয়ে যায়, সেটা প্রত্যেক দিন রাতে ঘুমাবার আগে খাওয়ার জন্য বলে যায়। এরপর দুই দিন সবকিছুই ঠিক ছিল, কিন্তু তৃতীয় দিনের দিন একটা দুর্ঘটনা ঘটে তাদের ফ্যামিলিতে, সেটা হচ্ছে তাহের সাহেবের শ্বশুর মারা যান। তিনি হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা গেছেন, তাই তাহের সাহেবকে তার স্ত্রী এবং শ্যালিকাকে নিয়ে তখনই চলে যেতে হয় তার শ্বশুর বাড়িতে। সেখানে প্রায় দুই দিন থাকার পর সব শেষ করে তার কর্মস্থলে ফিরে আসেন একা। তিনি তার স্ত্রীকে রেখে আসেন তার বাবার বাড়িতে। তাহের সাহেব তার বাসায় যখন ফেরেন তখন সন্ধ্যা হয়ে গেছে। তিনি যখন তার রুমের দরজা খুলে ভিতরে ঢুকলেন তখন তার কাছে একটু অস্বাভাবিক শীতল মনে হলো চারপাশে। তিনি ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামালেন না, তিনি তার দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়লেন। রাত দশটার ভিতর তিনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন চিন্তা করছেন। তাহের সাহেবের একটা অভ্যাস ছিল, তিনি ঘুমাবার আগে কিছুক্ষণ বই পড়েন, বই পড়তে পড়তে তিনি ঘুমিয়ে যান। তিনি একটা বই নিয়ে শুয়ে পড়ছিলেন, ঠিক তখনই তিনি শুনতে পান তার মেইন গেটে কেউ নক করছে। তার বাসা চারতলা এবং এত রাতে তার বাসায় কেউ আসবে না, আসলেও দারোয়ানের ফোন দেওয়ার কথা। নিচে কেউ আসলে দারোয়ান ফোন দেয়, ফোন দেওয়ার পর তিনি যদি কনফার্ম করেন তখনই তার যে অতিথি বা গেস্ট তাকে বাসায় আসতে দেওয়া হয়। তিনি একটু অবাক হন যে দারোয়ানও কোনো কিছু জানাল না আর মেইন গেটের দরজায় নক হচ্ছে, ব্যাপারটা কি? তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি হাঁটতে হাঁটতে তার মেইন গেটের সামনে গেলেন। তিনি তার লুকিং গ্লাস দিয়ে অর্থাৎ পিফল দিয়ে তাকিয়ে দেখলেন যে তার দরজার সামনে কেউ নেই, কিন্তু তিনি স্পষ্ট নক করার শব্দ শুনেছেন, একবার না দুইবার। প্রথমবার তিনি মনে করেছিলেন হয়তো তার মনের ভুল বা তিনি হয়তো ভুল শুনেছেন, কিন্তু দ্বিতীয়বার যখন শব্দটা তিনি শুনলেন তিনি তখনই উঠে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন এবং তিনি যখন দেখলেন বাইরে কেউ নাই তখন তিনি হঠাৎ করে একটু ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করছিলেন তিনি দারোয়ানকে ফোন দিবেন, পরে আবার তিনি চিন্তা করেন যদি আরেকবার এরকম ধরনের শব্দ হয় সেক্ষেত্রে তিনি দারোয়ানকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন। তিনি আবার তার বিছানায় এসে শুলেন, তিনি জাস্ট তার মাথাটা তার বালিশে ছোঁয়ালেন ঠিক তখনই তিনি শুনতে পেলেন কেউ একজন তার দরজায় নক করছে। এবার হঠাৎ করে তার সারা শরীরে একটা ভয়ের শিহরণ বয়ে গেল, তিনি হঠাৎ করে আতঙ্কিত বোধ করছিলেন। তিনি তার ঘরে বসা অবস্থায় জিজ্ঞেস করেন, কে কে বাইরে কে? তখনই তিনি বাইরে থেকে শুনতে পান, বাবা আমি। গলাটা ছিল তাহের সাহেবের শ্বশুরের। তাহের সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি কি শুনলেন বা কার গলা শুনলেন। তিনি সেখানে জমে যান এবং তাকে অবাক করে দিয়ে সে দরজার পেছনে দাঁড়িয়ে থাকা যেই হোক সে আবার বলে ওঠে যে, বাবা দরজাটা খুলো আমি আসছি। তাহের সাহেব নড়তে পারছিলেন না, তিনি তার জীবনে এত ভয়ের সম্মুখীন কখনো হননি, এই অনুভূতির সাথে তার পরিচয় ছিল না। তার মনে হচ্ছিল যে তিনি অজ্ঞান হয়ে পড়ছেন না কেন, তিনি যে তার দারোয়ানকে ফোন দিবেন সেই শক্তিটুকু তার ছিল না। হঠাৎ করেই হয়তো তিনি সেদিনই অজ্ঞান হয়ে পড়েছিলেন বা তিনি ঘুমিয়ে গিয়েছিলেন, কারণ ঠিক সেই মুহূর্তের পরে যখন তার হুঁশ ফেরে তখন তিনি তার বিছানায় শুয়ে আছেন, অর্থাৎ তিনি ঘুম থেকে উঠলেন। তাহের সাহেব একটু কনফিউজড হয়ে যান যে তিনি কালকে রাতের বেলা যেই ব্যাপারটা ফেস করেছেন সেটাকে তিনি আসলেই করেছেন না ব্যাপারটা ছিল তার স্বপ্নে। স্বপ্ন হওয়ার সম্ভাবনাই 100%, এটা হচ্ছে তার ধারণা, কারণ তার মৃত শ্বশুর কখনোই কোনোভাবেই সম্ভব না যে তিনি এসে তাকে তার ঘরের বাইরে থেকে ডাকাডাকি করবেন। তিনি ধরেই নেন যে তিনি যা দেখেছেন সেটা ছিল একটা দুঃস্বপ্ন। তিনি তার অফিসে চলে আসেন। সেদিন অফিসেও তাহের সাহেবের খুব একটা ভালো কাটছিল না, তার শরীর জর্জর লাগছিল এবং তার মনে হচ্ছিল যে তার কাপটা খুব ভার হয়ে আছে এবং তিনি একটু বিরক্ত হচ্ছিলেন তার স্ত্রীর উপর, যে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ তার স্ত্রীর বাবা মারা গেছে তার সেখানেই থাকতে হবে, কিন্তু তিনি তার স্ত্রীর উপর কোন একটা কারণে বিরক্ত হয়ে উঠছিলেন। তিনি তার স্ত্রীকে ফোন দেন এবং বলেন যে তুমি চলে আসো। তার স্ত্রী একটু অবাক হন এবং তাদের মধ্যে প্রথম একটু কথা কাটাকাটি হয় সেই। এক পর্যায়ে তাহের সাহেব বুঝতে পারেন যে তার এই আবদারটা করা অন্যায়। তিনি তার স্ত্রীকে আর কিছু বলেন না, তিনি একাই তার ফ্ল্যাটে থাকা শুরু করেন। পরের দিন আর কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিন অর্থাৎ তিনি তার শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার তৃতীয় দিনের দিন তিনি আরেকটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। রাতের বেলা তার যখন ঘুম ভাঙে তখন তিনি দেখতে পান তার রুমের লাইট চলছে এবং তার পাশেই আটখোলা গল্পের বই, অর্থাৎ তিনি গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। ঘুম ভাঙার পর তিনি চিন্তা করছেন যে তার ঘুম কেন ভাঙল, তিনি তো ঘুমাচ্ছিলেন, তিনি ঘুম ভাঙার পর কোনো শব্দ শুনতে পাচ্ছেন না বা অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছেন না। তিনি আর কিছু চিন্তা ভাবনা না করে পাশ ফিরে যখন ঘুমাবেন চিন্তা করছেন, ঠিক তখনই তিনি আবার তার দরজায় নখের শব্দ শুনতে পান। সাথে সাথে তাহের সাহেব সেখানে জমে যান, একটা অদৃশ্য ভয় তাকে কাবু করে ফেলে। তার মনে হতে থাকে তার দরজার ওই পারে যে আছে সে এই পৃথিবীর কিছু না, অশুভ কিছু সেই দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তিনি আতঙ্কিত হয়ে এক পর্যায়ে চিন্তা করেন যে তিনি যে কোনো ভাবেই হোক তার দারোয়ানকে ফোন দিবেন। তিনি তার দারোয়ানকে ফোন দেন। একবার ফোন কেটে যাওয়ার পর তিনি যখন আবার ফোন দেন তার দ্বিতীয় ফোনে দারোয়ান ফোন ধরে, দারোয়ান ঘুমিয়ে গিয়েছিল। তিনি দারোয়ানকে বকাবকি শুরু করেন, তুমি ঘুমে আছো আর আমার বাসার সামনে কেউ জানি কে জানি এসে নক করছে, কে? তখন দারোয়ান বলছে যে আমি তো ঘুমাই নেই, আমি তো একটু ওয়াশরুমে গিয়েছিলাম, কেউ তো আসার কথা না। তখন তাহের সাহেব দারোয়ানকে বলে যে তুমি এখনই আমার বাসার সামনে আসো, দেখো আমার বাসার দরজার সামনে কে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে দারোয়ান বলে যে স্যার আমি এখনই আসছি। কিছুক্ষণ যাওয়ার পর তাহের সাহেব যখন চিন্তা করছিলেন, যখন তিনি চিন্তা করছিলেন যে তার দারোয়ান চলে আসবে এবং দরজায় নক করবে, কিন্তু তিনি কোনো ধরনের শব্দ শুনতে পাচ্ছেন না। প্রায় 10-15 মিনিট চলে যাওয়ার পরও তিনি একটু কৌতূহলী হয়ে দরজার সামনে এসে দাঁড়ান। ঠিক তখনই তিনি শুনতে পান কেউ খুব দ্রুত পদক্ষেপে উপরের দিকে উঠে আসছে, এবং যে উঠে আসছে সে কোনো একটা কারণে আতঙ্কিত। তাহের সাহেব একটু ভয় পেয়ে যান, তিনি দরজা থেকে একটু দূরে সরে আছেন। ঠিক তখনই তার দরজায় কেউ একজন হুমড়ি খেয়ে পড়ে এবং বলে স্যার বাঁচান, স্যার বাঁচান। তাহের সাহেব বুঝতে পারেন এটা হচ্ছে তার দারোয়ানের গলা। তাহের সাহেব দরজা খুলবেন কি খুলবেন না তিনি দ্বিধায় পড়ে যান। দারোয়ানের গলা বেশ কয়েকবার শোনার পর সবকিছু একেবারে নিশ্চুপ হয়ে যায়। তখন তাহের সাহেব সাহস করে তার দরজার সে হোল দিয়ে তাকান এবং তিনি দেখেন তার দরজার সামনে দারোয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি দরজা খোলেন এবং দারোয়ানকে ঘরের ভেতরে আনেন এবং তিনি তার সে বিল্ডিং এর আরো কয়েকজন লোকজনকে জাগান এবং তারাও তার বাসায় আসেন। আসার পর সে দারোয়ানের যখন হুশ ফেরে তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার কি হয়েছিল, তোমাকে তো আমি ফোন দিলাম, তোমার তো দেখলাম তুমি 10-15 মিনিটের ভেতরে তুমি আসতেছ না, হঠাৎ করে দেখলাম শুনলাম যে তুমি দৌড়ে উপরে উঠে আসতেছ এবং তুমি আমার দরজায় এসে আছাড় খেয়ে পড়ল। তখন সে দারোয়ান বলতেছে যে সে যখন ফোন পেয়ে উপরের দিকে উঠছিল তাহের সাহেবের বাসা হচ্ছে 4তলায়, 3য় তলার মোড়ে দারোয়ান দেখতে পায় কেউ একজন কুঁজো হয়ে বসে আছে। দারোয়ান বুঝতে পারে হয়তো এই কেউ একজন তার চোখের আড়ালে বাসার ভেতরে ঢুকে গেছে এবং সে চোর হওয়ার সম্ভাবনায় বেশি। দারোয়ান তার হাতের বাঁশি ফু দেবে কিন্তু তার বাঁশিতে কোনো শব্দ হচ্ছিল না। দারোয়ান খুব দ্রুত সেই লোকটার দিকে যখন এগিয়ে যায় তখন সে গিয়ে দেখে সেখানে যেটা বসে আছে সেটা মানুষ না, তার মাথাটা একটা শেয়ালের এবং তার বাকি অংশটুকু অর্থাৎ শরীরের বাকি অংশটুকু হচ্ছে মানুষ। এই জিনিসটা দেখে সেই দারোয়ান কোন দিকে দৌড় দিবে বুঝতে পারে না এবং সে উপরের দিকে দৌড় দেয়। এবং সে যখন তাহের সাহেবের বাসার খুব কাছাকাছি চলে এসেছিল দরজার ওই পারে তখন তার মনে হয় কেউ একজন তার পা ধরে পেছনে টান দেয় এবং তাকে ছুঁড়ে মারে তাহের সাহেবের দরজায়। এই কথা শুনে তাহের সাহেব ভয় পেয়ে যান এবং আশেপাশে যারা ছিলেন তারাও ভয় পেয়ে যান। তখন আরেকজন হুজুরকে নিয়ে আসা হয়, সেই এলাকারই খুব নাম করা একজন হুজুর ছিলেন, তাকে নিয়ে আসা হয় এবং সেই হুজুর বাসার সেই বিল্ডিং এ প্রবেশ করার সাথে সাথে বুঝতে পারেন যে এই বিল্ডিং এর কোথাও না কোথাও খুব খারাপ ধরনের একটা কালো জাদু করা হয়েছে। এবং তিনি তাহের সাহেবের বাসায় ঢুকি বলেন যে আপনার ফ্যামিলি আর কিছুদিন লেট করলেই হয়তো মারা যেত, আমি আস্তে আস্তে আপনার সম্পর্কে খোঁজ নিয়েছি। তখন তাহের সাহেবের কাছে এই লোকটার কথা একটু বুজরুগি টাইপের মনে হয় যে আমি কোনো কথাই বললাম না, তিনি আসার পরে আমাকে এসব কথা বলতেন। তাহের সাহেব একটু রেগে যান, তখন তা আশেপাশে তার যেসব প্রতিবেশী ছিল তাদের মধ্যে থেকে একজন তাকে শান্ত করেন। হুজুর তখন তাহের সাহেবকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু কথা বলেন, অর্থাৎ প্রায় 10-15 মিনিট তিনি কিছু কথা বলেন। তার বিয়ের পর থেকে আজ পর্যন্ত যেসব ঘটনা ঘটছে সেসব ঘটনার কিছু খণ্ডচিত্র বা খণ্ড খণ্ড কিছু কথা সে হুজুর তাহের সাহেবকে বলেন, যেটা শোনার পর তাহের সাহেব বুঝতে পারেন যে অবশ্যই বা আসলেই হুজুর জানেন। বলে রাখা ভালো, তাহের সাহেবের স্ত্রী এই যে তার শ্বশুর বাড়িতে আছেন এই সময়টাতে কিন্তু তাহের সাহেবের স্ত্রীর সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। যা কিছুই এখন ঘটছে সেটা ঘটছে তাহের সাহেবের সাথে তার এই বাসায়। হুজুরের এই কথা শোনার পর তাহের সাহেব হুজুরকে বলেন যে হুজুর আপনি আমার এই সমস্যাটার সমাধান করে দিন, আমার দ্বারা কি ভুল হয়েছে বা কি কারণে আমি এই ধরনের সমস্যায় পড়ছি আমি আসলে বুঝতে পারছি না। তখন সে হুজুর বলেন যে আমাকে আরো একটা দিন সময় দিতে হবে, সময় দেওয়ার পর আমি এই বিষয়ে আপনাদের কিছু বলতে পারবো এবং এই একটা দিন আমি এই বাসায় থাকবো, অর্থাৎ হুজুর এই ফ্ল্যাটেই থাকবেন। কিন্তু তাহের সাহেব এই ফ্ল্যাটে থাকতে পারবেন না, তিনি এই রাতটা অন্য কোথাও কাটাবেন। তাহের সাহেব রাজি হয়ে যান, তিনি সেই হুজুর এবং হুজুরের সাথে আরেকজন বৃদ্ধ লোক ছিলেন সেই দুইজনকে তিনি তার বাসায় রেখে সেদিন চলে যান এবং তার আশেপাশের প্রতিবেশীরাও এই ব্যাপারটা জানত। পরদিন সকালবেলা তিনি যখন ফিরে আসেন, অর্থাৎ তাহের সাহেব যখন তার ফ্ল্যাটে আসেন, আসার পর তিনি তার ফ্ল্যাটে ঢোকেন এবং তিনি দেখেন সবকিছুই স্বাভাবিক এবং সেই হুজুর তাকে বলেন যে আপনার এবং আপনার স্ত্রীর উপর খুব খারাপ একটা কালো জাদু করা হয়েছে এবং কালো জাদু কে করেছে সেটা আমি জেনেছি এবং আমি আপনাকে জানাতে চাই না এবং আমার ধারণা আপনি এটা জানেন যে আপনার উপর যদি কারো ক্ষোভ থেকে থাকে সেটা কার। তাহের সাহেব বুঝতে পারেন, তাহের সাহেব বলেন যে হুজুর এই সমস্যা থেকে বাঁচার উপায় কি। তখন হুজুর কিছু রিচুয়ালের কথা বলেন এবং তিনি কিছু রিচুয়াল করবেন এবং এই রিচুয়ালটা করার জন্য কিছু নির্দিষ্ট জায়গায় যেতে হবে এবং এই কালো জাদুটা যেভাবে করা হয়েছে বা যেটা দিয়ে করা হয়েছে সেই জিনিসটা ধ্বংস করতে হবে। এরপর হুজুর তার অনুগত কিছু জিনের মাধ্যমে সেই কালো জাদু যে জিনিসটার মাধ্যমে করা হয়েছিল সেই জিনিসটাকে ধ্বংস করতে পারেন। যে জিনিসটা দিয়ে কালো জাদু করা হয়েছিল সেটা ছিল তাহের সাহেবের স্ত্রীর একটা চুল এবং তাহের সাহেবের ব্যবহৃত একটা টিস্যু পেপার। এই দুইটা জিনিস দিয়েই তাদের উপর কালো জাদু করা হয়েছিল এবং তাদের কালো জাদুর উদ্দেশ্য ছিল তাদের দুইজনকে মেরে ফেলা বা তাদের বিবাহ বিচ্ছেদ করানো। যদি বিবাহ বিচ্ছেদ না হয় সেক্ষেত্রে তারা দুইজন যাতে মারা যায়, এটা এই ধরনের একটা কালো জাদু ছিল। তাহের সাহেবের খুব ইচ্ছা ছিল সেই মেয়েটাকে ফোন করে জিজ্ঞেস করা কেন সেই কাজটা করেছে, কিন্তু হুজুর তাকে মানা করেন যে এই বিষয়ে জিজ্ঞেস করার থেকে আপনি যা জানেন এবং এই ব্যাপারটা যদি আপনি হজম করতে পেরেছেন এই ব্যাপারটাই আপনার সামনে কাজে দেবে। সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতে হয় না, কোনো কোনো বিষয়ে আপনাকে পিছিয়ে আসতে হবে। তাহের সাহেব হুজুরের এই কথাগুলো মেনে চলেন এবং তিনি তখন তার এই কথাগুলো শুনেছিলেন এবং হুজুরের এই যে কথা যে আপনি কোনো কোনো সময় সামনে এগোবার জন্য আপনাকে কিছু সময় পেছাতে হবে এই কথাটা তিনি এখনো মেনে চলেন। হুজুরের এসব কাজের পর তার সাথে আর কোনো সমস্যা হয়নি এবং তার স্ত্রীর সাথেও কোনো সমস্যা হয়নি। এরপর তাহের সাহেব তার সেই ফ্ল্যাট ছেড়ে দেন এবং তিনি তার কর্মস্থল পরিবর্তন করেন তিনি তার দেশের বাড়ি যেখানে সেখানে সেখানে যে সোনালী ব্যাংক ছিল সেখানে তিনি যোগদান করেন এবং তিনি তার বাড়ি থেকেই পরে তার চাকরিতে যাতায়াত করতেন। এরপরে আর তার সাথে সে ধরনের কোন সমস্যা হয়নি, কিন্তু তার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়ে পড়েন অর্থাৎ তিনি তখন 5 মাসের অন্তঃসত্ত্বা, ঠিক তখনই হঠাৎ করেই তাহের সাহেবের স্ত্রীর মেন্টাল ব্রেকডাউন ঘটে এবং তিনি প্রায় উদ্ভ্রান্তের মতো আচরণ করছিলেন। তাকে ডাক্তার দেখানো হয় এবং ডাক্তাররা বলেন যে অনেক সময় মায়ের বা শরীরে যদি অপুষ্টিজনিত লক্ষণগুলো থাকে এবং এই প্রেগনেন্সির সময় হরমোন জাতীয় হরমোনের কিছু ডিসব্যালেন্সের কারণে এই ধরনের মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। নিয়মিত কাউন্সিলিংয়ে এবং প্রপার দেখাশোনায় এটা ঠিক হয়ে যায় এবং এই সমস্যাটা ঠিকও হয়ে গিয়েছিল। প্রায় 1 মাস পর তার স্ত্রী আবার প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। তাহের সাহেবের দুটা যমজ বাচ্চা হয়, বাচ্চা দুটি ছিল একটা ছেলে একটা মেয়ে। বাচ্চাদের দুটির বয়স যখন 2 বছর তখন হঠাৎ করেই তাহের সাহেবের ছেলে সে মারা যায় এবং তার মৃত্যুটা ছিল খুব ভয়াবহ। তাহের সাহেবরা তাদের গ্রামের বাড়িতে মাটির চুলা রান্না করত এবং মাটির চুলা যারা রান্না করেন বা রান্না করেছেন তারা হয়তো জানেন যে চুলো বন্ধ করে দেওয়ার পর অর্থাৎ রান্না বান্না শেষ করে দেওয়ার পর চুলার নিচে যে আগুন থাকে বা যে কয়লাটা থাকে সেটা বন্ধ করার জন্য অনেক সময় ছাই দিয়ে দেওয়া হয়। তাহের সাহেবের এই ছেলেকে পাওয়া যায় সেই চুলার ভেতরে, তার মাথাটা ছিল নিচের দিকে পা ছিল উপরের দিকে এবং সময়টা ছিল সন্ধ্যাবেলা। এই দৃশ্য দেখে সেই গ্রামবাসী বা আশেপাশের সবাই বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটার সাথে কোনো অলৌকিক ঘটনা জড়িত আছে। তখন আশেপাশের একজন হুজুরকে নিয়ে আসা হয় এবং সেই হুজুর বলেন যে এই বাচ্চাটাকে একটা খারাপ বা দুষ্ট জিন মেরে ফেলেছে এবং সেই দুষ্ট জিনটার নজর আছে এখন তাহের সাহেবের যে মেয়ে সে মেয়ের উপর। এবং এটা আজকের কালকের সমস্যা না, এই সমস্যার সূত্রপাত অনেক আগে থেকে। এই কথা শোনার পর তাহের সাহেব বলেন যে কি সমস্যা বা কি আপনি জানতে পেরেছেন সেটা আমাকে একটু খুলে বলুন। তখন সেই হুজুর তাহের সাহেবকে যেটা বলেন সেটা হচ্ছে আপনাদের উপর একটা কালো জাদু আগেও করা হয়েছিল, তখন কোনোভাবে আপনারা সেই কালো জাদুটা ঠেকাতে পেরেছেন বা নষ্ট করতে পেরেছিলেন, কিন্তু আপনারা জানতেন না যে আরেকটা জাদু করা হয়েছিল, সেটা করা হয়েছিল একমাত্র আপনার স্ত্রীর উপর। আপনার স্ত্রী যাতে কখনো সন্তান লাভ করতে না পারে বা সন্তান হওয়ার পরেও যাতে তার সন্তান বেঁচে না থাকে সেজন্য আপনার স্ত্রীর উপর কালো জাদু করা হয়েছিল, আপনারা সেটা জানতেন না এবং এই সমস্যাটা সেই সময় সমাধান করা দরকার ছিল। এই মুহূর্তে কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না, আপনারা ভালো কাউকে খুঁজে বের করুন যার কাছে আপনারা আপনাদের এই সমস্যা নিয়ে গেলে সে আপনাদের সাহায্য করতে পারে। তাহের সাহেব যখন সে হুজুরকে জিজ্ঞেস করেন যে আপনার পরিচিত কেউ আছে কিনা, তখন সে হুজুর বলেন যে তার পরিচিত কেউ নেই, কিন্তু এই সমস্যার খুব দ্রুত সমাধান করতে হবে, তা না হলে তাহের সাহেবের মেয়ে সেও মারা যাবে এবং তাহের সাহেবের স্ত্রীরও জীবন বিপন্ন। তাহের সাহেব এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে খুলনার এক হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর আসার পর সেই হুজুর নিজে সেই তাহের সাহেবের সাথে যে মেয়ে তাহের সাহেবকে ফোন দিত অর্থাৎ যে এই কালো জাদুটা করেছে সে, তার সাথে সে হুজুর যোগাযোগ করে, সে খুলনার হুজুর, এবং সেই হুজুর সেই মেয়েকে হয়তো বোঝাতে পেরেছিলেন বা সেই মেয়েকে হয়তো কোনো কিছু বলেছিলেন যার দরুন সেই মেয়ে যেভাবে কালো জাদুগুলো করেছিল সেগুলো সে নষ্ট করে। এবং হুজুর বলেছিল যে এই মেয়েটা এমন একটা কালো জাদু করেছিল যেটা একমাত্র সেই নষ্ট করতে পারবে, আর কেউই এই কালো জাদুটা নষ্ট করতে পারবে না, সেক্ষেত্রে সেই মেয়েটাকে কনভিন্স করা খুব প্রয়োজন ছিল। তাই হুজুর সেই মেয়েটাকে কনভিন্স করেন এবং এরপর তাহের সাহেব এবং তার সাহেবের স্ত্রী বা তার পরিবারের সাথে আর কোনো সমস্যা হয়নি। তার সাহেবের সেই মেয়েটা এখনো বেঁচে আছে, খুব সুস্থ এবং স্বাভাবিকভাবেই সেই মেয়েটা বেঁচে আছে। সেই মেয়েটার জন্য আমরা সবাই দোয়া করব। এবং এরপর তাহের সাহেবের সাথে তার জীবনে আর কোন ধরনের কোন অস্বাভাবিক ঘটনা ঘটেনি সেই ঘটনার পর থেকে। তাহের সাহেব অনেকদিন যাবৎ আমাদের এই ঘটনাটি লিখে পাঠাবার চেষ্টা করছিলেন, কিন্তু হয়তো কোনো সংকোচের কারণে বা নিজের ঘটনা আমরা কিভাবে তার ঘটনাগুলো আমরা কিভাবে প্রেজেন্ট করব সেই ধরনের একটা সংকোচ বোধ হয় তার ভেতর কাজ করছিল। আশা করি তিনি আমাদের উপর যে বিশ্বাসটা রেখেছেন আমরা তার বিশ্বাসটা বজায় রাখতে পারব, এবং আশা করি আজকের এই ঘটনাটি আমাদের লিসেনারদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকে আসছি, আসসালামু আলাইকুম।
আমাদের কাছে আপনার ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করুন, দ্যাট ইজ PHOUTIGOTA bhautikkatha@gmail.com। আপনারা চাইলে আপনার ঘটনাটি লিখে অথবা আমাদেরকে রেকর্ড করে পাঠাতে পারেন। যদি লিখে পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঠিকানা এবং আপনার ফেসবুকের অ্যাড্রেস দিতে ভুলবেন না। আর যদি ভয়েসমেল পাঠান তাহলে অবশ্যই অবশ্যই ব্যাকগ্রাউন্ড নয়েজ দেখে ভয়েসমেলটি আমাদেরকে পাঠিয়ে দেবেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, আমাদের টুইটার পেজ, আমাদের ইনস্টাগ্রামও জয়েন করতে পারেন। সাথে সাথে আমাদের চ্যানেলের আরেকটি অর্ণধার ইসলামের কথাতে আপনারা যোগদান করতে পারেন, সেখানে পেয়ে যাবেন নানা ধরনের ইসলামিক ভিডিওস যেগুলো আপনাদেরকে জানান দিবে আমাদের নবীদের আমল থেকে শুরু করে ইসলামের ইতিহাস। তাছাড়া কোনো কোয়েরিজ, কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের চ্যানেলে মেসেজ করলেই আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করবে। আর যদি চিন্তা করছেন ঘটনা পাঠাবেন কিন্তু পাঠাতে পারছেন না, তাহলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটি ছোট্ট মেসেজ দিলেই আমাদের মডারেটর থেকে কেউ না কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছ থেকে ঘটনাটি নিয়ে নেবে। ভৌতিকতার সাথে থাকবার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। শুনছেন ভৌতিকতা, আমি ডক্টর আলিফ আছি আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত। ঘটনা নিয়ে এসেছি আপনাদের কাছে, একে একে ঘটনা শোনালাম আপনাদেরকে, এবং এখন নিয়ে আসবো আর একটি ঘটনা। এটার আগে বলতে চাই, যারা আমাদেরকে ফলো করছেন তারা জানেন যে আমরা মোটারেটার নিচ্ছি, এবং আমাদের মোটারেটার হতে গেলে আপনাদেরকে সরাসরি আমাদের ইমেইলে যোগাযোগ করতে হবে। সাথে করে আমরা কিছু ভয়েস খুঁজছি আমাদের নতুন স্টোরি টেলার। আপনার কাছে যদি মনে হয় আপনি একজন সাবল্য স্টোরি টেলার আমাদের মতো হতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো আপনার ডিটেলস দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। কিছু নতুনত্ব তো নিয়ে আসার ইচ্ছা আছে, আমরা চাই আপনারা নতুন ঘটনা শোনেন, নতুন গলা শোনেন। আর আপনারা জানেন যে আমি সামির ভাই, শন ভাই দীর্ঘদিন যাবৎ আপনাদের কাছে ঘটনা শুনিয়ে যাচ্ছি। আপনাদের যদি মনে হয় আপনাদের নিজের ঘটনা আছে, সেটা আপনারা যদি স্টোরি টেলার না হয়েও শেয়ার করতে চান, সেটাও আপনারা সম্ভব। আপনারা আমাদেরকে আপনাদের ভয়েস মেইলে আপনাদের ঘটনা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। যদি সেটা প্রচারযোগ্য হয় অবশ্যই আমরা সেটা সবার সামনে নিয়ে আসব। এখন আমি যে ঘটনাটা বলবো আপনাদেরকে, সবাই আপনারা হয়তো গেস করতে পারছেন ঘটনাটা কার বা কিরকম। তার আগে আপনারা আশপাশে, আপনাদের আশেপাশে যে পরিস্থিতি আছে সেটাকে ঠিক এই ভৌতিক পরিবেশের মতো তৈরি করে ফেললে হয়তো এই ঘটনাটা শুনতে মন্দ হবে না। ঘটনায় চলে যাচ্ছি, হয়ে যাচ্ছি আমি জাহিদ ভাই। একটা ছায়া, কালো ছায়া দাপাচ্ছে, কেমন যেন কিলবিল করছে ছায়াটা।
শব্দ আসছে গলা টিপে ধরার, মাথায় প্রচন্ড তাপ যেন ছিটকে এল। ছায়াটার হাতে একটা দা গলায় বসিয়ে দিল, বসে একটা টান দেয়, চিলিক করে ছিটকে এল রক্ত, গরম উন্মগর গরম উষ্ম গরম রক্ত, চুরির ঝুনঝুন শব্দ, সাথে সাথে ধরফর করে উঠে বসলেন আজিম সাহেব। স্বপ্নটা দেখে ধরফর করে উঠলেন। ভোর, একদম সকালের ভোর, পাখির ডাক ভেসে ভেসে আসছে, মাটির ঘরের সুগ্রান, হালকা শীতল সকাল, কিন্তু ঘুম ভাঙল আজব এক স্বপ্নে। উঠে বের হলে আজিম সাহেব দেখতে পান ওনার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত, উনি হাত মুখ ধোন, ওনার মেয়ে আছে একটা যার বয়স 7 বছর। ঘরে এসে দেখলেন মেয়েটা আরামে ঘুমাচ্ছে, একবার চেহারায় হাত বুলিয়ে দিয়ে কাঁথাটা গায়ে তুলে দিলেন। শীতল সকাল, যদিও শীত নয়, কারণ আগের রাতে ঝড় বৃষ্টি হয়েছিল সেই জন্য সকালটা শীতল। আজিম সাহেব বাইরে চলে গেলেন, ফিরে এলেন বাসায়। সকালে গ্রামে গরম ভাত খেয়ে সবাই কাজে বের হয়ে যেতেন তখন, সময়টা কিন্তু 93 সাল। সেদিন গরম ভাত না পেয়ে পান্তা ভাত খাচ্ছিলেন আজিম সাহেব গেটের পাশে বসে। হঠাৎ ওনার হেঁচকি আসে। এদিকে সেই সময় ওনার স্ত্রী পানি আনতে গিয়েছিলেন নদী থেকে, উনি হেঁচকি থামাতে না পেরে পানি ভাত চুকচুক করে গিলে ফেললেন। সেদিন বিকালবেলা ওনার স্ত্রী ওনাকে বললেন, দেখেন আমার কেমন যেন শীত শীত লাগছে, শরীরটাও কেমন যেন শক্ত হয়ে গেছে, আমার তো ভয় লাগছে, কি করব। আমি তো দেখতেছি তুমি ভালো, ওনার স্ত্রী বললেন, আমার না কেমন জানি লাগছে, শরীরটা না ভার ভার লাগছে, আমার হুজুরাই না একটু পানি পড়া দিবেন কি। আজিম সাহেব বললেন উনি পানি পড়া এনে দিবেন। আজিম সাহেবের ভিটাটা ছিল মূল বাড়ির পেছনের দিকে, মানে দূরেই একটু। আজিম সাহেবের বাবা মা কেউ নাই, ওনাকে এই ভিটায় থাকতে দিয়েছিল, এই ভিটা ছিল আরেকজনের। আজিম সাহেব খেত খামারের কাজ, ক্ষেত খামারে কাজ করত দিনমজুরের মতো, খুব কম কথা বলত, কিন্তু গ্রামের মানুষ ওনাকে পছন্দ করত অনেক। সেদিন রাতের বেলা আবারও বৃষ্টি পড়তে শুরু করে, মেঘ ডাকছিল, একা শুয়েছিলেন তিনি। উনি দেখলেন সেই ছায়া হাতে দা দাঁড়িয়ে আছে, এক হাতে কারোর হাত ধরে রেখেছে, অন্য হাতে একটা দা, সেই হাতটা থেকে চুইয়ে চুয়ে রক্ত পড়ছে, গড়িয়ে পড়ছে রক্ত। ছায়াটা এগিয়ে আসেন ওনার দিকে, উনি দেখতে পেলেন ছায়াটার নাকে, ছায়াটার নাকে একটা নাকফুল আছে, সেটা রূপার। সেই ছায়াটা চিৎকার করল ওনার চেহারার সামনে এসে, এমন ভাবে চিৎকার করল যেন ওনার সামনে এসে চিৎকার করা রীতিমতো সহজ। তিনি লাফিয়ে উঠলেন, ভোরেই এমন স্বপ্ন দেখছিলেন উনি যা তিনি কল্পনাও করেননি। এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, ওনার মনে হলো কেউ দাঁড়িয়ে আছে ওনার পাশে। আরেকবার বিদ্যুৎ চমকাল, হ্যাঁ হ্যাঁ কেউ দাঁড়িয়ে আছে, পায়ের কাছে শাড়ি পরলে যেমন লাগবে আলোর ঝলকানিতে ঠিক তেমনটাই লাগল। উনি জিজ্ঞেস করলেন কে, বিদ্যুৎ চমকালো আর সাথে সাথে সে অবয়ব ওনার একদম চেহারার সামনে চলে আসলো, এসে বিভৎস একটা শব্দ করল যেন গলা কাটা গরুর গলা থেকে যেমন তাপ্রাণীর শব্দ আসে তেমন। উনি হুড়মুড় করে উঠে পড়েন, বিছানা থেকে উঠে পড়েন সাথে সাথে, ঠাস করে পিছলে পড়ে যান তিনি ফ্লোরে। শক্ত একটা শরীর, হ্যাঁ শক্ত শরীর, শরীর আঁচল বুঝা যাচ্ছে। ওনার স্ত্রী রাবেয়া, উনি ডাকলেন রাবেয়া, এই রাবেয়া ওঠো উঠো। এই বলতে বলতে বিদ্যুৎ একবার ঝলক দিল, সেই বিদ্যুতের ঝলকে দেখলেন তার স্ত্রী রাবেয়ার গলাটা কাটা। মনে হল রাবেয়ার গলা কাটকেটে আছে, আবার আরেকবার বিদ্যুৎ চমকাল। ঝলকে দেখল একটা কাঁচি রাবেয়ার মাথার পাশে। ঝুমকির চেহারা দেখলেন উনি আবার বিদ্যুতের ঝলকে। কয়েক ফোঁটা রক্ত সুন্দর মায়া ভরা চেহারাতে, কি সুন্দর! রক্তগুলো কেমন যেন জীবন্ত মনে হচ্ছে। উঠে চিৎকার করতে লাগলেন উনি, কিন্তু তখনই একটা ছায়া দপদপ করে দৌড় দিয়ে এলো ওনার কাছে, ধাক্কা দিয়ে ওনাকে ফেলে দিল। ওনার গলায় দাঁটা ধরল, ওনাকে জীবন্ত জবাই করার চেষ্টা করছিল সেই ছায়াটা। সেই ছায়ার চেহারাটা স্পষ্ট না হলেও নাকে নাক ফুলছিল, দা ওনার গলায় উনি টের পাচ্ছিলেন। দাঁটা কিরিচ করে উঠল ওনার গলাটা, চিরে গেল, উনি টের পেলেন। মা গো বলে একটা চিৎকার করলেন, কিন্তু সেই মুহূর্তেই ওনার স্ত্রী কুপি জ্বালান। উনি ভয়ার্ত ভাবে মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন। আজিম সাহেব উঠে দাঁড়ালেন, ওনার হাতে দা এমন ভাবে ধরা ছিল যেন উনি নিজেই হয়তো গলা কেটেছেন কারোর। তখন মেয়ের ভয়ের কান্না শুনে উনি সাথে সাথে দা ফেলে দিয়ে মেয়ের কাছে যান, মেয়েকে বুঝালেন এদিক ওনার স্ত্রী কাঁদছিলেন শুধু। আজিম সাহেবকে দা হাতে দেখতে পেলে কে ভয় পাবে না, উনি স্ত্রী হলেও উনি ভয়ে ভীত আগে থেকেই, কারণ ওনার শরীরটা কেমন যেন ঠান্ডা। আজিম সাহেব মেয়ের চেহারা দেখলেন, কেমন যেন কালো একটা ভাব, ভয়ে আড়ষ্ট। ওনার স্ত্রী কাঁদছে, অঝোরে কাঁদছে। উনি ওনাদেরকে শান্ত করলেন অনেক বুঝিয়ে। সেই রাতের ভোরের আগে ছপছপ করে বৃষ্টি পড়ছে তখনও। আজিম সাহেব ফুপিয়ে কান্নার শব্দ পেলেন, ওনার স্ত্রী কাঁদছে। উনি ডাক দিলেন, সারা দিল না ওনার স্ত্রী। বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে আছে ঘর। আন্দাজ করে উঠে বসলেন উনি, স্ত্রীকে ডাকলেন। হু হু করে কান্নার শব্দটা তখন আরো বেড়েছে। হঠাৎ উনি শুনতে পান, আমাকে ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন, আমি আর এমন করব না। এদিকে সামনে লাঠি দিয়ে বারবার মারি বাড়ি মারার শব্দ আসতে লাগল। উনি উঠল, উঠলে অন্ধকার হলেও ঠার করতে পারছিলেন তিনি। তিনি দেখলেন ধপাস করে একটা ছায়া বারান্দার গেটের সামনে পড়ল, আর একটা বিশাল আকারের ছায়া সেই ছায়াটাকে বেধরক মারধর করতে লাগল। আর একটা বিশাল আকারের ছায়া, কেমন জানি আজিম সাহেবের মনে হল সেই দানবের ছায়া মাটির মধ্যে পড়ে থাকা ছায়াটার বুকের উপর চড়ে বসল। এক হাত দিয়ে মাথা টান দিল, আর গলায় বসিয়ে দিল দা, দিল একটা টান। কাটা গলা ঢোক গিলতে গিলতে গোদ গোদ শব্দ হল, রক্ত ছিটিয়ে বেরিয়ে আসার সময় স্রিত করে একটা শব্দ হয়, ঠিক সেরকম শব্দ। উনি ঠায় দাঁড়িয়ে দেখলেন দানবটা মনে হল ওনার দিকে তাকিয়েছে। এরপর সবকিছু কেমন যেন গায়েব হয়ে গেল। সে সময় বিকট ভয়ে বজ্রপাতের শব্দ হচ্ছিল, কিন্তু সে আলোতে আজিম সাহেব দেখতে পান বারান্দায় ওনার মেয়ের লাশ, ওনার স্ত্রীর লাশ পড়ে আছে, মুখগুলো খোলা, চোখ খোলা, গলা কেটে ফাঁক হয়ে আছে। আজিম সাহেব আল্লাহ গো বলে চিৎকার দিয়ে উঠলেন, মেয়ের নাম নিয়ে চিৎকার করলেন তিনি। কিন্তু তখন কুপির বাতি হাতে নিয়ে আজিম সাহেবের স্ত্রী দৌড় দিয়ে ঘরে ঢোকে। ওনাকে দেখে আজিম সাহেব জিজ্ঞেস করল, কই ছিলি তুই? ওনার স্ত্রী বলে চুলার ঘরে পানি গরম করছিলেন তিনি। আজিম সাহেব জানতে চাইলেন কেন পানি গরম করছিলেন ওনার স্ত্রী। জবাব উনি বললেন ওনার শরীর নাপাক, গোসল করে পবিত্র হবেন উনি। আজিম সাহেব বললেন তো হারিকেন তো জ্বালাবা। তখন উনি বললেন হারিকেন জ্বালালে আপনার মেয়ে ভয় পায়, ও নাকি ভূত দেখে। আজিম সাহেব যে শুয়ে পড়েন, ওনার স্ত্রী ওনার কাছে আসেন, এসে জিজ্ঞেস করেন একজন হুজুর নিয়ে আসেন না, হুজুর না আসলে তো ঠিক হবে না, আমার কাছে কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে, নাকে কোনো গন্ধ পাই না, ডর লাগে খালি, শরীরটা ঠান্ডা লাগে। তখনই মা মা বলে চিৎকার করে ওঠে ওনাদের মেয়ে। দৌড় দিয়ে মেয়ের কাছে যে আজিম সাহেব দেখেন মেয়ে শ্বাস নিতে পারছে না, ঘোঁত ঘোঁত খালি শব্দ করছে, আর যেন কে জানে ওর গলা কেটে দিয়েছে। মেয়ে হাত দিয়ে সারা দিয়ে বলল, সেদিকে বারান্দার কাছে ওর মা শুয়েছিল, মাটিতে পড়ে আছে গলা কাটা অবস্থায়, ফিনকি দিয়ে রক্ত ছিটকে যাচ্ছে এদিক ওদিক, ওনার দিকে তাকিয়ে আছে ওনার মা। এদিকে এই কথা শুনে আজিম সাহেব কোন স্ত্রী বলল, আপনার কতবার বললাম হুজুর নিয়ে আসেন না, নিয়ে আসেন, হুজুর না নিয়ে আসলে কিছুই হবে না। আজিম সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, উনি যাবেন সকালবেলা। আজিম সাহেব মেয়েকে নিয়ে শুয়ে পড়েন, দেখলেন একটা দানব, দানব একটা বাইরে থেকে দৌড় দিয়ে ঢুকল, তার মেয়েটাকে সেই দানব তাড়া করছিল। অন্ধকার রাত, মেয়েটা ঘরে ঢুকতে সেই দানব পেছন থেকে ধাওয়া করে এসে একটা কোপ মারে ওনার বেচারি মেয়েটা। আহ, ঘরের কোনায় কোপ লেগে মাথাটা কাত হয়ে গেল বাম দিকে, ফিনকি দিয়ে রক্ত ছুটছিল। সেভাবে মেয়েটা তখনও দৌড় দেয়, এই গলাটা ঝুলে যাওয়া অবস্থায় দৌড় দিচ্ছিল, কয়েক কদম পরে বেচারি ধপাস করে পড়ে গেল। আজিম সাহেব চাকতে পারছে না, এদিকে মেয়ে বারবার আব্বা আব্বা বলে ডাকছিল। ওই পড়ে থাকা অবস্থাতেই ওই দানব মেয়েটার উপর চড়ে বসে হাঁটু দিয়ে চেপে বসল, একদিক দিয়ে কেটে আলাদা হলেও ওপাশটা তখনও ছিল, কথা বলতে পারছে না মেয়েটা, দুই হাত ঢাকি দিচ্ছিল। জাগার চেষ্টা করছে আজিম সাহেব, চেষ্টা করছেন মেয়ের কাছে যাবা, দানবটা তখনও থামেনি, জাগতে পারছেন না আজিম সাহেব। স্বপ্ন নাকি বাস্তব, কি হচ্ছে কি হচ্ছে? কিন্তু ততক্ষণে ওই দানব চালিয়ে দিল ছুরিটা মেয়েটার গলায়। আল্লাহ আল্লাহ, কি বলবো আমি, আল্লাহ ও আল্লাহ, ভাবতে যে নিজেই সইতে পারছি না। মেয়েটাকে জবাই করে দিল। আজিম সাহেব মেয়ের ডাক শুনে ধরপড় করে জেগে উঠলেন। এবার আসলেই ওনার মেয়ে দাঁড়িয়ে আছে, নাকে মুখে ময়লা মাখা, শুকনো ময়লা। মেয়ের গলার দিকটা উনি দেখলেন কাঁটা, আবার ভালো করে তাকানোর পর দেখলেন না সব ঠিক আছে। মেয়েটা ওনাকে বলল, আব্বা গন্ধ আসছে। সত্যি তো, তখন আজিম সাহেব গন্ধ টের পেলেন, পচা রক্তের গন্ধ। সাথে সাথে উঠে বসেন, চৌকির নিচে দেখলেন, আশেপাশে দেখলেন, গন্ধ লাগছে আসলেই। আজিম সাহেব মেয়েকে বললেন, তোর মাকে ডেকে নিয়ে আয়। মেয়ে চলে গেলে আজিম সাহেব এদিক ওদিক ভালো করে দেখতে লাগলেন, কিন্তু গন্ধটা ওনার কোনো, কেন জানি মনে হচ্ছিল ওনার রুমের ভেতর থেকে আসছে। ওনার শরীরে কাঁটা দিল, উনি ঘুরলেন, ওনার নিজের চৌকি যেটা তিনি শুয়েছিলেন সেই চৌকির নিচের থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। উনি কাঁদছিলেন আর ভয় ভয় গলায় জিজ্ঞেস করলেন, কে? কিন্তু উত্তর নাই, কান্নার শব্দ আসছে। একটুখানি মাথা নিচু করলেন, একটা হাত, দু ছোট ছোট্ট বাচ্চার মেয়ের হাত, একটা মাছি উড়ল। উঠে দাঁড়ালেন উনি, ওনা তখন হাত পা কাঁপছে, কান্নার শব্দটা তীব্র হচ্ছে আরো, ফুপিয়ে কান্নার শব্দ। কান্না থাকা অবস্থায় হাতের কাছে দা দেখতে পেয়ে তুলে নিলেন, দা হাতে আসায় ভয়ের মধ্যেও সাহস পেয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, কে চোখের তলে? সারা শব্দ নেই, কান্নাটা থেমে গেল, আজব একটা শব্দ এলো, যেন কেউ গোদ গোদ করছে। উনি নিচে ঝুঁকলেন, ওনার স্ত্রী আর মেয়ের লাশ গলা কাটা অবস্থায়, মাথা কাত করে ওনাকে দেখছে। এমন সময় ওনার স্ত্রী ডাক দিল, উনি বললেন, ডাকছেন না আমাকে? আজিম সাহেব না উঠেই দেখলেন ওনার স্ত্রীর শরীরে কাপড় ভেজা, ওনার তাকানো দেখে ওনার স্ত্রী বললেন, যে গোসল করতে গিয়েছিলেন উনি। আজিম সাহেব কিছু না বলে হাত মুখ ধুতে চলে যান। আজিম সাহেবের নাকে পচা গন্ধ তখন আসতে লাগছে, দুই এক সেকেন্ড পরপরই সেই গন্ধটা তিনি পাচ্ছিলেন। একটা জিনিস খেয়াল করলেন, ওনার স্ত্রী একটু পরপর কোনো না কোনো ভাবে পানি ব্যবহার করছে, হয় মাথায় দিচ্ছে, হয় হাতে দিচ্ছে, হয় চেহারা বারবার ধুচ্ছেন। এদিকে মেয়েটা গেল দুই দিন ধরে বাড়ি থেকে বের হতে পারছে না বৃষ্টি দেখে। এদিকে ওনার স্ত্রী ওনাকে এসে আবারও বললেন, আপনি হুজুরদা এখানে আসেন না কেন? কেমন জানি ডর লাগে আমার, চারদিক অন্ধকার লাগে, শরীরে আঠা আঠা লাগে, নিঃশ্বাস নিতে পারি না, জিব্বা নড়ে না, কানে কিচ্ছু শুনি না। মেয়েটারে দেখেন কেমন কালা হয়ে গেছে গা চেহারা। আজিম সাহেব বললেন, হ্যাঁ যাবে, দুপুরবেলা যাবেন, উনি ইমাম সাহেবের কাছে যাবেন। আজিম সাহেব মেয়েটাকে কাছে ডাকলেন। মেয়েটা ওনার কাছে কোনো না কেন যেন আসতে চাইছিল না। তখন আজিম সাহেবের স্ত্রী বলল, ও ভয় পাইতেছে আপনারে, কালকে রাইতে মেয়ে স্বপ্ন দেখছে, আপনি মেয়ের দাবরানি দিচ্ছেন হাতে দাও লইয়া, এক কোপ দিয়া আপনি মেয়ের মাথা কাইটা হলাইছেন, সেই জন্যই হুজুর আনতে বলতেছি আপনার মেয়েটা আপনাকে, মেয়েটা কাল রাইত থেকে বোবার মতো হইয়া গেছে গা। আজিম সাহেব উঠে দাঁড়ান আর তখনই বললেন, আমি একজন এখনই যাইতেছি হুজুরের কাছে। আজিম সাহেব আগে যান তাদের গ্রামের মসজিদের হাফেজ সাহেবের কাছে। হাফেজ সাহেব উনি নামাজ পড়াতেন গ্রামে। ওই হাফেজ সাহেব বললেন, তিন মাইল দূরে একজন মসজিদের ইমামের কাছে যান। উনি তখন সেই মসজিদের কাছে চলে যান, কিন্তু জোহর পার হয়ে যাওয়ার পর ইমাম সাহেব ছিলেন না। সেই ইমাম সাহেব আজিম সাহেবকে দেখে চিনতে পারেন। ইমাম সাহেব আজিমকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আজিম, আপনার শরীরটা শুকাইয়া গেছে কেন, চেহারাটাও শুকনা, কি ব্যাপার, সব ঠিক আছে তো? আজিম সাহেব বললেন, হুজুর খালি কালা দানব দেখতেছি হুজুর, হাতে দাল হইয়া দৌড়ানি দেয়, খালি ঘুমাইতে পারি না, আমার বউ বারবার কয় ওরে নাকি ওর নাকি ভয় লাগে, এখন আন্দার লাগে করে ঘরটা, আর মেয়েটা কথা বলাই মনে করেন কমাইয়া দিছে, আর আজকে আমি নিজে পচা গন্ধ পাইতেছি, চকির তলে মরা লাশ দেখতেছি, দেখি বউ আর মেয়েটার লাশ পইরা রয়েছে চকির তলে, ঘরের মধ্যে কেমন জানি লাগে হুজুর, শরীরটাও কেমন জানি লাগে, বারবার লাগে আমার, বউ আমার দেখলাম দিনের মধ্যে কয়েকবার গোসল করতেছে, কি করুম হুজুর? ইমাম সাহেব বললেন, হয়তো বাতাস লেগেছে। এটা বলে হুজুর ভেতরে ঢুকে তেল নিয়ে আসলেন হাতে করে। সেই তেল আজিম সাহেবকে হাতে দিয়ে হুজুর বললেন, যাও যে মালিশ করতে বলো, সব ঠিক হয়ে যাবে। আজিম সাহেব বললেন, হুজুর বউ আমারে বারবার বলছে আপনারে নিয়ে যাইতে, আপনি চলেন বাড়িতে, চলেন না হুজুর। ইমাম বললেন, কালকে তো জুমার নামাজ আছে, নামাজের পরে তাহলে তুমি মসজিদের সামনে বউ আর মেয়েকে নিয়ে আইস। আজিম সাহেব বাড়িতে চলে আসেন। আজিম সাহেবকে দেখে ওনার বউ বলল, আপনি না হুজুরকে নিয়ে আসার কথা হুজুরকে নিয়ে আসেন নাই? আজিম সাহেব বললেন, উনি কালকে তোমাদেরকে নিয়ে যেতে বলেছেন। ওনার বলল, আপনি তো আমাদেরকে একা নিয়ে যেতে পারবেন না। আজিম সাহেব বলল, কেন নিয়ে যেতে পারবো না? ওনার স্ত্রী বলল, আপনি জানেন না কেন নিয়ে যেতে পারবেন না আমাদেরকে? আমার হাতটা দেখেন। বলেই আজিম সাহেবের বউ হাত বাড়িয়ে দেয় ওনার দিকে। উনি দেখতে পান হাতটা কেমন যেন কালো, কালশিতে হয়ে গেছে। ওনার বউ বলল, দেখেন মেয়েটার অবস্থা ভালো না। আজিম সাহেব ঘরে ঢুকে মেয়ের কাছে গেলেন। মেয়ের শরীরটা কেমন ঠান্ডা, কাঁথা দিয়ে রেখেছে, বুঝতে পারছেন আজিম সাহেব কি করবেন। বলল, সন্ধ্যা হয়ে গেছে, হুজুরকে দেখানোর পর কবিরাজের কাছে যে ওষুধ নিব। খাবার খেতে বসার পর আজিম সাহেব দেখলেন খাবার নাই, রান্নাই হয় নাই, বরং একদিন আগের খাবার নষ্ট হয়ে গেছে, গন্ধ ছড়াচ্ছে। উনি না খেয়ে উঠে যেয়ে শুয়ে পড়েন। ওনার নিজের কাছে কেমন যেন লাগছিল, দিন রাত যে কিভাবে পার হচ্ছে উনি বুঝতে পারছেন না। জ্বর এসেছিল ওনার, আবারও ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আজিম সাহেবের কানে শব্দ এল কান্নার, হু হু করে কান্নার শব্দ। উনি উঠে বসলেন, কিরে ঘর আবার অন্ধকার। এমন সময় হঠাৎ ওনার গলা চেপে ধরল কেউ, ওনার মনে হল ওনার স্ত্রী, ওনার স্ত্রী ওনার গলা চেপে ধরেছে। উনি নড়তে পারছিলেন না, কিন্তু ওনার গলা থেকে হাত সরে যায়। এবার আরো জোরে কান্নার শব্দ উনি শুনতে পান, এবার আর তো চিৎকার। আর ওনার স্ত্রী ওনাকে ডাকছে, আপনি কই, আপনি কই, আমার মেয়েটা আল্লাহ গো, আমার মেয়েটার কি হলো, এমন ভাবে ডাকছে ওনার স্ত্রী। উনি লাফিয়ে উঠে গেলেন স্ত্রীর কাছে। বারান্দার ফ্লোরে মেয়ে পড়ে আছে, কুপি কাঠ হয়ে পড়ে আছে। ওই অল্প নিভু আলোতে দেখতে পেলেন ওনার মেয়ে পড়ে আছে অসার হয়ে। উনি ওনার মেয়ে মাকে বলে টেনে তুলতে গেলেন, কিন্তু উঠাতে পারলেন না। উনি টানার চেষ্টা করছিলেন, কিন্তু মেয়েকে উঠাতে পারছিলেন না। ওনার স্ত্রীকে বলতে যাবেন, কি রে মেয়ে উঠে না কেন? তখন তিনি দেখতে পান শীতল নজর ওনার দিকে অপলক তাকিয়ে আছে ওনার স্ত্রী, একদম অপলক, চোখটা যেন মৃত চোখ, জান নেই মনে হল। উনি স্ত্রীকে ডাকলেন, তাকিয়েই আছে, সাড়া দিচ্ছে না। ওনার নজরে যায় মেয়ের দিকে, ঘাড় কেটে বিচ্ছিন্ন হয়ে ঝুলে আছে, পাশে ওনার মেয়ের মাথাটা ঝুলছিল, সাথে সাথে ছেড়ে দিয়ে উঠে যান তিনি। বারান্দা থেকে বের হয়ে যেতে চাইলেন, কিন্তু দরজা খুলছে না। এমন সময় তার স্ত্রী বলল, আমার অনেক শীত লাগছে, আমার শীত লাগছে অনেক, আমার শরীরটা অনেক ঠান্ডা, হুজুর ডেকে আনেন না। তখন একটা ছায়া বারান্দায় ঢুকল, যা দেখে আটকে ওঠেন আজিম সাহেবের স্ত্রী। সেই ছায়া দাবড়ে এল। আজিম সাহেবের স্ত্রী বাঁচার আকুতি করলেন, কিন্তু সেই ছায়া ওনার বুকের উপরে চড়ে বসে চকচকে একটা দা দিয়ে এক টানে জবাই করে ফেললেন তিনি। ফিনকি দিয়ে রক্ত ছুটল, এসে লাগল সেই রক্ত তার পায়ে। আজিম সাহেব পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর চোখে মুখে অন্ধকার দেখছিলেন। কখন ঘুম ভাঙল না উনি জানেন না। ভোরের আলো মাত্র ফুটতে শুরু করেছে, উনি উঠে বসেন। আজ পচা গন্ধ অনেক অনেক তীব্রভাবে নাকে আসছে। এদিকে বিছানায় মা, মেয়ে তখনও ঘুমে, সেদিক থেকে গন্ধ আসছে অনেক। কিন্তু আজিম সাহেব কি করবেন বুঝতে পারছিলেন না, কি হয়েছে ওনার। এমন সময় বাইরে থেকে ডাক আসে, আজিম, দরজা খুলেন, দরজা খুলেন তাড়াতাড়ি। আজিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। বাইরে দাঁড়ানো সেই ইমাম সাহেব, ইমাম সাহেবের সাথে সাথে ওনার হাত ওনার মুখে চেপে ধরে চিৎকার করে বলতে লাগলেন, হাই রে জানোয়ার, তুই কি করছিস, কি করছিস তুই। কিন্তু আজিম সাহেব বললেন, হুজুর কি বলতেছেন। ইমাম সাহেব সাথে সাথে আশপাশ থেকে লোক ডাকতে লাগলেন। দুইজন বয়স্ক লোকে গিয়ে এলেন। ওনার আসার পর ওনারাও ওয়াক করে বমি করে ফেলেন। ইমাম সাহেব নাকে হাত দিয়ে বললেন, তোর বউকে ডাক দে, ডাক দে তাড়াতাড়ি। আজিম সাহেব কিছুই না বুঝে ওনার বউকে ডাকলেন, একবার না কয়েকবার ডাকলেন, কিন্তু বউ সাড়া দিচ্ছে না দেখে ইমাম সাহেব খেপে গেলেন। আজিমকে ধাক্কা দিয়ে ইমাম সাহেব দম আটকে ঘরে দরজার কাছে চলে যান। উকি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে কাঁপতে কাঁপতে ইমাম সাহেব সরে আসেন। ইমাম সাহেব সে ঘরে দেখতে পান আজিম সাহেবের বউ আর মেয়ের গলা কাটা লাশ চোখের নিচে। ইমাম সাহেব লাঠি দিয়ে কয়েকবার বাড়ি মারলেন আজিম সাহেবকে, কেন উনি মেরে ফেলেছেন ওনার স্ত্রী আর মেয়েকে। কিন্তু আজিম সাহেব বললেন, হুজুর মাথা কি খারাপ হয়ে গেছে আপনার। ততক্ষণে আরো কয়েকজন এসছে, এলাকে খবর পড়িয়ে গেল। আজিম সাহেব নিজে গেল রুমের মধ্যে সবাইকে দেখানোর জন্য যে ওনাদের মাথাই খারাপ হয়ে গেছে। কিন্তু আসলেই ওনার স্ত্রী আর মেয়ের গলা কাটা লাশ চোখের নিচে পড়েছিল। এরপর পুলিশ এলো, লাশ নিয়ে গেল, আজিম সাহেবকে জেলে নিয়ে গেল। জেলে ছিলেন আজিম সাহেব 12 বছর। গ্রামবাসী ইমাম সাহেবকে জিজ্ঞেস করছিল যে, হুজুর আপনি কিভাবে জানলেন যে আজিমের বউ আর মেয়েকে গলা কেটে মেরে ফেলেছে। তখন ইমাম সাহেব বলছিলেন, আজিম নিজেই গিয়েছিল ওর কাছে, তার কাছে। ওর স্ত্রী নাকি চাইছিল ইমাম যাতে বাসায় যায়, যাতে তাহাজ্জুদ পড়ার পর উনি একটু শুয়ে যান। স্বপ্নে দেখতে পান আজিমের স্ত্রী ওনাকে বলছে, হুজুর আমার কাছে একটু আসেন, আমার মেয়েটা কোনো কথা বলে না, সাজগোজ করে না, চুল বাঁধে না, খায়ও না হুজুর, শুয়ে আসে শুধু ঘাড় কাত করে। আমার শুধু ঠান্ডা লাগে হুজুর, আমার শরীর না পাক হুজুর, অনেক না পাক, আমাকে গোসল করা দেন হুজুর, আমাকে নতুন ঘরে রেখে আসেন হুজুর। এটা দেখার পর হুজুরের ঘুম ভেঙে যায়। অশনির সংকেত বুঝতে পেরেই ইমাম সাহেব ছুটে আসেন আজিমের বাড়িতে। আর তিনি আসার পর পাওয়া যায় 3-4 দিন আগে জবাই করা আজিমের স্ত্রী আর মেয়ের লাশ চোখের নিচে রাখা। ঘটনাটা এখানেই শেষ। এই ঘটনা নিয়ে কিছু কথা আমি লিখব ফেসবুক গ্রুপে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ জাহিদ ভাই আপনার গতানুগতিক ঘটনা, বলতে গেলে যে ঘটনাগুলো আপনি আমাদেরকে পাঠান সেই ঘটনার আদলে একটু ভিন্ন ঘটনা আমরা আমাদের শ্রোতাদের কাছে নিয়ে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ এই ভিন্ন ঘটনার জন্য। এবং অসাধারণ একটি ঘটনা যে নিজের স্ত্রীকে এবং মেয়েকে নিজেই জবাই করেছেন সেই লোক, এবং সেখান থেকেই তিনি ফুপিয়ে কান্নার শব্দ পেতেন, সেই বাড়িতেই তিনি 4 দিন অতিবাহিত করেছেন, গন্ধ পেয়েছেন, সেই যে রক্তের পচা রক্তের গন্ধ, সেটা সেই খাটের সেই চৌকির নিচ থেকে আসছিল, সেই চৌকির নিচেই ফুপিয়ে কান্না করছিল তার স্ত্রী তার মেয়ে, এবং তাদেরই অবয়ব তিনি বারবার দেখছিলেন। কোন দারুণ দানব হয়তো বা গলাটা কেটেছে, সেই দানবটা কে ছিল, মানে বোঝাই যাচ্ছে যে
যে কন্ডিশনটা অ্যারাইজ করেছে, হয়তো সে মানসিকভাবে স্টেবল ছিল না, হয়তো তিনি দানবটা নিজেই। অনেক প্রশ্নের উত্তর কিন্তু, অনেক প্রশ্ন কিন্তু জন্ম দিয়ে দেয় এই ঘটনাটা। এবং এই ঘটনাটা আমার কাছে, আমার কাছে মনে হচ্ছিল যে সেই ঘরের মধ্যে আমি আছি, সেই ঘরের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেই মেয়েটাকে, সেই মেয়েটার হাজারিকে। আপনারা একবার চিন্তা করেন, একটা মানুষ যদি আপনার সামনে থেকে চলে যায় এবং তার হিতাহিত জ্ঞানের অবস্থা কি, যে নিজের স্ত্রী নিজের মেয়েকে সে জবাই করে ফেলেছে, জবাই করে শরীর ঘাট থেকে সেই মাথাগুলো আলাদা করা, সেই মাথাগুলো ঝুলে আছে, সেভাবেই তাকিয়ে ছিল তার দিকে যখন একবার তিনি ঘুম ভেঙে যখন তাকান তার স্ত্রীর দিকে, এবং সে ওইভাবেই কথা বলছিলেন তার স্ত্রীর সাথে, তার স্ত্রী ওইভাবেই কথা বলছিল যে তিনি নাপাক, তাকে তার গোসল করতে হবে। যাই হোক, ঘটনার তো প্রচুর পোস্টমর্টেম হতে থাকবে, আপনারা আমরা প্রতি মুহূর্তেই পোস্টমর্টেম করছি ঘটনাগুলোর, আপনারা নিজেরাই করছেন, করে আমাদের গ্রুপে বলছেন, আপনারাও জানাবেন আমাদেরকে যে কেমন লাগলো আজকের ঘটনা। আশা করছি আপনাদের ঘটনা, আপনাদের সাথে সামনে ইনশাল্লাহ আরো ভালো ভালো ঘটনা নিয়ে আসবো আমি ডক্টর আলিফ, এবং জাহিদ ভাইয়েরও ঘটনা থাকবে ইনশাল্লাহ সামনের কোন একটা এপিসোডে অবশ্যই জাহিদ ভাইয়ের ঘটনা পাবেন। এবং জাহিদ ভাইয়ের এই ঘটনাটা বেশ 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 ভালো লেগেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগলো আমাদের গ্রুপে জানাবেন। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ 159 এপিসোড। আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে করছি আজকের এপিসোড। আপনারা ছোট্ট করে বলতে চাই যে আমাদের সাবস্ক্রিপশন সংখ্যা 200,000 কাছাকাছি, আপনারা যদি চেষ্টা করেন সবার মাঝে পৌঁছে দেন তাহলে হয়তো 200,000 খুব শিগগিরই হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসছি। আসসালামু আলাইকুম।